This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ একুশ আমার বোনের দুঃখ মায়ের চোখের জল, একুশ আমার ভাইয়ের রক্ত ক্ষীর সমুদ্রল, একুশ আমার পিতার আক্রোশ পুত্রের তাজা খুন, একুশ আমার অস্তিত্বের রথ বাংলাদেশের ভূমি, একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব আমাদের অহংকার। আর এটা সবসময়ের জন্যই আজকের দিনটিকে বিশেষভাবে বিশেষায়িত করেছেন আমার যেসব বন্ধুরা, তাদের সবাইকে ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং অবশ্যই আমাদের মাতৃভাষার জন্য যারা এত ত্যাগ স্বীকার করেছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদেরকে জানাই হাজার সালাম।
আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সঙ্গে, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা মোর, বাংলায় কথা কই আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি বাংলার ভাসি বাংলায় ভেগে রই, আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি বাংলার ভাসি বাংলায় ভেগে রই, আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে ভেবে গিয়ে বাংলায় চিৎকার, বাংলায় আমার দৃপ্ত সোনা দৃপ্ত দীর্ঘ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার নৃত্য স্লোগান চিত্ত দীর্ঘ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা, মেশে তেরো নদী সাগরের গ্রাম গঙ্গার পদ্মা বাংলায় আমার কৃষ্ণার জল মৃত্যু শেষ কুমার আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বাংলায় আমার কৃষ্ণার জল মৃত্য শেষ কুমার আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার
ভালোবাসার বাংলাদেশ শুনছেন ঢাকা 90.4 গুনে গুনের সময়। এখন রাত 11:11 এবং বার্তা আজ বৃহস্পতি, তাই বন্ধু আমি আজ মেঘলা চলে এসেছি ভালোবাসার বাংলাদেশ নিয়ে আপনারই সাথে, এবং রাত 2 পর্যন্ত থাকবো শুধু আপনার পাশে। আর একটু পরেই বন্ধু যুক্ত হতে যাচ্ছেন আপনাদের সবার প্রিয় গুরু এহতেশাম এবং আজকের বিশেষ অতিথি মিডিয়া ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন, যার গুণের কথা বলে আসলে শেষ করা যাবে না, মানে অনেক গুণের অধিকারী নেই এবং খুব সুন্দর করে কথা বলেন, আমার খুব পছন্দ। তো বন্ধু বুঝতেই পারছেন আজকের অনুষ্ঠানটা যে অনেক জমজমাট হবে, আর এই জমজমাটের মাঝে আপনাকে ছাড়া বন্ধু সবকিছুই ফাটা, তাই সংযুক্ত হন আমাদের সাথে SMS এর মাধ্যমে। SMS এর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DFM, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, পেশা, এলাকা, তারপর আপনার কথা লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি যদি আপনার সফলতার কথা, আপনার ব্যর্থতার কথা আমাদের সাথে ভাগাভাগি করতে চান এখানে এসে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DFM, দেন স্পেস দিয়ে গুরু, স্পেস দিয়ে আপনার নাম, বয়স, পেশা, এলাকা লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমাদের একটা অফিসিয়াল পেজ আছে ফেসবুকে, সেটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, এখানে ইচ্ছে করলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। তো বন্ধু এখন চলে যাচ্ছি একটি গানে, অবশ্যই শাওনাপুর গাওয়া যদি মন কাঁদে। Thank you. ভালোবাসার বাংলাদেশ করছি বন্ধু, শুনছেন ঢাকা এফএম 90.4। আর শুরু হয়ে গেল ভালোবাসার বাংলাদেশ। ঘড়িতে সময় কিন্তু 11:20 এবং সময় কিন্তু আর বেশি নিতে চাচ্ছি না। সবাইকে ওয়েলকাম করতে চাই আমাদের গুরু এহতেশামকে, ওয়েলকাম করছি।
ধন্যবাদ জানাচ্ছি মেঘলা তোমাকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে বিশেষ একটি দিন অতিবাহিত হওয়ার পরে দারুণ একটি রাত, এবং যখন আমরা এই সময় কথা বলছি তখন বারংবার মনে পড়ছে তাদের কথা যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার রাজপথে এবং এই পথ পরিক্রমায়, 52 দেন 71 এবং পরবর্তীতে আমাদের স্বাধীনতা। তো আমরা প্রথমেই শ্রদ্ধাবনত চিত্তে সবাইকে স্মরণ করছি যারা বিভিন্ন সময়ে আমাদেরকে এই যেভাবে কথা বলতে পারছি এই পথটা যারা তৈরি করে দিয়েছেন।
অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রোগ্রামটা শুরু করেছিলাম আজকে। আর বন্ধু, আপনাদের কথা আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। এসএমএস করুন আমাদেরকে। এসএমএস এর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DSM, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, পেশা এবং আপনার কথামালাগুলো সাজাবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি যদি আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে আপনার সফলতার কথা, ব্যর্থতার কথা যদি আমাদেরকে জানাতে চান, তাহলে যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DFM, দেন স্পেস দিয়ে গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, পেশা, এলাকা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে ফেসবুকে, সেখানেও ইচ্ছে করলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন এই মুহূর্তে। এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং অবশ্যই আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সবার প্রিয় মেহের আফরোজ শাওন। তো কথা না বাড়িয়ে আমি গুরুর মাধ্যমে চলে যেতে চাই আপনার কাছে, শাওন আপনার কাছে।
This track was downloaded from fusionbd.com.
এটা আসলে আমাদের সবার জন্য অনেক বেশি অন্যরকম একটি মুহূর্ত, এবং আজকে ভালোবাসার বাংলাদেশ মনে হয় দারুণ একটি মুহূর্তের সাথে পরিচয় হতে যাচ্ছে। কারণ যার সম্বন্ধে আমরা কথা বলতে শুরু করতে যাচ্ছি, মেহের আফরোজ শাওন, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
আপনাকে অনেক ধন্যবাদ।
এবং যখন আপনার সাথে কথা বলা আমরা শুরু করতে যাচ্ছি তার প্রাক্কালে যে জিনিসটি আমার সবচেয়ে বেশি মনে পড়ছে সেটি হচ্ছে ব্যক্তি শাওন, যার হাত ধরে আমাদের এই মিডিয়া সেক্টরে আমরা যদি বলি তাহলে অনেক বেশি সমৃদ্ধ একটি জায়গা আমরা দেখার সুযোগ পেয়েছি এবং আরো অনেক কিছু ভবিষ্যতে দেখব সেই আশাতে আছি। এবং ব্যক্তি শাওনের সাথে জড়িয়ে আছে এমন চমৎকার একটি অধ্যায় যে যার সম্বন্ধে কথা বলতে গেলে আমরা যদি হুমায়ুন আহমেদের প্রসঙ্গ তুলি, হুমায়ুন আহমেদ সম্বন্ধে যথার্থই লিখেছিল ইন্ডিয়ান টাইমসের একটি কথা যেটি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের মনে হয়েছিল, যে কলকাতা থেকে কখন যে সবার অলক্ষ্যে বাংলা সাহিত্যের রাজধানী ঢাকায় স্থানান্তরিত হলো এবং সেটি একটিমাত্র হাত ধরেই ঢাকায় শিফট করেছিল তার নাম হুমায়ুন আহমেদ। তো এটি এটি অনেক বেশি গর্বের একটি জায়গা। এবং মেহের আফরোজ শাওন, আমরা আপনার সাথে যখন কথা বলতে চাচ্ছি তখন শ্রোতা বন্ধুদের দিকে চিন্তা করে আমি প্রথম থেকে জীবনের একদম শুরু থেকে আপনাকে আপনার মতকে উপস্থাপন করার চেষ্টা করবে ভালোবাসার বাংলাদেশ আজকে।
আসলে জীবনের শুরু যদি বলেন তাহলে তো একদম শৈশবে চলে যেতে হয়। আমার জন্ম চিটাগাংয়ে, তো সেখানে আমার বাবা চাকরি করতেন। আমার জন্মের দেড় মাসের মাথায় আমার বাবা ঢাকায় চলে আসেন। তো ঢাকায় নতুন করে আমার বাবার জীবন শুরু হয়, চাকরি জীবন থেকে ব্যবসা জীবন শুরু হয়। পাশাপাশি আমি এবং আমার ভাই, আমরা দুই ভাই বোন, আমাদের ছোটবেলাটা সবার মতোই, যে কোনো সাধারণ মানুষের মতোই খুব সুন্দর ছিল। এবং সুন্দর ছিল পড়াশোনার পাশাপাশি, আমার মা যেহেতু গান করতেন এবং খুব শখ ছিল এই সংস্কৃতির বিভিন্ন বিষয়ে, তাও নিজে গান করতেন, আমাকে গান শেখাতেন। আমার বয়স যখন 3.5 বছর তখন থেকে আমাকে নাচ শেখানো শুরু করলেন। আমি ছোটবেলায় খুব টিভির পোকা ছিলাম, এখনো টিভির পোকা, ছোটবেলায় বেশি ছিলাম। এবং রুমঝুম একটা নাচের অনুষ্ঠান হতো, তো আমার যখন 3-3.5 বছর তখন ওটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করতাম। আর ছোটবেলায় মেয়েদের থাকে না যে খুব সাজুগুজু করতে পছন্দ করে, তো আমার ধারণা ছিল যে নাচলে শাড়ি পাওয়া যাবে, শাড়ি পরা যাবে, গয়না পরা যাবে, সাজুগুজু করা যাবে, যে কারণে রুমঝুম প্রোগ্রামটা দেখতে দেখতে সামনে দাঁড়িয়ে নাচতাম। তো ওটা দেখে আমার মার খুব ভালো লাগলো, ঠিক করলেন আমাকে ওখান থেকে যে নাচের ক্লাসে ভর্তি করবেন। এবং নাচের ক্লাসে যখন নিয়ে গেলেন, আমি ছিলাম সবচেয়ে ছোট ওই ক্লাসের, তো টিচার যিনি ছিলেন উনি বললেন যে ও কি নাচবে, ও কি নাচ শিখবে, ও তো ডানবামি সিনেমা। তো আমি ঝুমঝুম দেখে তখন নাচের বেশ কিছু স্টেপ আমি তখন শিখেছিলাম। তো আমি খুবই এটা ছোটবেলায় যেটা হয় যে আমার কাছে খুবই এটা আঁতে ঘা লাগলো, এবং আমি বললাম যে আমি হ্যাঁ এই তো আমি ডান বাম চিনি, বলে আমি একদম ঠিক যেভাবে করে ডান বাম বলে বলে নাচতে হয় ওভাবে করে নেচে দেখালাম। তো এই গল্পগুলো মার কাছে শুনেছি ছোটবেলায়। খুব স্বপ্নময় শৈশব ছিল আসলেই, এখনকার মতো অত পড়ার চাপ ছিল না, আর কিছু করার নেই এই ব্যাপারটা আমার মা কখনো আমাকে বুঝতেই দেন নাই যে কিছু, আসলে এখন মনে হয় যে কি করব, কিছুই করার নেই। তো তখন স্কুল থেকে ফিরে হোমওয়ার্ক, হোমওয়ার্কের পর নাচের ক্লাস, গানের ক্লাস, বিটিভি ছিল একমাত্র, সেখানে এত চমৎকার সব নাটক দেখাতো যে আমরা পড়াশোনা শেষ করে এই নাটকগুলো দেখার জন্য বসে থাকতাম। আর এখন এত চ্যানেল, এত বাংলাদেশের চ্যানেল, বাইরের চ্যানেল, কিন্তু তাও মনে হয় কোনো কিছু দেখেই শান্তি পাই না, মানে আমাদের চাহিদাও মনে হয় বেড়ে গেছে অনেক। তো শৈশবের কথা যদি পার করি, ভিকারনেসা স্কুলে পড়তাম একদম ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত, সেখান থেকে SSC পাস করলাম, সেখান থেকে HSC পাস করলাম, পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে নাচের কম্পিটিশনে একটা ব্যাপার ছিল, এখনকার মতো তো তখন ছিল না, এত রিয়েলিটি শো ছিল না, গানের রিয়েলিটি শো, এই বিশাল পুরস্কার, গানের কন্ট্রাক্ট বা 5 লাখ টাকা পুরস্কার, গাড়ি পুরস্কার, এগুলো তো ছিল না তখন। নতুন করে ছিল জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা ছিল শিশু একাডেমির, সবগুলোতেই তখনকার মায়েরা, সবগুলোতেই বাচ্চারা যা শিখতো সবগুলোতে অ্যাটেন্ড করাতো, তো অ্যাটেন্ড করতাম, এবং যা পুরস্কার পেতাম সেটাই অনেক অনেক বেশি গর্বের মনে হতো, এবং যে পেল না তার জন্য আসলে আমাদের খারাপ লাগতো, মানে এত ফ্রেন্ডলি সবাই ছিল তখন। তারপর তো একে একে করে জীবনটাও অনেক ব্যস্ত হওয়া শুরু হলো, আর্কিটেকচার ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আর্কিটেকচারাল লাইফ শুরু হলো, তারপরে আরো অনেক কিছু।
সবাই বলে যে বয়ঃসন্ধিকাল অর্থাৎ শৈশব কৈশোর এবং তার পরবর্তী সময়কাল থেকে একটা মানুষের নাকি 70-90% তার নাকি গ্রুমিংটা একরকম হয়ে যায়। আমার যতটুকু আমি প্রেডিক্ট করতে পারছি আমার এই জায়গা থেকে, শাওন কি এইরকম ছিল, এরকম ভাবে কি শাওনকে এই বিষয়গুলোকে খুব তাড়িত করতে, যে কোনো কম্পিটিশনে যাওয়া বা যে কোনো অনুষ্ঠানে যাওয়া, আই হ্যাভ টু বি দ্য বেস্ট, এরকম
এরকম কখনোই ছিল না আমাকে, আমার মা কখনো মানে তোমাকে বেস্ট হতে হবে এরকম কখনো বলেনি।
বাট নিজের ভেতরে কি তাগিদ এরকম কাজ করে?
না, নিজের ভেতরে বেস্ট হওয়ার তাগিদটা আসলে সেভাবে করে বেস্ট হওয়ার তাগিদ কাজ করেনি, আমি ফার্স্ট হব এই তাগিদ কখনোই কাজ করেনি। কাজ করেছে যেটা যে আমি আমার বেস্ট তখন এখানে দিব, হ্যাঁ, এবং আমি প্রথম আমার জীবনের প্রথম দিককার কম্পিটিশনে কখনোই ফার্স্ট হইনি, আমি বেশিরভাগ সময় থার্ড হতাম। তো একটা আমার কাছে মনেই হয়েছিল যে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা এবং নতুন করিতে আমি যখন প্রথম অংশ নিই, সেবার আমি থার্ড হয়েছিলাম 1988। তো আমার মাথার মধ্যে মনে হয় ঢুকে গিয়েছিল, অনেক ছোট ছিলাম তো, যে মনে হয় থার্ড পজিশনটা আমার জন্য একদম আলাদা করে রাখা। তো ফার্স্ট হতে না পারার কষ্ট আমার ছিল না, বরং মানে ভালো করার একটা
কম্পিটিশন
ছিল, হ্যাঁ, আমি যতটুকু পারি, এবং খুব প্র্যাকটিস করাতেন আমার মা, রাত 12টার সময়ও মানে ঘুম বাদ দিয়ে নাচ প্র্যাকটিস করেছি, গান প্র্যাকটিস করেছি, এরকম হয়েছে। কিন্তু সেটা ফার্স্ট হওয়ার জন্য না, সবাই প্রশংসা করলে খুব ভালো লাগতো, পুরস্কারের চেয়ে যারা অন্য ফ্রেন্ডের মারা বা নাচের টিচার বা যে কোনো একজন দর্শক যদি বলতো যে এত ভালো লেগেছে, ওটা আমার কাছে অনেক ভালো লাগতো, মানুষের কাছে ভালো লেগেছে এই কথাটা শুনতে খুব ভালো লাগতো।
বাবা মার সাথে স্মৃতিটা মনে হয় খুব বেশি, মানে অনেক বেশি মনে হয় কানেক্টেড ছিলেন, খুব কাছের, একদম কাছাকাছি বাবা মার সান্নিধ্যে থাকা।
হ্যাঁ, আমি আসলে অনেক বছর পর্যন্ত আমি এমনই আমার মায়ের আদরে ছিলাম, এখনো মায়ের আদরে, কিন্তু খুব হাস্যকর ব্যাপার, আমার মা অনেক বছর পর্যন্ত আমাকে মুখে তুলে খাইয়ে দিত, এমন কি মানে আমি যখন কলেজে পড়তাম তখনও, তো এটা নিয়ে অনেকেই একটু টিজ করতো, হাসাহাসি করতো। তো আদরের তো সব সন্তানরাই হয়, কিন্তু আমি নিজে সবসময় আমার ভাই বোনদেরকে বলতাম যে আমরা 4 ভাই বোন, আমার বড় ভাই ইঞ্জিনিয়ারও লন্ডনে থাকে, ওখানে প্রফেসর, আর আমার ছোট আরো 2টা বোন আছে। তা আমি সবসময় বলতাম যে আমার বাবা মা বাবার কথা আলাদা করে না বললেও মা আমাকে সবচেয়ে বেশি আদর করেন, এটা আমি বলতাম। অন্য ফ্যামিলিতে হয় না যে মা আমাকে ভাইকে বেশি আদর করে, ওরকম আমার কখনো মনে হয়নি। এবং এটা এখনো আমি আমার মাকে বলি গর্ব করে, যেন আমার মা আমাকে সব।
আমরা একটা ঘটনা মনে হয় শুনতে পারি,
ঘটনা বলে যে ভালোবাসার ব্যাপারটা বোঝাতে পারবো তা না। আমার কাছে মনে হতো যে আমার এক একটা শখ একটা পর্যায়ে আমার মার নিজের শখ হয়ে গিয়েছিল। আমি নাচতে ভালোবাসি দেখে বা আমি আমার নাচের গেট আপটা একটু যেন অন্যরকম হয়, সবাই যেন বলে যে বা এই জিনিসটা কোথেকে, এই গয়নাটা কোথায় পেলে। আমার মা রাতের পর রাত জেগে জেগে গয়না বানিয়েছেন, নিজের হাতে সেলাই করে, দোকানে যেটা পাওয়া যায় সেটা কিনে সেখানের মধ্যে আবার একটু নিজস্ব ছোঁয়া উনি লাগিয়েছেন, যে হয়তো বা কানের দুলটার সাথে একটু আরেকটা স্টোন লাগালেন গাম দিয়ে, একটু ওর মধ্যে লেস দিয়ে সেলাই করে। আমার মেয়ে সবার থেকে একটু আলাদা হবে, আমি আমার এই এই মায়ের এই আলাদা করার, আমাকে সব থেকে একটু আলাদা করে তুলে ধরার যে প্রবণতা বা যে ভালোবাসাটা, এটা আমার কাছে মনে হতো যে না, আমি আমার ফ্রেন্ডের মায়ের ক্ষেত্রে এরকম আসলে এতটা ডিটেইলে কখনো দেখি নাই, যে কারণে আমার কাছে মনে হতো যে আমার
সব সময় নিজের নিজের নারী ছাড়া ধন এই সন্তানটিকে একদম আলাদা করে। আমরা সাধারণত যেভাবে শুনে অভ্যস্ত এবং মেঘলা তুমি যখন বলছিলে এবং প্রায় এরকম কথা আমরা শুনতে পাই টেক্সটের মাধ্যমেও আসে যে আমার ভাইটাকে হয়তো একটু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এমন ভাবে ঘটেনি যেমনটা শুনছিলাম আমরা শাওনের কাছ থেকে। শাওন, এইভাবেই শৈশব কৈশোর তারপর আস্তে আস্তে বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে পড়া, কোন মিডিয়ার কোন সেক্টরটা আপনাকে খুব বেশি টানতো, অভিনয় নাকি গান নাকি নাচের প্রসঙ্গতে এসেছে?
আমাকে আসলে নাচই সবচেয়ে বেশি টানতো। প্রথম তো ছিল যে একটা সাজুগুজুর ব্যাপার ছিল একদম ছোটবেলায়, তারপরে যখন নাচে পুরস্কার পাওয়া শুরু করলাম তখন নাচতে এবং নাচের যে এক্সপ্রেশন গুলো নিজে নিজে, প্রথম দিকে মা হয়তো বা কথাগুলো বুঝিয়ে দিতেন বাংলা কঠিন কথার মিনিং গুলো, একটা ওই বেশিরভাগ সময় তো আমরা রবীন্দ্রনাথের গানের সাথে নাচতাম, রবীন্দ্রনাথের ওই ভাষাগুলোর মিনিং মা বুঝিয়ে দিতেন যে এখানটা এরকম এক্সপ্রেশন হবে, তো ওভাবে করে এক্সপ্রেশনটা ক্রিয়েট করার একটা অন্যরকম আনন্দ ছিল। তারপরে যখন পাশাপাশি অভিনয় শুরু করলাম ওটাতে মজা পেয়ে গেলাম। গানের মজাটা আমি পেয়েছি আসলে অনেক পরে এসে, শুরুর দিকে আমার কাছে মনে হতো আমার গান মার গান ভাল লাগে, মানে মা গান পছন্দ করে দেখে আমাকে জোর করে গান শেখাচ্ছে, ওটাতে আমার আগ্রহ একটু কম ছিল। গানের প্রতি আমার আগ্রহটা সম্পূর্ণ তৈরি হয় আসলে তৈরি করেন হুমায়ুন আহমেদ, কারণ আমি যখন ওনার নাটক এত হয়েছে, আমি 91 সালে আমি যখন ক্লাস 6 পড়ি তখন প্রথম আমি ওনার নাটক করি, তারপরে একটা বড় গ্যাপের পরে আবার 95 সালে যখন আমি নক্ষত্রের নাটকে কাজ শুরু করি, তখন দুই একটা গান শুনে উনি এত বেশি আমাকে গানের ব্যাপারে উদ্বুদ্ধ করা শুরু করলেন যে এই গানটা তুমি শিখে আসবে, তোমার কাছ থেকে শুনবো, বা এই গানটা উনি আমাকে গানের লং প্লে রেকর্ডগুলো দিয়ে দিতেন যে এই লং প্লে থেকে এই এই নাম্বার গানগুলো তুমি শিখে আসবে। তো গানের আমার গানের প্রতি ওনার যেই ভালো লাগাটা, বা সাউন্ড ও গানে অনেক ভালো করে, গান অনেক ভালো করবে, এই যে বারবার প্রশংসাটা, আমি বললাম না ছোটবেলা থেকে প্রশংসা বাক্য শুনতে আমার খুব ভালো লাগতো, তো এইটার পর আমি আস্তে আস্তে গানের প্রতি আলাদা ভাবে মনোযোগী হওয়া শুরু করি। এবং যেটা হয় যে গানকে ভালোবাসতে শিখে আসলে আমি ওই সময়টাতে, তখন ক্লাস 9 পড়তাম, তো তখনই আসলে আমি আলাদা করে গান যে একটা, গানের যে একটা বিশাল জগৎ, গানের যে একটা বিশাল ভান্ডার আছে, রবীন্দ্রনাথের গান যে আসলে কত বিশাল ব্যাপার, এটা তখন আমি আস্তে আস্তে শুনতে থাকি, দেখতে থাকি, শিখতে থাকি। এবং গীত বিতানটা অনেকদিন আমি এমন হয়েছে যে অনেকদিন আমি এটা একদম যক্ষের ধনের মতো গীত বিতানটা ক্যারি করতাম, গানের প্রতি ভালোবাসাটা তখন আমার তৈরি হয়।
এবং যদি আমরা বলতে পারি হয়তো কথা প্রসঙ্গে এর মধ্যে হুমায়ুন আহমেদের প্রসঙ্গ আমাদের কাছে উঠে এসেছে, সেটা হচ্ছে বাবা মার বাইরে বাইরের যে পৃথিবী, এবং সেখান থেকে আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন শিক্ষার ভিতর দিয়েই যাই, এবং আমরা আমাদের নিজেদেরকেও নিজেদের ব্যক্তিত্বকেও বিভিন্ন মানুষের সাহচর্যে অনেকটা সমৃদ্ধ করে তুলি। সেখানে হুমায়ুন আহমেদের প্রচ্ছন্ন ব্যক্তিত্বের ছাপ ওই বয়সন্ধিকাল থেকে আপনার উপরে পড়তে শুরু করে, বিষয়টা এরকম।
ব্যাপারটা ঠিক আসলে ব্যক্তিত্ব হিসেবে বোঝার চেষ্টা তখন করিনি, আমার কাছে এটা মনে হয়েছে যে আমার সবচেয়ে বড় ভক্ত এর আগে ছিল আমার বাবা মা, আমার যে কোনো কাজ অ্যাপ্রিসিয়েট করা, একটু কম ভালো হলে আমার আগে আমার মায়ের চোখে পানি দেখতাম, আমার একটু নাচ করতে যাব জ্বর হয়ে গেল সকালবেলা বিকেলে নাচের অনুষ্ঠান, তো আমি কিভাবে নাচবো এই দুঃখে আমার মাই কান্না শুরু করেছেন, তো এত বেশি আমার মা বাবার প্রশংসা বলেন, আমার আমার এত ভক্ত ছিলেন, তো
পরিবারের বাইরে এই প্রথম একজন মানুষকে দেখলাম যিনি আসলে আমার গান কেমন হচ্ছে এটা নিয়ে অপেক্ষা করছেন, যে সাউন্ড গানটা কেমন গায়ে দেখি, বা আমার গানটা আগ্রহী নিয়ে শুনছেন, বা আমার গান যেন আগেরটা কি আরেকটা পরেরটা আরো ভালো হয় সেই জন্য কিছুটা কন্ট্রিবিউট করার চেষ্টা করছেন। ওইভাবে করে আসলে হুমায়ুন আহমেদের ব্যক্তিত্বের পরিচয় বলেন, বা এভাবে করে আমি আসলে হুমায়ুন আহমেদকে নতুন ভাবে একটা চেনা শুরু করলাম। আমি তখন ক্লাস নাইনে
পড়ি,
আসলে ব্যক্তি হুমায়ুন আহমেদ বোঝার চেষ্টা আসলে করি নাই, আমি মানুষ হুমায়ুন আহমেদকে দেখেছি তখন মানুষ হুমায়ুন আহমেদ হিসেবেই বোঝার চেষ্টা করেছি।
এটাই আসলে, আর বয়সটাও এমন বেশি কিছু না যে ব্যক্তিত্বের যে সংজ্ঞা আমরা দেওয়ার চেষ্টা করি, এখন আসলে কেউ এই সংজ্ঞাটা হয়তো সেভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তবে সেটাই হয়তো ওই বয়সে যে আরেকজন মানুষ যে আমাকে কেয়ার করছে বা আমাকে আমার মতো করে বোঝার চেষ্টা করছে বা বুঝতে সাহায্য করছে, বিষয়টাতে এইরকমই ছিল সেই সময়।
হ্যাঁ, আমাকে আমার মতো করে না আসলে আমাকে আমার চেয়ে বেশি বোঝার চেষ্টা করছে, এই ব্যাপারটা আমাকে মানে আমাকে প্রথম আসলে ভাবার একটা জায়গা তখন তৈরি করে, যে একটা মানুষ যিনি আমার পরিবারের কেউ না উনি আমাকে আমার চেয়ে বেশি ভাবছেন, উনি আমার যে কোনো একটা কাজ,
তখন আপনি ক্লাস নাইনে,
তখন আমি ক্লাস নাইনে পড়ি, আমার যে কোনো একটা কাজ, আমার যেহেতু তখন ক্লাস নাইন টেন এর ওই সময়টাতে সামনে এসএসসি পরীক্ষা থাকে, আমার পড়াশোনা, আমার পড়াশোনার যেন ক্ষতি না হয়, আমার গানের যেন ক্ষতি না হয়, আমার কোনো শুটিং স্পটে আমার কমফোর্ট লেভেলের যেন কোনো ক্ষতি না হয়, একটি মানুষ যিনি আমার চেয়েও বেশি আমার কমফোর্ট লেভেলটা চিন্তা করছেন, এই ব্যাপারটা অবশ্যই আমার কাছে অনেক গুরুত্ব পেয়েছে তখন।
This track was downloaded from fusionbd.com.
এবং সেই সময়কার, ও যে সময়কার কথা আপনি বলছেন শোন, সেই সময়কার আরো কিছু মানে গল্পের ভেতর যে আমার বন্ধুরা আবার শুনতে পছন্দ করে, তো সেই সময়কার কিছু স্মৃতি, কিছু যার মাধ্যমে এই বিষয়গুলো ফুটে উঠবে।
1995-96 সালের কথা, সেটা নক্ষত্রের রাতে শুটিং চলতো ঢাকা সার্কিট হাউস রোডে ডিএসপিতে, তো ওখানে বিশাল সেট ফেলা হয়েছিল, চমৎকার সেট ছিল নক্ষত্রের রাতের, একটা সেটের ভিতরে দোতলা একটা বাড়ির অংশ ফুটিয়ে তোলা হয়েছিল, তো তখন অসহযোগ আন্দোলন চলছিল টানা, তো আমাদের তখন স্কুল বন্ধ এবং অন্যান্য ক্লাস টাস সব বন্ধ, তো আমাদের একটা নক্ষত্রের রাতে তিনটা টানা তিন মাস শুটিং হয়েছে, তো আমরা সকালবেলা যে যার কাজ সেরে সন্ধ্যা হলে আমরা সবাই ডিএসপিতে চলে যেতাম, তো আমাদেরকে তো আগে থেকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হতো না, ম্যাডামে দোকানে বসেই রাস্তাঘাট যেহেতু একটু থমথমে অসহযোগ আন্দোলন, কারা কারা এসছেন দেখে উনি সে অনুযায়ী স্ক্রিপ্ট তৈরি করতেন, দেখা গেল যে আজকে এই চরিত্রের অভিনেতা অভিনেত্রী এসছে তাদেরকে নিয়ে উনি স্ক্রিপ্টটা তৈরি করতেন। তো ডিএসপি হচ্ছে আমার বাসার, তখন আমার বাসা ছিল ইস্কাতন গার্ডেনে, ইস্কাতন থেকে অনেক কাছে ছিল, সে কারণে আমার যাওয়াটা মানে সচরাচর মিস হতো না, সন্ধ্যার সময় কিন্তু সবারই কল থাকতো যে সবাই আসবে, আমি আমার যাওয়াটা মিস হতো না, এবং শুটিং এ যখন যেতাম তখন শুটিং হচ্ছে পাশাপাশি যখন আর্টিস্টরা সবাই এসে পৌঁছেনি, সোমিয়াপা ছিল, জাহিদ ভাই ছিল, আমি সেই মানে সেই সময়টার কথা বলছি আর কি, ওনারা অনেক একসাথে বসে অনেক মজার মজার গল্প বলতেন, আড্ডা দিতেন, যেটা আমার জন্য খুব একটা আড্ডার বিষয়টা আসলে আমার জন্য তখন একদম সম্পূর্ণ নতুন ছিল, কারণ পরিবারের বাইরে আমি যে খুব স্কুল ফ্রেন্ডদের সাথে বা আমার নাচের ক্লাস গানের ক্লাসের ফ্রেন্ডদের সাথে যে খুব আসলে আড্ডা দিয়েছি সেরকম না।
আপনার বয়সী কাউকে ছিল তখন আড্ডাতে?
হ্যাঁ, আমার বয়সী ওই আড্ডাতে সেভাবে আমার বয়সী ছিল না, শুরুর দিকে তো ওনারাই সিনিয়ররাই ছিলেন, নাটকের একটা পর্যায়ে বেশ অনেকদিন পরে একটা পর্যায়ে শিলা যুক্ত হলো, ও আমার সব মানে কাছাকাছি বয়সী, দু বছরের ছোট আমার, তো ওখানে যখন আড্ডাগুলো হতো এর ফাঁকে ফাঁকে আমি আবার আমি খুব মানে পড়াশোনায় আমার মা আমাকে খুব সিরিয়াসলি এটা আমাকে যে যত কিছুই করে পড়াশোনা করতে হবে, আমি সবসময় আমার বই খাতা নিয়ে যেতাম সেটে, সেটে সবসময় বই খাতা নিয়ে যেতাম, এবং যখন আমার শুটিং হতো না আমি সবসময় ওখানে একটা রুমে সেটেরই পড়ার টেবিল টেবিল ছিল, একটা রুমে আমি বসে সবসময় পড়াশোনা করতাম, তো পড়াশোনা করতে করতে তো অবশ্যই যেটা হয় যে আমি নিজে গান গাইতে গাইতে ওই অঙ্ক গান শুনতে শুনতে করি, গুনগুন দিলেন গিয়েও হয়তো বা খেলতাম কখনো, তো ওই সময়টা আসলে একটা বেশ মানে আমার জীবনের পরিবর্তন বলেন বা আমার চিন্তা চেতনার পরিবর্তন বলেন, ওই সময়টা একটা অনেক বড় ভূমিকা ফেলেছে, বা আমার মধ্যে গানের প্রতি ভালোবাসা বলেন, জীবন বোধ বলেন, মানুষকে আলাদা করে চেনা, সবকিছুকে নতুন করে দেখার একটা দৃষ্টিভঙ্গি তখন আমার মধ্যে ঢুকেছে, এত সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলাপ হতো ওখানে, মানে শুধু শুটিং না, বিভিন্ন বিষয় এখানে উঠে আসতো, দেশ উঠে আসতো, বিভিন্ন সাহিত্য উঠে আসতো, বিভিন্ন সঙ্গীত উঠে আসতো, বিখ্যাত সব নাটক বা বিখ্যাত সব সিনেমাগুলো আমি তখন দেখা শুরু করি। এবং একটু আগে বলছিলাম যে রবীন্দ্রনাথের চমৎকার গানগুলো আমি তখন শুনতে শিখি, তো হুমায়ুন আহমেদই তখন আমাকে ওগুলো জোগাড় করে করে দিতেন। চমৎকার কিছু গান আমি তখন শিখেছি, চমৎকার কিছু ফিল্ম আমি তখন দেখেছি, খুব স্বপ্নময় ছিল ওই সময়টুকু। মানে বলে না যে যদি পিছনে ফিরে যাওয়া যেত আমি হয়তো বা আমার ওই সময়টিকে চুজ করে নিতাম, যে ওই সময়টিকে যদি স্থির করে রাখা যেত তাহলে হয়তো বা আমি আমার লাইফটাকে ঠিক 96 সালেই হয়তো বা স্থির করে রাখতাম।
তার মানে কি নক্ষত্রের রাত সত্যিকার অর্থে নক্ষত্রেই ভরা ছিল?
হ্যাঁ, আমার জীবনের জীবনটা সে সময় নক্ষত্রে ভরাই ছিল।
এবং আমার যতটুকু মনে হয় শাওন, যে তখন হয়তো বিভিন্ন বিষয় সম্বন্ধে আপনার বিভিন্ন কিছু জানার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় যে সুযোগটা তৈরি হয়েছিল সেটি হচ্ছে মানুষ হিসেবে মানুষকে জানা, মানুষ নিজেকে মানুষ হিসেবে সেই পরিমিত বোধ, সেই মূল্যবোধগুলো ভিতরে তৈরি হওয়া, মানুষকে যে দেখবেন আপনি, মানুষকে যে বুঝবেন আপনি, মানুষকে যে ভালোবাসবেন আপনি, সেই মাইন্ডসেটগুলো তখন সেইভাবে নিজের অজান্তে তৈরি হয়ে যাওয়া,
নিজের অজান্তে সেই সময় এই বিষয়গুলো তৈরি হয়েছে।
কারণ একেবারে ইন্টেনশন থেকে ওই বয়সে তৈরি হওয়ার কথা না, নিজের নিজের অজান্তে নিজের অজ্ঞাত সারি মনের মধ্যে জায়গাগুলো তৈরি করে।
একদিক থেকে যদি বলি যে ওই সময় আমি এমন কিছু ভালো মানুষকে দেখেছি সামনে থেকে যারা বিভিন্ন বিষয় নিয়ে অনেক গভীরে চিন্তা করেন, এবং আসলে এখন এর পরবর্তীতেও তো বহু ধারাবাহিক নাটকে কাজ করেছি, হুমায়ুন আহমেদের ইউনিটেই বহু ধারাবাহিক নাটকে কাজ করেছি, কিন্তু ওরকম একটা গ্রুপ আসলে কখন আমি তৈরি হতে দেখিনি। ওরকম একটা যে বিষয়ের আলাপের যে আদান প্রদান বা ভাবের যে আদান প্রদান, বিষয়ের গুরুত্ব বুঝে একটা বিষয় নিয়ে আলাপ করা, আসাদুজ্জামান নূর ছিলেন ওই নাটকে, আবুল হায়াত চাচা ছিলেন, তো এত সব চমৎকার বিষয় নিয়ে আলাপ হতো যে ওই সময় আসলে এরপরে আমি ওরকম একটা গ্রুপ কখনো পাইনি। নিজের অজান্তেই আমার মধ্যে অনেকগুলো বোধ তখন তৈরি হয়েছিল।
শাওন প্রয়াত হুমায়ুন আহমেদকে নিয়ে অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার এবং তাকে কাছে থেকে অনুভব করবার অনেক কিছু বাকি ছিল। একদম খুব কম সময়ের ব্যবধানে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা আবার আপনাকে সাথে নিয়ে সেই জায়গাতে যেতে চাই শাওন, এবং আপনি চাইলে আমাদেরকে নিয়ে যেতে পারেন যে সৈকত হাউসের সামনে সেই জায়গার কথা বলছেন এবং হুমায়ুন আহমেদের পদচারণায় উন্মুখ হয়ে আছে যে জায়গা, সেই সেই মুহূর্তগুলো একদম চাক্ষুষ, একদম চোখের সামনে দেখতে পাচ্ছেন। এবং শ্রোতাবন্ধু, যখন আপনাদের সাথে এই বিষয় নিয়ে আমরা কথা বলছি, শাওন চেষ্টা করছেন কিভাবে চোখের পানিটাকে নিজের চোখের মধ্যে আটকে রাখা যায়, কিন্তু বারবার সেই চেষ্টাটা বৃথা হয়ে যাচ্ছে। শাওন, আমরা একদম ওই জায়গাতে ওইখানে চলে যেতে চাই যেখানে আপনি বলছিলেন যে আমি 96 আমি চাইলেই স্থির হয়ে থাকতে চাইতাম, আমি ওখান থেকে ফিরে আসতে চাইতাম না, যেখানে জীবনের সাথে জীবনের প্রথম সাক্ষাৎ হয়েছিল, হুমায়ুন আহমেদের সেই সময়কার বর্ণনা যেখানে শুধু হুমায়ুন আহমেদের কথা থাকবে।
জীবনের পরবর্তী অংশটা নিয়ে আসলে তখন ভাবার অবকাশ বা পরবর্তী সময় নিয়ে ভাবার, ভাবতে যে হবে এটাই আসলে তখনো ওটাই ভাবতে শিখিনি বা ভাবতে শুরু করিনি। তো আমার যেহেতু এই গল্পগুলোর দিকে মনও থাকতো, ওই আসরটার দিকে, আড্ডাটার দিকে, গল্পের পাশাপাশি গানের আসর বসত, সেলিম চৌধুরী তখন খুব জনপ্রিয় ছিলেন আইস পাশা খেলব রে শামে গানটা দিয়ে ওনার গান হতো, কিন্তু আমার যেহেতু সামনে ক্লাস 10 এবং সামনে SSC পরীক্ষা, একটা তাগিদ আমার মা আমাকে পিছন থেকে বারবার দিতেন যে না তুমি যাও পড়াশোনা করো। তো আমি যখন পড়াশোনা করতাম প্রায় যেটা হতো যে হুমায়ুন আহমেদ হঠাৎ করে দেখলাম যে আমি পড়াশোনা করছি, তো হঠাৎ করে পিছন থেকে কি ব্যাপার আমরা সবাই গল্প করছি তুমি এখানে নাই কেন, আমি হয়তো বা পড়াশোনা ফেলে আবার 10 মিনিটের জন্য গিয়ে বসলাম। তারপরে এই ব্যাপারটা একটা রেগুলার বিষয় যে গল্প হচ্ছে কিন্তু গল্পের একটা পর্যায়ে লোক পাঠিয়ে আমাকে ডেকে আনা হচ্ছে, তো আমি না ব্যাপারটা তখনকার ভাবনা একরকম ছিল, এখন অনেকটা চিন্তা করে বোঝার চেষ্টা করি যে তখনকার ভাবনাটা আসলে কি ছিল। আমার ভিতরের ভাবনাটা তখন হয়তো বা এরকম ছিল, আমি এখনো হয়তো বা বলছি কারণ আমি নিশ্চিত না কি ছিল, হয়তো বা এরকম ছিল যে আমার অনুপস্থিতি, এতগুলো গুরুত্বপূর্ণ মানুষ যেখানে উপস্থিত আছেন একটা গল্পের আসরে বা গানের আসরে, এতগুলো গুরুত্বপূর্ণ মানুষের উপস্থিতি আছে কিন্তু আমার অনুপস্থিতিটা একজনকে, হুমায়ুন আহমেদের মতো একজন মানুষকে আমার অনুপস্থিতিটা ওনার ভালো লাগছে না, যে কারণে বারবার এসে আমাকে হয় নিজে ডেকে নিয়ে যাচ্ছেন বা লোক পাঠিয়ে ডেকে নিয়ে যাচ্ছেন। বা কোনো কোনো দিন হয়তো বা শুটিং এর আমার যেহেতু বাসা কাছে ছিল, শুটিং এর মাঝখানে যে খাবারের একটা ব্রেক দিত, সবাই তো শুটিং স্পটই খান এখনো, তখনও খেতেন। আমার বাসা কাছে থাকে, আমি বেশিরভাগ সময় বাসায় চলে আসতাম, আমি বাসায় গিয়ে ভাতটা খেয়ে আসতাম। তো এরকমই এরকমই একটা সময় একদিন দুপুরবেলা বাসায় খেয়ে দিয়ে আমি যখন শুটিং স্পটে আবার ফেরত গেলাম, তো তখন আমি দেখলাম যে হুমায়ুন আহমেদ তখনও খাননি। তো সবাই বলছে যে আল্লাহ আপা আপনি খেয়ে আসছেন, সাতটা আপনার জন্য বসে আছে, খাই নেই এখনো। আমার আসলে ভাবনার জায়গাটা তৈরি কখন হয়েছে আমি নিজেই নিশ্চিত না, ভাবনার জায়গা তখনও আসলে হয়তো বা তৈরি হয়নি। আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ সবাই খেয়ে নিয়েছে আপনি খাননি কেন, তো উনি খুবই আপসেট হয়ে আমাকে বললেন তুমি বাসায় গিয়ে খেয়ে আসলে, আমি কিন্তু তোমার তোমার সাথে খাওয়ার জন্য বসেছিলাম। একজন মানুষ আসলে উনি অনেক শিল্পী ছিল, অনেক গুরুত্বপূর্ণ মানুষ ছিল, কিন্তু উনি না খেয়ে বসেছিলেন যে আমি উনি ধরে নিয়েছিলেন আমি বাসায় গিয়ে হয়তো বা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসে ওখানে গিয়ে খাবো। এরকম বেশ কয়েকদিন আমি দেখেছি যে উনি খাবার নিয়ে উনি অপেক্ষা করছেন, উনি কাউকে পাঠাচ্ছেন যে শাওনকে ডাকো আমরা একসাথে ভাত খাবো। তো আসলে একটা ঠিক আমি নির্ভরশীলতা বলবো না, নির্ভরশীলতা অনেক বড় জিনিস, নির্ভরশীলতা এত সহজে তৈরি হয় না, কিন্তু একটা হয়তো বা অভ্যস্ততা বলতে পারেন বা অভ্যস্ততাও না, আমি ঠিক কি শব্দটা এখানে বলা উচিত এটাও বলতে পারবো না, কিন্তু একটা অপেক্ষা আমি দেখেছি হুমায়ুন আহমেদের দৃষ্টিতে, হুমায়ুন আহমেদের কথায় এবং হুমায়ুন আহমেদের কিছু চিরকুটে, চিরকুট বলতে হয়তো বা সবসময় তো নিজে এসে ডাকতেন না ভাত খেতে, হয়তো বা একটা ছোট্ট স্ক্রিপ্টের এক পাশ থেকে ছিঁড়ে একটা কাগজে লিখলেন খেতে আসো বসে আছি। এই একটা চিরকুটের মহত্ব তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝছি যে ওই একটা চিরকুট আসলে অনেক ইম্পর্টেন্ট, হুমায়ুন আহমেদ খাওয়া নিয়ে বসে আছেন আমার জন্য। কিন্তু আমার কাছে তখন এটা মনে হয়েছে আল্লাহ খাওয়া নিয়ে বসে আছে, আচ্ছা ঠিক আছে যাই অঙ্ক বাদ থেকে গেলাম ওনার সাথে খেলাম, ব্যাপারটা অত ইম্পর্টেন্স আমার কাছে কখন যে পেয়েছে আমি নিজেও জানি না আসলে। তো একটা ঠিক অপেক্ষা যেটা আমি দেখেছি একটা সময়ে আমি নিজের মধ্যে দেখলাম যে এই অপেক্ষাটার জন্য আমি অপেক্ষা করা শুরু করেছি। হ্যাঁ, অপেক্ষার জন্য অপেক্ষা করা যদি আর একটু ক্লিয়ার করি যে অঙ্ক করছি কি ব্যাপার আজকে আমাকে ডাকছে না কেন, এটাও কিন্তু একটা অপেক্ষার ব্যাপার আছে। যে প্রতিদিন গল্প শুরু হলে একটু পরে একটা হয় নিজে আসেন, নয় একটা চায়ের কাপ দিয়ে কাউকে পাঠান,
অথবা কারো দৃষ্টিতে মূল্যবান হতে দেখার যে আকাঙ্ক্ষা সেটা আপনার মধ্যে তৈরি হয়েছে।
যখন জাস্ট ভাবছি যে আজকে গল্প হচ্ছে কই আমাকে তো কেউ ডাকছে না, এটা ভাবতে ভাবতেই দেখলাম যে এক কাপ চা নিয়ে হয়তো বা প্রোডাকশনের একটা ছেলে আসলো আপা আসা আর আপনাকে ডাকে। হ্যাঁ, তো অপেক্ষার যে ব্যাপারটা সেটা যখন তৈরি হলো তখন আমি আসলে তখনও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার
সময়ও
না, সেই পরিসরও তৈরি হয়নি। আসলে ভবিষ্যৎ নিয়ে কখনোই চিন্তা করিনি, বর্তমান নিয়ে চিন্তা করেছি তখন। বর্তমান নিয়ে চিন্তা করতে করতেই হয়তোবা বলবো না অনেক দুঃখবোধ দেখেছি। এখন দুঃখবোধের কথা বলতে গেলে অনেক প্রসঙ্গ হয়তোবা অনেকে আনতে চাইবেন, অনেক কিছু জানতে চাইবেন। দুঃখবোধটা কিন্তু আসলে কেউ যদি বলতে ভাবতে চান যে দুঃখবোধ মানে কি, আপনি কি ভাবছেন উনি অসুখী ছিল, আসলে অসুখী বলবো না, বা একাকিত্ব অনেক মানুষের মধ্যে থেকেও কিন্তু মানুষ একা থাকতে পারে। হ্যাঁ, এখন অনেক মানুষের মধ্যে থেকে মানুষের একদম একান্ত কিছু চাওয়া থাকতে পারে যে যা আসলে উনি তার কাছে চাইছেন, উনি বলতে আমি হুমায়ুন আহমেদকে মিন করছি না, আমি যে কোনো একজন মানুষকে মিন করছি যে তার কাছে চাইছেন কি চাইছেন হয়তো বা সেটাই জানেন না, কিন্তু হঠাৎ করে পাওয়ার পরে মনে হলো যে এই জিনিসটা হয়তো আমি খুঁজছিলাম বা এই জিনিসটাই তো আমি খুঁজছিলাম। আমি সেই একটা অপেক্ষা, সেই একটা চাওয়া, সেই একটা একাকিত্ব আমি ফিল করতে পারছিলাম। আর যদি একদম খোলসা করে যদি জানতে চান,
আমরা খোলসা করে এই কারণেই শুনবো, আমার টেক্সট অলরেডি কয়েকটা নোট যেটা মেঘলা আমার কাছে দিয়েছে যে এই প্রথম মনে হয় শ্রোতা বন্ধুদের ভাষ্য আর কি, তা আমার কথা না, যে প্রথম মনে হয় শাওনকে শাওনের মতো করে আমরা উপস্থাপন হতে দেখছি। এটা আসলে আমাদের কারো কৃতিত্ব না, এটা আমাদের ঢাকা এফএম এর কৃতিত্ব তাও বলবো না, এটা কৃতিত্ব হচ্ছে শাওনের। শাওন বলেছিলেনই যে আজকে কথা বলার পর এটি হয়তো আমার একটা বায়োগ্রাফি হয়ে যাবে, শাওন যেটা বলছিলেন। এবং আমি একটু যদি সহজ করে বলি বা স্ট্রেট ওয়েতে যদি বলতে চেষ্টা করি, সেটি হচ্ছে যে কারো চোখে বা কারো অভিব্যক্তিতে মূল্যবান হতে দেখা, এবং সেই মূল্যবান হতে দেখার বিষয়টা নিজের অবচেতন মনে অথবা চেতন মনে কিছুটা উপভোগ করতে শেখা, এবং সময়কালটাও কিন্তু সেই রকম একদম সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো। তখন মনের মধ্যে যে ধরনের আন্দোলন বা যে ধরনের তোলপাড় হওয়া উচিত তখন কিন্তু চতুর্গুণে তোলপাড়টা তৈরি হয়, এবং আমার হয়তো বলতে দ্বিধা নাই, এবং আমি যদি স্পষ্ট করে বলি যে সেই রকমের ভেতরে মনের মধ্যে সেই রকমের আন্দোলন বা মনের মধ্যে সেই রকম
আন্দোলনটা তখন আমি নিজেই বুঝতে পারিনি,
কিন্তু শুরু হয়েছে
এখন যখন নিজেকে কিছুটা তখন কাছে পরিণত ভাবি,
তখন মনে হয় কি তখন আন্দোলিত
হয়েছিলাম, এখন ভাবি তার চেয়ে পরিণত, হয়তো বা এখন আমি তার চেয়ে অপরিণত,
হয়তো কিন্তু আন্দোলিত হয়েছিলেন
অবচেতন মনে। হ্যাঁ,
এবং যে কথা আপনি বলার চেষ্টা করছেন যে একটা মানুষ তার ব্যক্তি জীবনে সুখী থাকার পরেও শান্তিতে থাকার পরেও হয়তো বাইরের এই পার্থিব পৃথিবীতে এসে এমন কোন
সুখীটার বাইরেও আমি সুখীটার সাথে আমি হয়তো কথাটা লাগাচ্ছি যে ব্যক্তি জীবনে হয়তো সুখী থাকলেও
তারপরেও পার্থিব কোনো একটা বিষয় কারো অবচেতন মনে তাকেও টানতে পারে,
পার্থিব বা অপার্থিব
কোন একটি বিষয় তাকে টানতে পারে। যেমন আমি আমার জায়গাতে খুব ভালো আছি, খুব সুখে আছি, আমি বলতে পারি যে ইয়া আই এম স্যাটিসফাইড উইথ মাইসেলফ, কিন্তু তারপরে দেখা যাচ্ছে একটা পাহাড়ি ফুল আমাকে প্রচন্ড ভাবে টানে, নির্দিষ্ট দিনের কোন একটা সময় পাহাড়ি ফুলের ওখানে যায়,
আমি তাকে হতে পারে, কিন্তু আমি আসলে বিষয়টাকে ওভাবে মিন করিনি, পাহাড়ি ফুল হিসেবে বিষয়টা মিন করিনি, আমি মিন করেছি যে আমি ব্যক্তিগত জীবনে আপনি আপনার জায়গায় যদি বলেন, আমি যদি আমার জায়গায় বলি যে আমি খুব ভালো আছি, আমি সকালে ঠিক মতো ব্রেকফাস্ট করছি, আমি অফিসে যাচ্ছি, অফিসে কাজ শেষ করে বাসায় ফিরে ঠিক মতো টেবিলে খাবারটা পাচ্ছি, আমি একজন মেয়ে হিসেবেই বলছি, আমি একজন স্ত্রী হিসেবে বা বাড়ির পত্নী হিসেবে যদি বলি সবকিছুই পাচ্ছি, কিন্তু কোথায় যেন আমার সুরটা নেই,
কোথায় যেন সুরে বাজছে না বাঁশিটা,
কোথায় যেন একটা সুর নেই, এটা যে কারো জীবনেই হতে পারে,
হতে পারে সব ঠিক থাকার পরেও হতে পারে,
হ্যাঁ সবকিছু স্মুথলি চলার পরেও হতে পারে, জীবনের সুরটা হয়তো বা খোঁজার চেষ্টা থাকতে পারে, যে সুরটা হারিয়ে গেছে হয়তো বা, সেটা সুর কিন্তু কেউ ইচ্ছা করে হারায় না, কেউই নিজের জীবনের সুর কেউ হারাতে চায় না, অন্যের জীবনের সুরে কেউ হারাতে চায় না, সেখানে নিজের জীবনের সুর, কিন্তু মাঝে মাঝে হয় কি হয়তো বা সুরটা হারিয়ে যায় কখনো, তখন সুরটা খোঁজার একটা চেষ্টা, জানি না অন্যদের মধ্যে থাকে কিনা, হয়তো বা হুমায়ুন আহমেদের মধ্যে সেই সুরটা খোঁজার চেষ্টা ছিল, এবং সেই সুরটা খোঁজার চেষ্টা ছিল বলেই হয়তোবা চেষ্টা হয়তোবা বারবারই বলছি যে হয়তোবা সুর খোঁজার চেষ্টা ছিল বলেই যে হুমায়ুন আহমেদ বিভিন্ন যেমন গল্প করতেন, অনেকগুলো গল্পের মধ্যে এই কথাটা আমি আজকে প্রথম বলছি বলতে সবাইকে প্রথম বলছি, যে গুহায় যখন হুমায়ুন আহমেদের গল্প, যে গুহায় যখন শিল্পীরা গুহা চিত্র আঁকতেন যখন, তখন যারা গুহা চিত্র আঁকতেন তাদের আঁকার সুবিধার্থে প্রদীপ হাতে কিছু মানুষকে দাঁড়াতে হতো, তারা এঁকে দিত না কিন্তু গুহা
চিত্রটা
আঁকতে প্রদীপটা ধরত, আমিও গুহা চিত্র আঁকি, আমার প্রদীপ ধরার জন্য কেউ নেই, আমার প্রদীপ ধরার জন্য কি তুমি আমার প্রদীপটা ধরবে, তো এই প্রদীপ ধরার মিনিং ক্লাস 9-10 সাউন্ড হয়তো বা বুঝেনি অন্যভাবে হয়তো বা বুঝেছে, আমি এখন নিজেকে যখন পরিণত ভাবছি এখন হয়তো বা আমি বুঝি যে প্রদীপটা আসলে কিভাবে ধরার কথা উনি ভেবেছিলেন, এবং আমি বলবো যে প্রদীপটা ধরার আমি চেষ্টা করেছি, প্রদীপে আলো কতখানি ছিল আমি জানি না, আমি প্রদীপটা যখন তখন আমি প্রদীপ ধরার সিদ্ধান্ত জানাইনি বা প্রদীপ ধরবো বলিনি, কিন্তু যেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি প্রদীপটা ধরবো সেদিন থেকে আমি প্রদীপটা ধরেছিলাম, আলো কতটুকুন ছড়াতে পেরেছি, গুহা চিত্রের ওই ছবিগুলো কতটুকুন পরিষ্কার হয়েছে বা কতটুকুন ভালো হয়েছে আমি জানি না, সেই প্রদীপটা আমি হুমায়ুন আহমেদের জীবনের শেষ দিন পর্যন্ত ধরেছিলাম, এবং হয়তো বা আমার হাতে প্রদীপটা এখনো আছে, আমি এখনো প্রদীপটা ধরে রেখেছি।
This track was downloaded from fusionbd.com.
আমি আসলে আমাদের অনুষ্ঠানের স্বার্থে এবং আমি একদম নিরেট একদম অতি প্রাকৃত সাউন্ডকে উপস্থাপন করবার জন্য শ্রোতা বন্ধুদের কাছে মাঝে মাঝে আমি ক্রস করব আমার শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে, যেমন আমার এখন যে প্রশ্নটা সাউন্ডের কাছে করার আছে সেটি হচ্ছে যে আমরা যখন যে কাজের ভেতর দিয়ে যাই না কেন, সেটি ভালো কাজ হোক বা কোনো মন্দ কাজ হোক, নিজের অজান্তে হলেও নিজের মতো করে কিছু যৌক্তিক জায়গাতে নিজেকে দাঁড় করিয়ে নিই, যেমন হুমায়ুন আহমেদের চোখে আপনি দেখেছিলেন আপনার প্রতি সেই উৎকণ্ঠা বা আপনার প্রতি প্রচন্ড যত্নশীল হবার মতো মানসিকতা, এবং এটিকে আপনি প্রচন্ডভাবে উপলব্ধি করতেন, উপভোগ করতেন, এবং এটির জন্য আপনি অপেক্ষাও করতেন, যেটি আপনি পরিণত বয়সে আপনার মতো করে বললে পরিণত বয়সে এসে বুঝেছেন যে সেই অপেক্ষাটা ছিল রীতিমতো নিজের অজান্তে নিজের ভিতরে আমি আন্দোলিত হয়েছি বা প্রচন্ড ভালো লাগা ওই মানুষটার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছিলাম ঠিক সেই বয়সেই, এবং তখন হয়তো আপনার আন্দোলিত হওয়া, আপনার তার প্রতি দুর্বল হয়ে যাওয়াটাকে যৌক্তিক করে নেবার জন্য নিজের মনকে হয়তো বুঝিয়ে নেয়া যে সেই মানুষটি হয়তো এমন কাউকে খুঁজছে যাতে করে গুহার মাঝে থেকে যখন তিনি তৈলচিত্র আঁকবেন।
বুঝিয়ে নেয়ার চেষ্টা আমাকে করে নিতে হয়নি, আমি কিন্তু একটু আগে বলেছি যে কথাটা আমি আজকে প্রথম বলছি, এটা আমাকে এটা বুঝিয়ে দেয়া হয়েছে।
আচ্ছা,
নিজের মতো করে ভেবে নেওয়ার সুযোগ পেলেও হয়তো আমি এটাই ভাবতাম, নিজের মতো করে যদি এটাকে বুঝে নিতে হতো যে হয়তো বা উনি খুঁজছেন, সেটা উনি নিজেই বলেছেন যে একজনকে প্রদীপ ধরতে হবে, আমার গুহা চিত্র আঁকার সময় একজনকে প্রদীপ ধরতে হবে, তুমি কি আমার প্রদীপটা ধরবে? এটা আমার প্রদীপটাকে তুমি ধরবে?
আরো অনেক বেশি করে ওই সময় কি ওপেন করেছিলেন আপনার সামনে যাতে করে আপনি একদম স্পষ্টতেই ধরে নেন যে আমি হয়তো নিজের চাই বা না চাই, যেহেতু আমিও নিজে আন্দোলিত হচ্ছি তার সাথে অন্য একটি সম্পর্কের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি বা ধাবিত হচ্ছে, এটা এটা কি পরিষ্কার ভাবে প্রতিভাত হয়েছিল তখন হুমায়ুন আমাদের পক্ষ থেকে?
পরিষ্কার ভাবে এখন পরিষ্কার ভাবে তো কেউ বলে না যে আমি তোমাকে বিয়ে করতে চাই,
তারপরে তারপরে তার তার অভিব্যক্তি, তার তার কার্যকলাপে এটা তো কেয়ারিংনেস, এটা এক জিনিস, বাট ওই বিষয়টা কি আপনি কিছু ঘটনার মধ্য দিয়ে যদি
কিছু ঘটনার মধ্য দিয়ে তো পরিষ্কার হয়েছিলই, তো তারপরেও সব ঘটনা তো আসলে এভাবে করে হয়তো বা এই স্বল্প পরিসরে তো সব ঘটনা বলা যায় না, তারপরেও তো এই যে মাত্র যে ঘটনাটা বললাম এটা তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট বা চমৎকার কিছু। হুমায়ুন আহমেদ তো একজন কথা শিল্পী, কিংবদন্তি কথা সাহিত্যিক। হুমায়ুন আহমেদের একটি লাইন যদি বলি আমরা, যে হুমায়ুন আহমেদের লেখা একটি লাইনই কিন্তু একটা চমৎকার সাহিত্য। হ্যাঁ, সেরকম অসংখ্য লাইন আমাকে উনি পাঠিয়েছেন লিখে। হ্যাঁ, তো ওটা তো আসলে মুখে বলে সবসময় প্রকাশ করেন, একজন লেখকের জন্য প্রকাশ ভঙ্গি লিখেই হয় সবসময়, তো এরকম হুমায়ুন আহমেদের লেখা অসংখ্য লাইন আমার কাছে, আমি লাইন বলছি সেই সময়টার লাইন বলছি, কারণ একটা চিঠিতে 20টা লাইন যদি থাকে আমি প্রতিটা লাইনকে একটা সাহিত্য বলবো, সেরকম সেই সময় অনেক সাহিত্য আবর্তিত হয়েছে আমার কাছে বা আমার কাছে লেখা চিঠিতে, তো ওটা অনেকটা তো অবশ্যই স্পষ্টই।
আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আরো অনেক কথা বলবো। শাওন, প্রথমেই হচ্ছে যে আমরা আসলে কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আপনার মতো করে নিজেকে আমাদের সামনে উপস্থাপন করছেন, যেভাবে আপনার কাছের মানুষজন আপনাকে দেখতে চায় বা শুনতে চায়। আমরা কিছু টেক্সট নিই, তারপর ছোট্ট একটি বিরতি, তারপর আবার ফিরে আসছি।
অবশ্যই, নবীন আছেন আমাদের সাথে, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে আই লাভ ভালোবাসা বাংলাদেশ এবং ঢাকাইতে, এবং গুরুকে সালাম জানিয়েছেন এবং শাওন আপকে ওয়েলকাম করেছেন আমাদের এই অনুষ্ঠানে, এবং মিলি উত্তরা থেকে লিখেছেন যে হুমায়ুন আহমেদ স্যারের শেষ কথা এবং তার লেখার শেষ লাইনটা কি ছিল এটা জানতে চেয়েছেন শাওন আপুর কাছ থেকে, এটা মনে হয় বিরতির পরে সে জানতে হবে।
আমরা পরে জানবো, আরো দু একটা টেক্সট নিয়ে তারপর ছোট্ট একটা বিরতি।
নাইমা জাহান জয়েন করেছেন, শাওনাপুর গানের প্রশংসা করেছেন, আর আছেন আমাদের সাথে আরো সুভাষ আছেন, সমুদ্র বিপ্লব যুক্ত হয়েছেন আমাদের সাথে, সোহেল আছেন, এছাড়া ফেসবুকে অনেক অনেক বন্ধু যুক্ত হয়ে তাদের কমেন্ট গুলো জানিয়েছেন, এবং বন্ধু আপনিও এইভাবেই আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং নিয়মটা আর একবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DFM, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, পেশা, তারপর স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর এই মুহূর্তে চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেকে, ফিরে আসছি একটু পরে।
downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ বন্ধু শুনছেন ঢাকা এফএম 90.4 চলছে ভালোবাসার বাংলাদেশ, আর সাথে আছি আমি মেঘলা এবং আছেন গুরু এতেশাম এবং আজকের অতিথি মেহের আফরোজ শাওন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গুরুর মাধ্যমে আমাদের আজকের অতিথির সাথে।
লালনের সেই উক্তি মেঘলা যখন কথা বলছিস এবং প্রোগ্রাম নিয়ে অনুষ্ঠান নিয়ে আমরা যখন কথা বলছিলাম, বিশেষ করে এর আগে যতটুকু কথা আমরা শোনার সুযোগ আমাদের হয়েছে শাওনের কাছ থেকে, লালনের সেই উক্তিটি বারবার মনে পড়ছে যে মানুষ দেখতে এসেছিলাম ভবে এমন জনম আর কি হবে। কারণ এখানেই হয়তো মানুষের সার্থকতা, যে এখানেই হয়তো এই 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 মানুষ মানব জীবনের সফলতা, যে আমরা কোনো কিছুই জানি না, কোনো কিছুই বুঝি না, কিন্তু কখন যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় সেটা কোনোভাবে পূর্ব নির্ধারিত থাকে না। তো এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে বিভিন্ন রকমের কথা আলোচনায় চলে এসেছিল শাওন, এবং যেটা আপনি বলছিলেন যে তখন আপনি ক্লাস 9 বা 10 পড়েন, এরকম একটি সময় আপনার জীবনের সবচেয়ে দারুণ সময় এসে উপস্থিত হয়েছিল জীবনে, এবং আপনি বলছিলেন যে আমি চাইলে 96 ওই দিনগুলোতে আমি স্থির করে রাখতে চাই আমার জীবনটাকে, এবং কারো অপেক্ষা কারো কাছে না যাওয়ার অতৃপ্তি বারবার আপনাকে কষ্ট,
না যাওয়ার অতৃপ্তি না কিন্তু কারো অপেক্ষা এবং তার অপেক্ষাটা দেখার একটা অপেক্ষা,
কারো অপেক্ষা দেখার অপেক্ষা অথবা কারো কাছে নিজেকে মূল্যবান এই বিষয়টা বারবার দেখে নেয়ার, মানে কি বলবো, এটা একটা ছেলে মানুষের চাওয়া বলতে পারেন ওই সময় যে হ্যাঁ আমি 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 তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং বিভিন্নভাবে হুমায়ুন আহমেদ নিজেকে উপস্থাপন তখন করেছেন, যেটা আপনার কথার মাঝ দিয়ে উঠে এসেছে, যে তিনিও আপনার আপনার সাথে সম্পর্কটাকে অন্য একটি মাত্রায় নিয়ে যেতে চাচ্ছেন। হয়তো আমরা যেটা বলছিলাম কথার মাঝে উঠে এসেছিল যে অনেক সময় সুরে বাসে বাজনা সবকিছু ঠিকঠাক থাকার পরেও হয়তো কথাটা বারবার কোট করা হয়েছিল, এবং
হয়তো কথাটা কোট আমাকে করতেই হবে, কারণ আমি তো হয়তোতেই জানি, আমি তো একদম ডিটেইল আসলে এক্স্যাক্টলি কি কারণে হুমায়ুন আহমেদ এরকমটা চেয়েছিলেন সেটা তো সেভাবে করে আসলে জানার সুযোগ বলবো না, জানা সেভাবে হয়ে ওঠেনি যে এক্স্যাক্টলি কোন কারণে প্রদীপ ধরার একজন,
সেই কথাটার জন্য আপনাকেই কেন বলা হলো,
আমার কাছে আমি গোহতে
চলে গেলাম,
প্রদীপ ধরার একজন লোক দরকার হলো বা কেন, প্রদীপ তো জীবনে ছিল। যাই হোক, তো আমি আসলে একটু মানে ওর পরবর্তী কিছু অংশে আমি চলে যাই, যেহেতু আমাদের সময়ও কম, পরবর্তী অংশে যদি চলে যাই তাহলে বলতে হবে যে নক্ষত্রের রাত তার পরপরই শুরু হলো আজ রবিবার, এবং 96-97 আজ রবিবারের পরপরই হলো সবুজ সাক্ষী নামে একটা নাটক। তখন আমরা মোটামুটি এমন হয়েছে যে টিমটা তখন একসাথে অনেকগুলো নাটক করছি, এবং যেহেতু একসাথে নাটক করছি ঘন ঘন দেখা হচ্ছে, দেখা না হলে হুমায়ুন আহমেদ এতবার ফোন করছেন, বা হয়তো বা শুটিংটা দুদিন পরে, শুটিংটা দুদিন আগে নিয়ে আসছেন। হ্যাঁ, এবং বলে না মেয়েরা অনেক কিছু বোঝে, কিছুটা
হয়তো বা
ধারণা ছিল যে শুটিংটা হয়তো বা আমার জন্য এই দুদিন এগিয়ে নেওয়া হলো, দুদিন যে দেখা হবে না এটাও হুমায়ুন আহমেদের কাছে কিছুটা, দুদিন পরে শুটিং না হোক দুদিন আগেই শুটিংটা হোক। তো ওই সময় বেশ কিছু গান লেখেন হুমায়ুন আহমেদ, আমার গ্রামের, তখন হুমায়ুন আহমেদের যে স্কুলটা আছে এখন নেত্রকোনার পুতুকপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, ওই স্কুলটার তখন ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হলো, এবং বিশাল একটা বাহিনী নিয়ে হুমায়ুন আহমেদ যেখানেই যেতেন বিশাল বাহিনী নিয়ে যেতেন, সেই বিশাল বাহিনী নিয়ে উনি গেলেন, সেখানে সবাই ছিলাম আমরা, নাটকের সবাই ছিল, হুমায়ুন আহমেদের ভাই বোনরা ছিলেন, হুমায়ুন আহমেদের সন্তানরা ছিলেন, সবাই ছিলেন, সন্তানদের মা ছিলেন। ওই বিশাল প্রোগ্রামটাতে যখন উদ্বোধন হওয়ার পর বড় বড় শিল্পীরা গান গাচ্ছেন, হুমায়ুন আহমেদ আমাকে তুলে দিলেন গান গাওয়ার জন্য, সেটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে এত বড় বড় শিল্পীর মাঝখানে, তার মানে হুমায়ুন আহমেদ আমার গান কতটা পছন্দ করেন যিনি ওখানেও আমাকে গান গাইতে বড় শিল্পীদের পাশে তুলে দিলেন। তো ওখান থেকে ওনার ভিত্তিপ্রস্তর নির্মাণ করার পর যে স্কুলটা পরবর্তীতে আমি আর্কিটেকচারের স্টুডেন্ট থাকা অবস্থায় স্কুলটা আমি ডিজাইন করেছি পরে, তো ওখান থেকে আমরা গিয়েছিলাম আমার দাদার বাড়িতে, মানে আমার গ্রামের বাড়িতে, সেখানে একটা শহীদ মিনার ইয়ে বানানো হয়েছিল, আমার বাবা বানিয়েছিলেন, ওটার উদ্বোধন করতে হুমায়ুন আহমেদের ওখানে দাওয়াত ছিল। তো আমার গ্রামের বাড়িতে যখন হুমায়ুন আহমেদ গেলেন, আমাদের গ্রামের বাড়িতে খুব সুন্দর একটা ঘাট আছে, ছোট্ট পুকুর কিন্তু ঘাটটা খুব সুন্দর। তো হুমায়ুন আহমেদ রাতের বেলা ঘাটে বসেছিলেন এবং হঠাৎ করে বললেন যে একটা কাগজ কলম কি দিতে পারবা আমাকে কেউ। তো আমরা অনেকেই ছিলাম তখন ওখানে, সমীয়পা ছিলেন, জাইদ ভাই, মানে পুরো নক্ষত্রের রাতে তিনটা আমরা ছিলাম। তো তাড়াতাড়ি করে গ্রামের মধ্যে থেকে কাগজ কলম নিয়ে দেওয়া হলো, উনি ঠিক জেনে লিখলেন। পরে সকালবেলা উনি পড়ে শোনালেন যে উনি দুটো গান লিখেছেন, দুটো গান উনি ঘাটে বসে লিখেছেন। এবং উনি আমাকে সরাসরি বললেন নিয়ে দুটো গান উনি আমাকে নিয়ে লিখেছেন, খুব বিখ্যাত দুটো গান। একটা হচ্ছে, একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া, ভুল করা কন্যার লাগে মন আমজান করে, আমার মন আমজান করে। তো এরকম একটা গান যখন কেউ যখন তাকে সরাসরি বলা হয় গানটা তাকে নিয়ে লেখা, এটা খুবই একটা চমৎকার মুহূর্ত। এটা শুধুমাত্র আমি জানি না কিভাবে এটা বোঝানো যাবে, যেটা কি
চমৎকার।
এটা সকালে বলেছিলেন, সকালে বলেছিলেন যে এই গানটা লিখেছি। এবং মানে গানের কথাগুলো শুনে যে ভুল করা কন্যার লাগে মন আনচান করে, কন্যা ভুল করিল না, কন্যা ভুল করিল না, মানে আমার মনে হচ্ছে আমাকে নিয়ে বলা হচ্ছে তা না, কিন্তু কথাটা আসলে আমাকেই বলা হচ্ছে। তো খুব কনফিউজিং একটা টাইম আমার জন্য, যে আসলে আমি নিজেও তখন বুঝতে পারছিলাম না যে কি
দেখার সুযোগ হয়েছে, যারা সামনে সামনে দেখেছেন, যে বর্ণনাগুলো উঠে এসেছে সেটি আসলে শাওনকে খুব দারুণ ভাবে উপস্থাপন করতে অনেক বেশি সাহায্য করে।
না আসলে এখনকার শাওনকে উপস্থাপন করতে খুব একটা সাহায্য করে না, তখন আমার মাথায় অনেক চুল ছিল এবং কোঁকড়া চুল ছিল, যেটাকে চিরল বিরল চুলের কথা বলা হচ্ছে। এবং হয়তোবা আমার এই ছোট ছোট চোখগুলোই ওনার কাছে হয়তোবা অনেক মায়াময় মনে হতো, সেই জন্যই এরকম লেখা। আর দ্বিতীয় গানটা খুব ইম্পর্টেন্ট হুমায়ুন আহমেদের গানগুলোর মধ্যে, এটা খুব পরিচিত এবং সবাই অনেকেই খুব পছন্দ করেন। সেই গানটা হচ্ছে, আমার ভাঙা ঘরের ভাঙা বেড়া ভাঙা, আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাক জ্যোৎস্না ধুইকা পরে হাত ইশারায় ডাকে, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। হ্যাঁ, তো কথাটা, কথাগুলো বোঝার অত ডিটেইলে একেবারেই বুঝতে পারিনি তা না, বলেছি না যে ওই সময় অনেক কিছু বুঝতে, গানের রবীন্দ্রনাথের গানের কথাগুলো একটু একটু বুঝতে পারতাম, নাচের কারণে কথাগুলোর মিনিং বুঝতে হতো। তো আমি ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই, বিষয়টা এত বেশি স্পষ্ট রিলেটেড যে হাত ধরতে আমার চাঁদের আলো, হ্যাঁ, কিন্তু ধরতে গেলেই দেখা যাচ্ছে আসলে কিছু নাই। তো একটা কিন্তু যেটা স্বপ্নময় যে মোমেন্টের কথা আমি বলছি, স্বপ্নের পাশাপাশি কিন্তু একটা স্বপ্নভঙ্গের ব্যাপার গানটায় আছে, যেটা আসলে আমার সেই সময়কার মানসিক অবস্থাকে অনেকটাই মানে খুব ভালোভাবে রিলেট করে আমার মানসিক অবস্থা, শুধু বলবো না আমার হুমায়ুন আহমেদের মানসিক অবস্থাকেও। তো এই ব্যাপারগুলোকে আসলে যেটা হয় যে একটা ভালো লাগা বলেন বা অন্যের দৃষ্টিতে ভালো লাগা দেখার অপেক্ষা বলেন, এটাকে কমায় না, এটাকে আরো
বাড়িয়ে দেয়,
এটাকে আরো বাড়িয়ে দেয়। তো এরপর যে কোনো কারণে, আমি একদম সরাসরি কারণটা উল্লেখ করবো না বলবো না, সরাসরি কারণটা আসলে কি ছিল সেটা খুব তেমন বড় কোনো কারণ ছিল বলে আমি জানি না। প্রায় দেখেছি হুমায়ুন আহমেদকে অভিমান করে গৃহত্যাগী হতে, যে গৃহত্যাগী জ্যোৎস্নার কথা হুমায়ুন আহমেদ ওনার কবিতাতে লিখেছেন। হ্যাঁ, প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য অপেক্ষা করে আছি। তো গৃহত্যাগী বলতে আসলে অভিমান করে বাড়ির বাইরে থাকতে দেখেছি দিনের পর দিন। যে অভিমানটা দেখে আমার, অভিমানটা না, যে একাকিত্বটা বলেন বা কষ্টটা বলেন, আমার আমাকে অবশ্যই অনেকটাই আমার কষ্টটা আরো বাড়িয়েছে, বা আমার কষ্ট বলেন বা হুমায়ুন আহমেদের প্রতি মায়া, হ্যাঁ মায়াটাকে বাড়িয়েছে। আমি কখনো ভালোবাসা কথাটা ব্যবহার করছি না, কারণ ভালোবাসার চেয়ে আমার কাছে, আমার কাছে মনে হয় ভালোবাসা, দুটি মানুষকে ভালোবাসা, কখনো ভালোবাসা কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য কয়েক বছরের জন্য একত্র করে, কিন্তু মায়াটা আমার কাছে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমাদের, আমার এবং হুমায়ুন আহমেদের সম্পর্কের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই যে মায়া বাড়া এবং বারবার মনে হওয়া যে আহারে এই লোকটির নিশ্চিন্ত একটা জীবন খুব দরকার, বা এই লোকটিকে আমি যদি কোনোভাবে একটু শান্তি দিতে পারতাম, সেটা প্রদীপ ধরার কথা বললাম না, সেটা প্রদীপ ধরে কিভাবে প্রদীপটা ধরা যায় সেটা তো আর আমি জানি না, একটু যদি শান্তি দেয়া যেত। তো যখন দীর্ঘদিন আসলে হুমায়ুন আহমেদ বাড়ির বাইরে ছিলেন, সব মিলিয়ে উনিও একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সেই সিদ্ধান্ত, হুমায়ুন আহমেদের সিদ্ধান্ত যখন আমাকে জানিয়েছেন যে আমি এরকম একটি সিদ্ধান্ত নিয়েছি এবং আমার জীবনের এই শেষ মুহূর্তে চলার পথটা যদি তুমি আমার সঙ্গী হও, তাহলে অনেক দিন পরে, এটা 2000 থেকে 2004 পর্যন্ত হুমায়ুন আহমেদ
যারা
দেখেছেন, আমার কাছে মনে হয়েছে যে
2000 থেকে 2004
ওই সময়টাতে হুমায়ুন আহমেদ বেশ কয়েকবার অসুস্থ হয়ে গিয়েছিলেন, হসপিটালে ভর্তি হয়েছেন, ওই সময়টাতে হার্ট অ্যাটাক হয়েছে। এবং একদিনের কথা যেটা আমাকে তখন খুব কষ্ট দিয়েছিল, মায়ার বাড়ানোর যেমন একটা ব্যাপার, খুব কষ্ট পেয়েছিলাম যে বিষয়টাতে। আমি তখন আর্কিটেকচারে পড়ি, আমার ইউনিভার্সিটি ছিল ধানমন্ডিতেই, চারের এতে, আর হুমায়ুন আহমেদের বাসা দক্ষিণ হওয়া এখন যেখানে আমি থাকি তিনের এতে ছিল। তো একদিন দুপুরবেলা হুমায়ুন আহমেদ, আমি তখন ক্লাসে, ফোন আসলো, ঠিক মতো কথাই বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে, কালি বললেন যে আমার খুব খারাপ লাগছে, আমি ফোনে পাচ্ছি না কাউকে। আমি তাড়াতাড়ি করে ক্লাস থেকে আমি দৌড়ে গেলাম বাসায়, তখন উনি একা থাকেন, এবং এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার, একজন মানুষ, পুরুষ মানুষ যখন একা থাকেন সে বাড়িতে, আসলে কাজের লোক রাখাটাও একটা টাফ ব্যাপার, কাজের লোকরা থাকতে চায় না, কাজের লোকরা থাকতে চায় না, ঠিক না, আসলে কাজের লোক বলতে কাজের লোক সেরকম পাওয়া যায় না, একটা ছেলে মানুষ যে থাকবে, একটা পিয়ন টিয়ন অনেকবার রাখা হয়েছে, একদমই একা ছিলেন। আমি গিয়ে যেটা দেখলাম যে উনি প্রচন্ড ওনার মুখ দিয়ে পানির মতো বেরোচ্ছে এবং খুব খারাপ ফিল করছেন। তো ওনার পাশের বাসায় থাকতেন ওনারই প্রকাশক মাজহারুল ইসলাম, ওনার বাসার ঠিক নিচতলায় থাকতেন ওনার আরেক প্রকাশক বন্ধু আলমগীর রহমান। আমি দুই বাসায় ফোন করি, যেহেতু অফিস টাইম, কাউকেই পেলাম না। আমি আর কিছু খুঁজে না পেয়ে আমি আমার বাবাকে ফোন করলাম যে মনে হয় হুমায়ুন আহমেদের একটা শরীর খুব খারাপ, একটা কিছু করা উচিত।
This track was downloaded from fusionbd.com.
এদিকে বাবাকে যেমন ফোন করলাম, তার কিছুক্ষণ পরে মাজহারুল ইসলাম সাহেবকেও পেলাম, আলমগীর রহমান সাহেবকেও পেলাম, এবং তাড়াহুড়া করে অ্যাম্বুলেন্সে করে ওনাকে সিকদার মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলো। একটা বড় ধরনের একটা অ্যাটাক হয়েছিল। এটা আমার কষ্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় যে একটি লোক একা বাসায় থাকছে, যার কখন শরীর খারাপ হচ্ছে, কখন হার্ট অ্যাটাক হচ্ছে, হসপিটালে যে চার পাঁচ দিন থাকলেন, আমি প্রায় প্রতিদিনই দেখতে যেতাম, সেখানেও আমি দেখেছি ওনার মন কষ্টটা বা একা থাকার কষ্টটা বা অভিমানের অবস্থাটা হয়তো বা এমন জায়গায় তখন ছিল যে ওখান থেকে ফিরে যাওয়ার বা ফিরে আবার পুরনো জায়গায় যাওয়ার জায়গাটা নষ্ট হয়ে গেছিল হয়তোবা, হয়তোবা বলছি এই কারণে যে এর পরেই হুমায়ুন আহমেদ একটা সিদ্ধান্ত নিলেন যে নতুন করে জীবন চলা শুরু করার সিদ্ধান্ত। সিদ্ধান্ত তো আর একা নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়ার আগে উনি আমাকে ওনার সিদ্ধান্তটা কিরকম নিতে চাচ্ছেন জানালেন এবং আমি একমত হলাম বলেই তো সিদ্ধান্তটা আসলে দুজনের সিদ্ধান্ত হলো। হ্যাঁ, তো দুজনের সিদ্ধান্তে এখানে আমার একটা একটা জায়গা, আমি আসলে কখনো আমার মাকে কখনো আসলে সামনাসামনি কখনো বলার সুযোগ অনেক এসেছে বলা হয়নি। এই দুজনের সিদ্ধান্তে আমার প্রথম অনুষ্ঠানের শুরুতে আমি যে কথাটা বলছিলাম যে আমার চোখে পানি আসার আগে আমার মায়ের চোখে যে পানি আসতো, আমার একটু ভুল, আমার একটু কষ্ট, এই সিদ্ধান্তের সময় আমি একটিবারও যার কথা ভাবলাম না সেটা হচ্ছে আমার মা, যে আমার সিদ্ধান্তে আমার মায়ের কতখানি কষ্ট হতে পারে। কারণ আমার কাছে সেই মুহূর্তে লেখক হুমায়ুন আহমেদ না কিন্তু ব্যক্তি হুমায়ুন আহমেদের সেই একাকিত্ব বলেন, কষ্ট বলেন, শারীরিক মানসিক অবস্থা বলেন, ওটা আমার কাছে তখন সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি ছিল। এবং কখন তার কষ্টটা আমার কাছে কষ্ট লাগবে, যখন আমি তাকে তার প্রতি আমার মায়াটা টানটা সেরকম থাকলেই। অনেক মানুষকেই আমরা কষ্ট পেয়ে দিচ্ছি, তার মানে তো আমরা এরকম একটা সিদ্ধান্ত নেই না। তো একটা ক্ষমা চাওয়ার জায়গা আমার কাছে আছে যে হ্যাঁ, হয়তোবা আমি আমার মার কাছে অনেক কিছু গোপন করতে বাধ্য হয়েছিলাম এবং করেছিলাম, গোপন করেছিলাম আমার সিদ্ধান্তের কথা। আমি হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম কাউকে কিছু না জানিয়ে, হঠাৎ করেই আমার মা জেনে ফেললেন যে আমার মেয়ে বিয়ে করে ফেলতেছে বা বিয়ে করে ফেলেছে। আমার মা হার্ট অ্যাটাক করলেন, হসপিটালে নিয়ে যাওয়া হলেন, বিভিন্নখান থেকে খবর পাচ্ছি। হসপিটালে আমি যখন গেলাম আমাকে উপরে উঠতেও দিল না আমার পরিবারের লোকজন, এমন একটা অবস্থা যে আমাকে সেদিন রাতেই নিয়ে যাওয়া হলো ইন্ডিয়াতে। কিন্তু মানে আমার তখন এমন একটা অবস্থান যে আমার ভাই বোন আমার বাবা কেউ আমাকে অ্যালাউ করছে না, যার জন্য আজকে অবস্থা তাকে তো এত আদরের একটি মেয়ে যে আমি জানি না, আমি যদি তখন এই সিদ্ধান্ত না নিতাম তাহলে কি হতো এটা জানি না। কিন্তু আমাকে যদি কেউ বলে যে এখন আবার যদি পিছনে ফিরে যেতে বলা হয় হ্যাঁ তাহলে কি আপনি এই সিদ্ধান্ত নিতেন কিনা, হ্যাঁ হুমায়ুন আহমেদের ওই সময়টাতে আমি এই সিদ্ধান্ত সবসময় নিতাম, আমার কোনো রিপেন্টেন্স নাই, আমি ভুল করেছি, কোনো রিগ্রেট নাই। ওই সময় হুমায়ুন আহমেদের জীবনটা আবার গোছানো সম্ভব হলো আমাদের দুজনের ওই সিদ্ধান্তের কারণে। এবং আমি যদি বলি হুমায়ুন আহমেদের অনেক চমৎকার বই শুরুর দিকে ছিল, সবাই শুধু নন্দিত নরকের শঙ্খলিল কারাগারের কথা বলেন, ওই দুইটা বইয়ের পর আর পেলাম না। সব বই যারা পড়েন নাই তারা তো বলবেনই, আবার অনেকে একটা নস্টালজিক ব্যাপার থাকে না যে প্রথম বইয়ের আবেদন ওটার পরে আর বই পাইনি। কিন্তু যদি আমি বলি মাতাল হাওয়া, যদি আমি বলি মধ্যাহ্ন, যদি আমি বলি জ্যোৎস্না জননীর গল্প,
2005 সাল পরবর্তী যে বই,
হ্যাঁ বাদশা নামদার বা সর্বশেষ দেয়ালের কথা যদি বলি, এটা কিন্তু 2004 এর পরবর্তী সময়কার লেখা। আমি বলছি না যেখানে আমার প্রদীপ খুব আলো বিচ্ছুরণ করে হুমায়ুন আহমেদকে অনেক আলোকিত করে ফেলেছেন, না, কিন্তু হুমায়ুন আহমেদের লাইফটা একটু যে আগোছানো হয়ে গিয়েছিল সেই লাইফটা গোছাতে ওই সিদ্ধান্তটা সাহায্য করেছে আমাদের দুজনের ওই সিদ্ধান্তটা।
তো বৈবাহিকের সিদ্ধান্তটা তো হঠাৎ করে সাউন আসেনি, বৈবাহিক সিদ্ধান্তের আগে আপনাদের দারুণ কিছু প্রেমময় সম্পর্কও ছিল যেটি এখন পর্যন্ত হয়তো আপনার মুখ থেকে উপস্থাপিত হয়নি, শ্রোতারাও আসলে শোনার সুযোগ পায়নি। আমরা কিছু প্রেমময় সম্পর্কের কথা আপনার মুখ থেকে জানবার চেষ্টা করব বৈবাহিক সম্পর্কের আগে, এবং যেখানে শুধুই লেখনই ছিল না, শুধুই যে কথা চিঠির আদান প্রদান তা ছিল না, সেখানে একদম প্রেম নির্ভেজাল ভাবে নিরেট ভাবে চেষ্টা করেছি।
আপনার মাঝখানে ইন্টারাপ্ট করছি, শুধু লেখনীটা আপনি যেটাকে শুধুই লেখনী বলছেন, এটা যে আমাদের আমাদের মায়ার সম্পর্কের ভিতরে এটার আবেদন যে কত বড় ছিল, এই এই চিঠিটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমার কাছে তখনও ছিল যখন আমি হুমায়ুন আহমেদের স্ত্রী হলাম। এবং যখন বলে না যে স্ত্রী স্বামী হয়ে গেলে কেমন জানি আমার কাছে স্বামী স্ত্রী কথাটা শুনতে কেমন একটু খ্যাত খ্যাত লাগে, মানে একসঙ্গে জীবনযাপন করতে গেলে যখন প্রতিদিন একটা মানুষকে দেখা হচ্ছে, সব স্বপ্নের জিনিসটা এক আর প্রতিদিন তার সঙ্গে জীবন যাপন করা এক। তখনও কিন্তু আমার কাছে ওই চিঠির আবেদন গুলো একই রকম ছিল। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি বিয়ের পরে হুমায়ুন আহমেদকে অনেকবার বলেছি যে তুমি এখন আমাকে আগের মতো চিঠি লেখো না, কেন চিঠি লিখতে হবে। এবং হয়েছে এরকম যে আমি অন্য রুমে বসে আছি, না আমি চিঠি মিস করছি, আমাকে একটা চিঠি লিখতে হবে, তো হুমায়ুন আহমেদ পাশের রুম থেকে একটা চিঠি লিখে দিয়েছেন। চিঠিটা আমাদের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল। এবং যদি বলেন যে হ্যাঁ অনেক আবেগঘন মুহূর্ত বা রোমান্টিক মুহূর্ত, সবচাইতে রোমান্টিক মুহূর্ত আসলে আমাদের ছিল সেই চিঠির বিষয়টি, চিঠি পড়ার বিষয়টি। একজন লেখক হুমায়ুন আহমেদের একটা আবেগঘন চিঠি যে কত চমৎকার হতে পারে, যারা ওনার চিঠি পড়েছেন, পেয়েছেন যারা, তারাই শুধু জানেন।
এবং আমরা এসব নিয়ে কথা বলছি এবং সেই সাথে শ্রোতা বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না, মেঘলা, আমরা প্রত্যেক যে টেক্সট গুলো দিয়ে মাধ্যমে শ্রোতা বন্ধুরা অনেক কিছু জানবার চেষ্টা করছে।
রাইট, আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক বন্ধু, টেক্সট পাঠিয়েছেন সমুদ্র বিপ্লব মাগুরা থেকে, লিখেছেন যে স্যার আপনি আমাদের ছেড়ে চলে গেছেন যোজন যোজন দূরে, তবুও আপনি রয়ে যাবেন আমাদের হৃদয় মন্দিরে। উর্মি আছেন মিরপুর দুই থেকে, লিখেছেন যে শাওন আপু আজ বইমেলা থেকে স্যারের হিজিবিজি বইটা কিনলাম, বইটা যখন হাতে পেলাম মনে হলো অনেক দামি কিছু পেলাম। আছেন আমাদের সাথে আরো অনেকে, শাকরুল ইসলাম আছেন কুমিল্লা থেকে, লিখেছেন যে শাওন আপু আপনাকে স্বাগতম, আমি হুমায়ুন আহমেদ স্যারের একজন প্রাণ প্রিয় ভক্ত, সবাই স্যারের জন্য দোয়া করবেন। এবং মৃন্ময়ী আছেন পান্থপথ থেকে, লিখেছেন যে আমার নাম আগে আফসানা পড়েছিল, কিন্তু স্যারের উপন্যাস পড়ে আম্মু আমার নাম রেখেছিল, রেখেছে আফসানা মৃন্ময়ী পড়ি, এটা খুব চমৎকার। আর অয়া আছেন আমাদের সাথে, লিখেছেন যেদিন হুমায়ুন আহমেদ চলে গেলেন আমি অনেক কেঁদেছি, আর তারপর থেকে শুধুই মনে হচ্ছিল যে শাওন আপু কিভাবে থাকবেন একা একা। ওকে, বিনা আছেন আমাদের সাথে, লিখেছেন যে আপনাকে সামনে থেকে দেখতে এবং কথা বলতে খুব ইচ্ছা করছে, আমার ইচ্ছাটা কি পূরণ হবে, কখন কি সম্ভব?
শাওন, একসাথে এতগুলো প্রশ্নের উত্তর এক বাক্যে।
সামনে থেকে দেখা এবং কথা বলা তো অবশ্যই খুব সহজ একটা ব্যাপার, যে কোনোখানে দেখা হলেই আমি আমার সঙ্গে কেউ কথা বলতে চাইলে আমি খুব আগ্রহ নিয়ে কথা বলি। আর বাই দিস টাইম অবশ্যই শ্রোতারা বুঝে গেছেন যে আমি অনেক অনেক বকর বকর করতে পারি, তো অবশ্যই কখনো দেখা হলে অবশ্যই কথা হবে। আর মৃন্ময়ী, আমি যখন আমাকে ও নামটা পড়ে শোনাচ্ছিল মেঘলা, তখনই মনে হলো বা এই নামটা তো হুমায়ুন আহমেদের উপন্যাসের একটি খুব ইন্টারেস্টিং চরিত্রের নাম। তো তারপরে যখন জানলাম যে ওর মা এই জন্যই নামটা রেখেছে, আমি অবশ্যই অনেক ধন্যবাদ জানাচ্ছি ওর মাকে। মৃন্ময়ী নামটা আমার খুব প্রিয় ছিল, আমার যদি দ্বিতীয় সন্তানটা যদি মেয়ে হতো আমি মৃন্ময়ী নাম রাখতাম, আমি অনেক চাচ্ছিলাম আমার একটা মেয়ে হোক নাম রাখবো মৃন্ময়ী। তো অবশ্যই আমাদের একজন ভক্ত মানে হুমায়ুন আহমেদের একজন ভক্তের নাম মৃন্ময়ী, এটা শুনে খুব ভালো লাগলো। এর আগে একটা প্রশ্ন ছিল মিস করে গেছি, সেই জন্য আমি বলছি যে হুমায়ুন আহমেদের শেষ লেখা কি ছিল। হুমায়ুন আহমেদ হসপিটালের বেডে জুন মাসের 30 তারিখ উনি একটা টিস্যু পেপারে লিখেছিলেন, আমার নাকের নল কবে খোলা হবে, কারণ তখন ওনার মুখে ভেন্টিলেশনের পাইপ দেওয়া ছিল, যে কারণে মুখে কথা বলতে পারছিলেন না। তো এটা খুব অস্বস্তিকর একটা প্রসেস, তো এটা খোলার জন্য উনি খুব ব্যস্ত ছিলেন। তো উনি শেষ লেখা, ওনার হাতে লেখা শেষ ওটাই ছিল, আমার নাকের নল কখন খোলা হবে।
আমরা এতক্ষণ কথা বলছিলাম এবং ফাইনালি আপনারা বৈবাহিক সম্পর্কে এবং বৈবাহিক সম্পর্কে শুরুটা 2004 থেকে, এবং আপনি বলছিলেন যে মায়ের কথা বলছিলেন যে আমার সামান্যতম অসম্পূর্ণতা আমার মা সহ্য করতে পারতেন না, মানসিক ভাবে নিতে পারতেন না, কিন্তু এইরকম একটা সিদ্ধান্ত নিলাম, তখন মাকে ওইভাবে আমার বলা হয়ে উঠেনি, যে জন্য আপনি
বললে তো আমার পাটা হাত পা ভেঙে আমাকে বাসায়
বলতে, সেই কারণে হয়তো বলার সেই সুযোগটা বা সাহসটা আপনি করে উঠতে পারেননি। ফাইনালি আপনাদের সংসার শুরু হলো, এই জীবন নিয়ে কিছু বলুন।
আমি প্রথম বলেছিলাম না যে 2006 আমি 1996 স্থির থাকতে চাই, এখন মনে হচ্ছে যে না ভুল বলেছি, আসলে আমি 2004 এর পরবর্তী 2004-05 মনে হয় স্থির থাকতে চাই। আসলে মানুষের একই সময় এক একটা মনে হয়। আমার মার অসুস্থতা, তখন তার সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, প্লাস অবশ্যই হুমায়ুন আহমেদের মা আমার শাশুড়ি হুমায়ুন আহমেদের সাথে ওনারও যোগাযোগটা তখন বিচ্ছিন্ন হয়ে যায়। এটা দুঃখবোধটা যেমন ছিল, খুব স্পষ্টই ছিল এই দুঃখবোধটা, পাশাপাশি চমৎকার একটা জীবন ছিল। হ্যাঁ, আমি এটা এখনো সবাইকে বলি যে আমার 8 বছরের বিবাহিত জীবনে আমি যা পেয়েছি আমি হুমায়ুন আহমেদের যে ভালোবাসা পেয়েছি, অনেকে 25-30 বছর বা 50 বছর গোল্ডেন জুবলি করেন বিবাহবার্ষিকীর, আমি জানি না এতটা এতটা আনন্দে তাদের জীবন কাটে কিনা। খুব চমৎকার সময় কাটিয়েছি আমি। আমি অনেকগুলো এর আগে বিয়ের পর একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমার ঘুম ভাঙতো খুব পবিত্র একটা দৃশ্য দেখে, মানে ঘুম ভাঙার পরে যেটা দেখতাম সেটা হচ্ছে আমার এখনো মনে হয় একজন লেখক যখন খুব মনোযোগ দিয়ে লিখছেন, হ্যাঁ হয়তো বা একটা ইমোশনাল লাইন যখন লিখছেন, হুমায়ুন আহমেদ যখন লিখতেন ওনার চোখ দিয়ে পানি পড়ত। হ্যাঁ আমার ঘুমটা ভাঙার পর, আমাদের তো অনেক বড় লম্বা একটা রুম ছিল, উনি একই রুমে লিখতেন, যে রুমে আমরা ঘুমাতাম সেই রুমেই একটা টেবিল উনি লিখতেন। তো আমার ঘুমটা ভেঙে প্রথম যেটা দেখতাম যে হুমায়ুন আহমেদ লিখছেন, হয় তার মুখে একটু হাসি, নয় তার চোখ দিয়ে পানি পড়ছে। এবং আমার মনে হতো যে দিনের শুরুটা একটা খুব চমৎকার শুরু। এবং পাশাপাশি আমার ক্লাস ছিল, আর্কিটেকচার ক্লাস ছিল, পাশাপাশি আমরা ঘুরে বেরিয়েছি, পাশাপাশি হুমায়ুন আহমেদ অনেক চেষ্টা করেছেন আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক হওয়ার। বেশ কয়েকবার আমরা আমার মার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি এবং প্রতিবারই নিচ থেকে ফিরে এসেছি অ্যাপার্টমেন্টের, আমাদের লিফটে করে উপরে ওঠার অনুমতি মেলেনি। অবশ্যই আমার শাশুড়ির সাথেও সম্পর্ক তখন ঠিক করার একটা চেষ্টা, ভয় বলেন কিছুটা ভয় তো থাকবেই, ভয় লজ্জা অস্বস্তি এটা থাকবেই। তারপরেও আমাদের জীবনটা অনেক সুন্দর ছিল। যেই গান শোনার যেই আকুলতাটা হুমায়ুন আহমেদের শুরুতে প্রবল পরিমাণে ছিল, কিন্তু বারবার বলতেন যে যখন সামনে দেখি তখন একটু গান শোনা হয়, প্রতিদিন গান শোনার বা সবসময় গান শোনার যদি একটা ব্যবস্থা করা যেত। তো যেটা হলো যে বিয়ের পর হুমায়ুন আহমেদ ফান করে বলতেন যে আমার তো বাড়ি টেপ রেকর্ডার আছে, আমি প্লে দিব আর গান হবে। ইনফ্যাক্ট উনি কিন্তু ওভাবেই বলতেন, উনি বলতেন প্লে, তখন আমি গান পট করে শুরু করতাম, আবার গান শেষ হওয়ার আগে উনি বলতেন স্টপ, আমি স্টপ করে দিতাম। তো ঘরেই টেপ রেকর্ডার আছে, যখন তখন গান শোনা যাবে, এরকম একটা ঠিক একটা ফানি বলবো না, ইন্টারেস্টিং একটা পরিস্থিতি। তারপরে বিভিন্ন বিষয় নিয়ে গল্প, হুমায়ুন আহমেদের গল্প যারা সামনাসামনি শুনেছেন, হুমায়ুন আহমেদের বন্ধুরা, হুমায়ুন আহমেদের শিল্পীরা, অভিনয় শিল্পীরা, তারা সবাই জানেন যে কি চমৎকার করে গল্প করতে পারেন। নিজের ছোটবেলার গল্প, নিজের জীবনের গল্প, নিজের দুঃখবোধের গল্প, নিজের কোনো একটা ভুলের গল্প, নিজের কোনো একটা কষ্টের গল্প এত সুন্দর করে বলতেন। একজন স্ত্রী হিসেবে ওনার গল্প শুনে খুব এনজয় যত না করতাম, তার চেয়ে বেশি একজন শ্রোতা হিসেবে অনেক এনজয় করতাম। প্লাস হুমায়ুন আহমেদ এর আগে তো ডেফিনেটলি অন্য মেয়েদের, সব মেয়েরা না, অনেক মেয়েরাই আসলে বিয়ের আগে রান্না করে না, আমারও সেই অভ্যাস ছিল না টুকটাক। হুমায়ুন আহমেদ খুব চাইতেন যে বিশেষ বিশেষ দিনগুলোতে আমি রান্না করি, এবং ওনার পছন্দের কিছু আইটেম ছিল, তো ওগুলো রান্না নিজে নিজে থেকে থেকে শেখা বলে না, হঠাৎ করে একটা করলাম, খুবই মজার ব্যাপার। প্রথম দিন রান্না করলাম, হুমায়ুন আহমেদ বললো ডালটা কে রান্না করেছে, আমি ডালটা আমি রান্না করিনি, বাকি সব আমি রান্না করেছি। উনি বললো এই জন্যই তো শুধু ডালটাই খাওয়া যাচ্ছে। মানে উনি কখনো যে খুশি করার জন্য বলবেন যে বা খুব ভালো হয়েছে তুমি রান্না করেছো আমি ওটাই খাবো, তা না, কিন্তু উনি বলেছেন ডালটাই শুধু খাওয়া যাচ্ছে কিন্তু আমি অন্য সবগুলোই শুধু খাবো কারণ আজকে তুমি রান্না করেছো, ওটাই এই সন্তুকন করতেন। বা আস্তে আস্তে আমিও পরিশীলিত হই রান্নার দিকে কারণ উনি খেতে পছন্দ করতেন। হ্যাঁ তারপর ওনার লেখা জ্যোৎস্না জনের গল্প থেকে আসলে বিষয়টা শুরু হয়, জ্যোৎস্না জনের গল্প আমার বিয়ের আগে আগেই এটা বেরোয়। তো ওই সময়ই যেটা হতো যে উনি লিখে উনি আমার কাছে পাঠিয়ে দিতেন পড়ে কমেন্ট করার জন্য, তো আমি পড়ে আসলে হুমায়ুন আহমেদের লেখা কমেন্ট সমালোচনা করার যোগ্যতা কিন্তু আমি আমার নেই, কিন্তু উনি যে কমেন্টটা শুনতে চাইতেন আমি আমার মতো করেই আমার কমেন্টটা দিতাম, বেশিরভাগ সময় খুব ভালো লাগতো। দু একটা জায়গায় যদি আমার একটু খারাপ লাগতো বলবো না, একটু আমার কাছে মনে হতো যে সেই জায়গাটা যদি আর একটু বড় হতো, শেষটা যদি হঠাৎ করে না হয়ে যদি আরো দুই পাতে বেশি থাকতো একটা কেমন জানি একটা হাহাকার, শেষ হলো বলে তো মনে হলো না। এই দু একটা কমেন্ট করলে উনি প্রথমে কমেন্টটা খুব একটা গ্রহণ করতে চাইতেন না, পরে একা একা চিন্তা করলে প্রভাবিত উনি কখনো হতেন না, যদি ওনার মনে হতো যে না ঠিকই তো বলেছে তখন উনি ওটা চেঞ্জ করতেন, ঠিক করতেন। এরকম করতে গিয়ে একটা এমন অবস্থানে তৈরি হলো খুব অল্প সময়ে, এক দেড় বছরে বা এক বছরের মধ্যেই, যে হুমায়ুন আহমেদ লিখেই আমাকে দেন, বলে যে এখন দেখো শেষটাকে বাড়াবো নাকি ঠিক আছে, এই জায়গাটা কি এটা করবো নাকি? ঠিক আছে, আমি ভাবছি
নির্ভরতার জায়গা,
আমি নির্ভরতাও বলবো না, শেয়ারিং বলবো।
হ্যাঁ,
নির্ভরতার ব্যাপারটা এমন যে ও না থাকলে হবে না, তা না, কিন্তু শেয়ারিং এর ব্যাপারটা যে একটা অভ্যস্ততা চলে আসলো। হ্যাঁ, এবং হুমায়ুন আহমেদ যেহেতু লিখে যাওয়ার পর একটা নাম শুরুতে থাকলো নীলু, অর্ধেকের পর হয়ে গেল নীলা, তারপরে কি হয়ে গেল লীলা, তো এই নামগুলো হয়তোবা আমি, হয়তোবা না, এই নামগুলো আমি ঠিক করে দিতাম। তারপরে বয়সের হের ফের থাকলে লেখা এগুলো কিছু জিনিস, তো একটা অভ্যস্ততা একটা তৈরি হয়েছিল, এটাও আমি এনজয় করা শুরু করলাম। তারপরে নাটকের কাজ করতে গিয়ে ডিরেকশন যখন দিতেন হুমায়ুন আহমেদদের, যেহেতু শারীরিক ভাবে কিছু ওনার প্রবলেম ছিল, ওনার কার্ডিয়াক প্রবলেম ছিল, দুপুরে খাওয়ার পর, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে আমার বিয়ের 2 বছর আগে, তো দুপুরে খাওয়ার পর ওনাকে একটু রেস্ট নিতে হতো, রাত্রেবেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হতো, তখন লেট নাইট শুটিং হলে বা দুপুরে শুটিং হলে উনি প্রায় বলতেন, ঠিক আছে এই দুটো সিকোয়েন্স আমি কুসুম তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি করে ফেলো, ওরকম আমাকে বুঝিয়ে দিলাম, দিল, আমি করে ফেললাম। এইভাবে কিন্তু একটা অভ্যস্ততা তৈরি হয়ে গিয়েছিল। তো আমি আমি প্রায় এটা দুষ্টুমি করে বলতাম যে তুমি তো বিয়ে করেছো একজনকে, আর আমাকে 10 জনের কাজ করিয়ে নিচ্ছ, একাধারে ডিরেক্টরের কাজ, একাধারে প্রুফরিডারের কাজ, একাধারে রাঁধুনির কাজ, একাধারে সঙ্গীত শিল্পীর কাজ, কারণ নাটকে কোনো গানের ব্যবহার হলে বেশিরভাগ সময় আমি ভয়েস দিতাম, ফিল্মে কোনো গানের ব্যবহার হলে আমার একটা গান তো থাকবেই, সেটা অবশ্য হুমায়ুন আহমেদ আমার গান পছন্দ করতেন সেই জন্য। এক কথায় যদি বলি, খুব চমৎকার সময় কেটেছে।
তো এই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেই থাকবো, আমরা কিন্তু বারবার টেক্সটের দিকে যাচ্ছি, এই কারণে যাতে করে আমাদের বন্ধুরা যা জানতে চাচ্ছে বা শুনতে চাচ্ছে সেই ব্যাপারগুলো আমরা রিলেট করতে পারি।
অবশ্যই বন্ধু, অনেক টেক্সট এসেছে এবং আপনাকে জানাতে চাই আপনি কিভাবে যুক্ত হতে চাইবেন বা পারবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DFM, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, পেশা, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং আপনি যদি আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে, আপনি যদি জানাতে চান আপনার সফলতার কথা, আপনার ব্যর্থতার কথা, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DFM, দেন স্পেস দিয়ে গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, পেশা এবং এলাকা লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এছাড়াও ফেসবুকে আমাদের একটি অফিসিয়াল ফ্যান পেজ আছে, ইচ্ছে করলে আপনি সেখানে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhaka-FM90.4। এবং আলমাস আছেন আমাদের সাথে, লিখেছেন যে শাওন আপু তোমাকে অভিনন্দন, উনি ফার্মগেট থেকে জয়েন করেছেন। ফেসবুকে আছেন নিপা মোনালিসা, লিখেছেন যে শাওন আপু, May Allah keep you away from all unhappiness and truly I am proud of you because you are an ideal wife as well as an ideal mother. May Allah give you the strength to bear all the criticism and this tough time. Love you so much, Abhi. Ebong Faisal Ahmed amader sathe join korechen. Uni likhechen je amra ekhon 7 jon bondhu mile ekshathe shunchi Shaunapur kache ekta proshno. Sir er boi samagro niye ekta sangrahshala o ekta unmukto library korar মানে কোন চিন্তা ভাবনা আছে কিনা, এই অ্যান্সারটা শাওন আপুর কাছ থেকে শুনতে চাচ্ছেন। হুমায়ুন আহমেদের সবগুলো বই আমি 3 কপি করে জোগাড় করার চেষ্টা অলরেডি করছি, আমি সমস্ত প্রকাশকের কাছে অনুরোধ করেছি, যেটা 1 কপি আমি আমার আমার পার্সোনাল সংরক্ষণে রাখার জন্য, নুহাস পল্লীতে রাখার জন্য 1 কপি, আর হুমায়ুন আহমেদের যে স্কুলটা আছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, সেই স্কুলে একটা লাইব্রেরিতে হুমায়ুন আহমেদ লাইব্রেরি করার জন্য। কিন্তু যে উন্মুক্ত পাঠাগারের কথা বলা হয়েছে সেটা আসলে সেভাবে করে, মানে আমি আমাকে এই প্রস্তাবটা অনেকে করেছেন কিন্তু ঠিক কোথায় করা করলে ভালো হয় সবার জন্য উন্মুক্ত, কারণ আমি তো আসলে কোথায় মানে সেরকম করে কোনো প্লেস বলতে পারবো না। এখন এরকম যদি আসলে কোন কেউ যদি উদ্যোগ নেন, আমি আমার পক্ষ থেকে আমি সর্বরকমের সহায়তা এবং সবগুলো বই আমি আমার পক্ষ থেকে দেব। ওকে, আর আমাদের সাথে যুক্ত আছেন বিনয়, আছেন আমাদের সাথে ইলিয়াস, যুক্ত হয়েছেন এমকে কবির, অ্যান্ড আছেন হোসেন যাত্রাবাড়ি থেকে, রাজাবাড়ি থেকে জয়েন করেছেন আরেকজন হোসেন, এবং সেলিমও আছেন আমাদের সাথে, এবং সবাই শুভেচ্ছা জানিয়েছেন শাওন আপুকে এবং থ্যাংক ইউ জানিয়েছেন গুরুকে যে শাওন আপুকে আজকে আমাদের গেস্ট করে আনার জন্য।
আর বন্ধু এইভাবেই আপনি আমাদের সাথে যুক্ত হতে চান চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং SMS এর নিয়মটা জানিয়ে দিচ্ছি আরো একবার। মোবাইলে মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DFM দেন স্পেস দিয়ে আপনার নাম বয়স স্পেশাল লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং অবশ্যই কিন্তু SMS এর সাথে আপনার কথামালাগুলো থাকবে। আর ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল পেজ আছে ফ্যান পেজ, সেখানে ইচ্ছে করলে এই মুহূর্তে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং ফ্যান পেজের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/
এবং একটি টেক্সট হয়তো মেঘলার চোখ এড়িয়ে গেছে যেটা আমি চাচ্ছিলাম যে মেঘলার টেক্সটটা নিয়ে যেটা শাওন বলছিলেন আপনি যে প্রায় এরকম হতো যে আমার তো বাসাতে টেপ রেকর্ডার আছে, অন বললে অন হয় অফ বললে অন অফ করে দেওয়া হয়। তো সবচেয়ে ভালো যে গান মানে সবচেয়ে পছন্দের যে গানটা বেশি শুনতে চাইতেন হুয়ান আহমেদ, দুইটি লাইন আপনার কণ্ঠ থেকে শুনতে চেয়েছেন অনেক শ্রোতাই।
আমি তো আসলে অনেকদিন ধরে গানের থেকে দূরে আছি, অনেক চেষ্টা করেও গানটা গাইতে পারছি না। তো খুব কিছুদিন আগেই আমার খুব ঘনিষ্ঠজন অভিনেত্রী তানিয়া আহমেদ এবং সাইটুতুল ওনারা জোর করে আমাকে একদিন একটা গানের কিছু অংশ গাওয়ালেন ওনাদের একটা প্রোগ্রামে। ওনাদের একটা রেস্টুরেন্ট আছে ফায়ার অন আইস, ওখানে দাওয়াত করলেন, আমি দাওয়াতে গিয়ে ফেসে গেলাম এবং জোর করে আমাকে দিলেন গান গেতে হলো। তো সেদিন শুরু করেছি এবং সেদিনই আমি ঠিক করেছি যে গানটা আবার শুরু করব আমার নিজের জন্য, আমার সন্তানদের জন্য এবং অবশ্যই হুমায়ুন আহমেদের জন্য। তো হুমায়ুন আহমেদ অনেকগুলো পছন্দের গান ছিল হুমায়ুন আহমেদের অনেক, হ্যাঁ, এর মধ্যে উনি রবীন্দ্রসঙ্গীত শুনতেন বেশ কয়েকটা, সিরিয়ালের মতনই করে নিয়েছিলেন। যে কোনো পারিবারিক আড্ডায় বা বন্ধুদের আড্ডায় বা অনুষ্ঠানে কিছু পুরোনো দিনের গান শোনা হতো, নজরুলের গান শোনা হতো, রবীন্দ্রনাথের গান শোনা হতো এবং উনি বলতেন শেষ হবে হুমায়ুন সঙ্গীত দিয়ে। তো যে গানটা উনি সবসময় বেশি শুনতেন সেটা তো প্রথমে প্লে হয়েছে, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। এছাড়া একটা গান ওনার খুব পছন্দের ছিল নজরুল সঙ্গীত একটা, যেটা উনি একটা চলচ্চিত্র ব্যবহার করেছেন চন্দ্রকথা চলচ্চিত্রে। আমি জাস্ট দুইটা লাইন ওটার শোনাচ্ছি, আমি সরি আমি অনেকদিন পরে গান গাচ্ছি, গান খুব খারাপ হবে, ক্ষমা করার দরকার নেই, যা যা ইচ্ছা আমাকে বকা দিতে পারে, এত পচা গান গায় কোনো আমি সবার বকা আমি মাথা পেতে নিচ্ছি। প্রথম হারা প্রভাতি কি দেখি রে হে জীবনে শুধু আধারি দেখেছিলাম তো সেখানে উনাকে গান গাইতে বলা হয়েছিল, তো উনি বলেছিলেন যে না হুমায়ুন স্যার নেই তো উনি এখন আর গান গাইতে পারবেন না, সরিও চেয়েছেন। তো এখন আমার নিজের খুব মানে সৌভাগ্য আর গতি মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে আসলে ভালোবাসার বাংলাদেশ প্ল্যাটফর্মটা আজকে ইয়েলে অনেক মানে কি বলবো মানে পরিপূর্ণতা পেল আপুর এই গানটা শুনে।
এটা এটাই হচ্ছে সত্যিকার একটা আবহ, এই আবহটা তৈরি অটোমেটিক হয়ে যায় যার জন্য কোনো কিছুর প্রস্তুতি চলে না, এবং উনিও নিজের মতো করে হয়তো মাইন্ডসেট তৈরি করে নিয়েছিলেন যে কখনোই গান গাবেন না, কিন্তু শ্রোতা বন্ধুদের যেভাবে বানের জলোচ্ছ্বাসের মতো টেক্সট আসছে এবং যেভাবে অনুরোধ করছেন আমি অনুরোধটা আপনাকে না করে থাকতে পারিনি। এই পথ হারা পাখি এবং একাকিত্বের যে প্রশ্ন বলছে, একাকিত্ব বিষয়টা কিন্তু আপনার এবং হুমায়ুন আহমেদের রিলেশনশিপ এবং এইটাকে ভিত্তি করে আপনার তার কাছে চলে যাওয়া এবং ফাইনালি পরবর্তীতে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া, আবার কিছুদিনের বিরতির পর সেই মানুষটিকে একটি দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে তাকে চলে যেতে দেখা, একবারে একটু একটু করে আপনার কাছ থেকে পার্থিব জগৎ থেকে চলে যাওয়া, যদিও তার যে পরিমাণ স্মৃতি, যে পরিমাণ কর্ম আপনার আশেপাশে আছে, সেটি এখন উপলক্ষ আপনার নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখবার জন্য। সেই মুহূর্তে হঠাৎ কখন জানলেন যে এই মানুষটি হয়তো পৃথিবীতে আর কিছুদিনের অতিথি? তারপর থেকে তার যে চলে যাওয়ার মুহূর্ত, 11 মাস আমি যতটুকু জানি যুদ্ধ করেছিলেন উনি এই 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 তার অসুখের বিরুদ্ধে, এবং সব সময় আপনি তার সাথে ছিলেন, সেই পরিস্থিতিটা পুরোটাই আপনার কাছ থেকে শুনবো। আমি কোনোভাবেই চাইবো না এখানে আর ইন্টারাপ্ট করতে, এবং এই ঘটনাটা আপনার মতো করে আপনার মুখ দিয়ে উপস্থাপিত হোক।
এই 10-10.5 মাসের যে গল্পটা, এটা আসলে এত লম্বা গল্প যে অনেক সময় লেগে যাবে বলতে। আমি খুব ছোট করে বলি, হুমায়ুন আহমেদের এরকম একটা যখন খবর আসলো হুমায়ুন আহমেদের সামনেই, প্রথম ডাক্তার এমন করে বললেন, এত নর্মালি যেন খুব সাধারণ একটা, আপনার জ্বর হয়েছে, হ্যাঁ আপনার জ্বর হয়েছে, মানুষ যেভাবে বলে এভাবে করেই বললেন যে আপনার তো ক্যান্সার, এবং মোস্ট প্রবাবলি ইট ইজ গ্রেড 4 ক্যান্সার। এবং আমার প্রথম মনে হলো যে ডাক্তার রসিকতা করছেন, এবং হুমায়ুন আহমেদের কি মনে হয়েছে আমি জানি না। হুমায়ুন আহমেদ বইতে লিখেছেন যে আমি এমন একটা ভাব করার চেষ্টা করলাম যে খুবই একটা খুশির সংবাদ শুনেছি, উনি বইতে লিখেছেন এরকম। হুমায়ুন আহমেদ ওখানেও রসিকতা করলেন, বললেন তাই নাকি আমার ক্যান্সার হয়েছে, তাহলে কয়দিন বাঁচবো। ডাক্তারের সাথে রসিকতা, উনি কিন্তু প্রতিনিয়তই ওনার মৃত্যু নিয়ে এত রসিকতা করতেন, কিন্তু যে জিনিসটা যেটা ওনার অল্প মানে ওই সময়টাতে, ওই যুদ্ধের সময়টাতে নিউ ইয়র্কে অল্প কয়েকজন মানুষ যারা কাছ থেকে দেখেছেন, এই যুদ্ধ করার সময় যে রসিকতা উনি করতেন, যেমন নিজেকে নিয়ে মাথা থেকে চুল যখন পড়া শুরু হলো, উনি বেশ এনজয় করে নিজে চুল পড়ে যাওয়ার ঘটনাটা দেখাতেন, চুলগুলো জমিয়ে রাখতেন, দুষ্টামি করে বলতেন যে বইমেলায় আমার চুলগুলো বিক্রি করে দিব, এবার মাথা থেকে পড়ে যাওয়া চুল, গা থেকে চামড়া উঠলে বলতেন আর আমি তো সাপের মতো খরচ বদলাচ্ছি। হ্যাঁ, পাশাপাশি যে ওনার প্রচন্ড একটা দুঃখবোধ, এটা আমি না মানে এটা আমি এই ওনার দুঃখের পার্টটুকুন আমি আসলে আমি ওনার সুখের সময়টুকুন মনে রাখতে চাই, ওনার ওই দুঃখের সময়টুকু আমি চোখের সামনে থেকে শুধু দূর করতে চাই, ওটাই দূর হয় না, সেটাই শুধু একটা সমস্যা। যে উনি যে বলতেন, যে একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি অসুস্থ হয়েছি, ঠিক আছে আমার ডেস্টিনি, কিন্তু আমার ছোট বাচ্চা দুটা, এরা যে দিনের পর দিন একটা অসুস্থতার আবহে আছে, বা নিউ ইয়র্কের আমার যে জীবনটা, আমি জানি না কিভাবে বললে সৃষ্টিকর্তা শুনবেন বা শুনেন। তখন তো নানান ভাবে বলেছি, আমি বলেছি, ওনার ভক্তরা সবাই বলেছেন। আমার একটা খুব বড় একটা শক্তি ছিল ভক্তদের দোয়া, এবং তখন অনেকে আমাকে মেইল করতেন, মেইলের সবগুলোর জবাব দেওয়া সম্ভব হতো না, কিন্তু হুমায়ুন আহমেদকে আমি সবগুলো মেইল পড়ে শোনাতাম, হুমায়ুন আহমেদের মানসিক শক্তি এটাতে অনেকখানি বাড়ত। কোনো কোনো ভক্ত বলতেন যে স্যার যতদিন ভালো না হবে আমি হলুদ শাড়ি পরবো না, আমি আমি হিমু পছন্দ করি আমি হলুদ শাড়ি পরি, আমি হলুদ শাড়ি পরবো না, স্যার যতদিন ভালো না হবে আমি আমার পছন্দের ওই খাবারটা খাবো না, আমি আমার জীবন থেকে 1 বছর দিয়ে দিলাম স্যারের জন্য, আমি আমার জীবনের আমার জীবন চলে যাক, তাও স্যার বেঁচে থাকুক, এই কথাগুলো আমি পড়ে শোনাতাম। হুমায়ুন আহমেদ খুব মুগ্ধ হতেন ভক্তদের এই ভালোবাসায়, এই ভক্তদের ভালোবাসা, ভক্তদের দোয়াটা আমাকে বারবার মনে হতো যে এই ভক্তদের মধ্যে বা এই শুভকাঙ্ক্ষীদের মধ্যে হয়তো বা একজনের ডাক যদি সৃষ্টিকর্তা শুনতে পান, তাহলেই হুমায়ুন আহমেদ ভালো হয়ে যাবেন। কারণ গ্রেড 4 ক্যান্সার ভালো হওয়াটা যে আসলে হ্যাঁ মিরাকল হয়, ভালো হয়, অনলি 7% অফ পেশেন্ট গ্রেড 4 ক্যান্সার থেকে ভালো হয়, যেটাও আবার একটা সময় বেঁধে দেওয়া আছে, ভালো থাকে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু এই যে 5 বছর ম্যাক্সিমাম বেঁধে দেওয়া, এটা আমার কাছে অনেকটা সিনেমার মতো লাগছিল, যে সিনেমায় ছোটবেলায় দেখতাম যে আপনি 6 মাস বাঁচবেন, আমার কাছে এটা বিশ্বাস আসলে আসলে বিশ্বাস এখনো মনে হয় যে বিশ্বাস হতে চায় না, এটা বিশ্বাস করা খুব কঠিন একটা ব্যাপার। আর বাচ্চাগুলোকে একদম বুকের ভিতর আঁকড়ে রাখতেন ওই ওই 10টা মাস। আমার ছোট ছেলেটা মার চেয়ে বাবাকে বেশি পছন্দ করত, মা ডাকের আগে বাবা ডাক আগে শিখেছে, এবং সে আমার সাথে, আমার ছোট ছেলে নিনিত, ও বাবার পাশে ঘুমাতো, ও এই বিষয়টা হুমায়ুন আহমেদ খুব এনজয় করতেন, খুব মজা করে একটা গল্প বলতেন যে ইনিট যখন বাবার পাশে ঘুমায় মাঝরাতে ঘুম ভেঙে গেলে ও ঘুমের মধ্যে বাবার মুখে হাত বুলিয়ে দেখত যে ওর বাবাই কিনা। তো তখন তো হয় না ঠিক মতো শেভ করতেন না, করতে পারতেন না, তো খোঁচা খোঁচা দাড়ি হয়েছিল, ওই দাড়িতে হাত লাগলে বুঝত যে পাশে বাবা আছে। কোনোদিন যদি একদিন এরকম হয় না তিন চার দিন পর শেভ করেছেন, সেদিন গালে হাত দিয়ে দেখলেন দাড়ি নেই, উঠে বসে নিনির উঠে বসে ঠাস করে একটা চড় দিতে বাবাকে। ওর বাবা যখন লাভ দিয়ে উঠে বলতে কি হয়েছে বাবা, ওটা শুনে নিনি আবার ঘুমিয়ে পড়তো, মানে আমার বাবাই আছে আমার পাশে। এটা যে ওর হুমায়ুন আহমেদের কি একটা আনন্দ করে এই গল্পটা বলতো যে আমার ছেলেটা আমাকে ছেড়ে থাকতে পারে, এবং একটা জয়ী হবার একটা আনন্দ যে মায়ের চেয়ে বেশি আমাকে পছন্দ করে। এই আনন্দটা যেমন দেখেছি এই বাচ্চাগুলো একটা ঘরে একটা বাসার ভিতরে বন্দি হওয়ার একটা কষ্ট, আত্মীয় নেই স্বজন নেই, আছে কি কেমো দুটো কেমোর মাঝখানে মাঝখানের যে গ্যাপটা সে গ্যাপে একটু নদীর পাড়ে ঘুরে আসা, অচেনা দেশ তো যত সুন্দর জায়গাই হোক যখন আত্মীয় পরিবেষ্টিত না থাকে, যখন বন্ধু অল্প বন্ধু থাকে, এবং যখন এরকম একটা রোগ থাকে, তখন আসলে কোনো আনন্দই মানুষ নিতে পারে না। কিন্তু হুমায়ুন আহমেদ চেষ্টা করেছিলেন জীবনের প্রতিটি মুহূর্তে হয়তোটুকুন আনন্দকে উনি হাতছাড়া করতে চাননি, উনি আনন্দটা উনি ধরে রাখতে চেয়েছিলেন এবং অনেকাংশে পেরেছেন, আমি বলবো অনেকাংশে পেরেছেন। ওই অবস্থার মধ্যে ওনার ওনার গেম খেলার জন্য একটা নতুন করে আইপ্যাড কিনতে ইচ্ছে হলো, উনি আইপ্যাড কেনার কথা ভাবলেন, উনি নতুন করে ওই অবস্থায় ভায়োলিন শেখার কথা ভাবলেন যে আমি একটা ভায়োলিন শিখবো বা আমি পিয়ানো শিখবো। যেখান থেকে যেটুকু পিয়ানো শেখার সময়টা পাননি, পিয়ানোর হয়তোবা অপারেশন থেকে বাসায় আসার পর ভালো থাকলে আরো বেশ কিছু সময় পেতেন, হয়তোবা তখন পিয়ানো শিখতেন প্রতিটি মুহূর্ত। আর একটা জিনিস উনি বলতেন যে অসুস্থ হওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, বেঁচে থাকাটা কত আনন্দের। আমরা অনেক কিছুর আমরা পেলাম না এরকম বলি, এটা পেলাম না ওটা পেলাম না, কিন্তু শুধু বেঁচে থাকাই যে কত আনন্দের। এটা হুমায়ুন আহমেদ, আমি হুমায়ুন আহমেদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, এটা একটা অনেক বড় একটা শিক্ষা যে বেঁচে থাকাটা আসলেই অনেক আনন্দের। উনি জীবন থেকে আনন্দটুকুন ওনার যা করলে ভালো লাগবে উনি সবসময় এটা আনন্দটুকুন উনি আহরণ করতে চেয়েছেন, এবং আমি বলবো সৃষ্টিকর্তা শেষ মুহূর্তে ওনাকে কতটুকুন দয়া করেছেন আমি জানি না, সৃষ্টিকর্তা শেষ মুহূর্তে ওনাকে দয়াটুকুন করেনি, কিন্তু জীবনের প্রতিটি পদক্ষেপে সৃষ্টিকর্তা ওনাকে অনেক দয়া করেছেন, যে দয়ার কথা উনি সবসময় স্বীকার করে গেছেন, সবসময় বলেছেন আমি অকৃতি অধম, জেনেও তো কিছু কম করে মরে দাওনি। সৃষ্টিকর্তা সেই যেটুকুন পেয়েছেন সেই কৃতজ্ঞতা সবসময় দিয়েছেন, তার কৃতজ্ঞতা জানিয়েছেন। তারপরে আমি বলবো যে শেষ মুহূর্তে সৃষ্টিকর্তা হয়তো বা আরেকটু দয়া হুমায়ুন আহমেদের প্রতি করতে পারতেন, বা হয়তো বা হুমায়ুন আহমেদের এই যে হৃদয়ে আঁকড়ে ধরা যে ছোট্ট সন্তানটা, যার জন্য হুমায়ুন আহমেদ তার দীর্ঘদিনের ওনার লেখা লিখেছেন 37 বছরের পুরনো বন্ধু সিগারেটকে বিদায় জানিয়েছেন, তো যেই ছেলেটির যে সন্তানটির জন্য উনি সবকিছু ছেড়ে দিতেও প্রস্তুত ছিলেন, এই ছেলেটির জন্য হয়তো বা বিধাতা ওনাকে সৃষ্টিকর্তা ওনাকে আল্লাহ ওনাকে আরেকটু দয়া করতে পারতেন।
এবং যেই মুহূর্তের কথাগুলো বলছেন আপনি সেই মুহূর্তের সাক্ষী ছিলেন একান্ত আপনি, এবং সেই দিনগুলোকে খুব কাছে থেকে দেখবার সুযোগ আপনি পেয়েছিলেন। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটি হচ্ছে যে জীবনসঙ্গী হিসেবে যতটুকু আপনার ক্ষমতায় কুলিয়েছে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন যে কিভাবে এই পৃথিবীতে আরো দুইটা দিন বেশি বাঁচিয়ে রাখা যায় মানুষকে।
শুধু আমি না, এটা যে কোনো জীবনসঙ্গী, এটা জীবন সঙ্গী হুমায়ুন আহমেদের জীবন সঙ্গী হতে হবে না, আমি তো মনে করি একটা সাধারণ মানুষের, স্বল্প আয়ের একটা মানুষেরও যখন এরকম একটা রোগ হয় তার জীবন সঙ্গী সেটি তার স্ত্রী হোক না কেন, বা স্ত্রী ক্যান্সার হলে তার হাজবেন্ডই হোক না কেন, ক্যান্সার বলবো না, এটা ভয়াবহ কোনো রোগ বা এরকম কোনো একটা খবর শুনলে তাদের সাধ্যে যা আছে তার চেয়েও বেশি কিছু করার চেষ্টা সবাই করেন, সাধ্যের বাইরে একটা করার চেষ্টা করেন, যার যতটুকুন জ্ঞান আছে, যার যতটুকুন একটু অভিজ্ঞতা আছে, যার কাছ থেকে একটু অভিজ্ঞতা পাওয়া যায়, যার কাছ থেকে একটু বুদ্ধি পাওয়া যায়, সবাই চেষ্টা করে। আমি সেই সবার চেষ্টাটাই করেছি।
একদম শেষ মুহূর্তের দিনগুলো শাওন, যখন চলে যাচ্ছেন আপনার কাছ থেকে, ঠিক ঠিক ওই দিনগুলো আপনার কষ্ট হবে, নিদারুণ কষ্ট হবে, সব বুঝি, কিন্তু তারপরে এই প্রিয় মানুষটিকে নিয়ে প্রত্যেকটি মুহূর্ত জানবার এই যে লোভ, এটা সংবরণ করতে না পেরেই হয়তো এই অপ্রিয় প্রশ্নটা করা, একদম শেষ মুহূর্ত আপনাকে ছেড়ে চলে যাওয়া, এই মুহূর্তগুলোর কথা।
যখন ওনার শেষ মুহূর্তটা, ওনার যখন প্রেশার ফল করলো হঠাৎ করে 19 তারিখ, 18 তারিখ রাত 3টার সময় আমার সাথে যিনি ডাক্তার, কর্তব্যরত ডাক্তার যিনি ছিলেন, রাত 3টায় আমার সাথে ওনার কথা হয়। তখন ও বলেছেন উনি স্টেবল, সব ঠিক আছে, ঘুমাচ্ছে। 19 তারিখ সকাল ভোর 5টায় ম্যাডামের যিনি সার্জন ছিলেন, মিলার, জর্জ মিলার, উনি একটা এসএমএস পাঠিয়েছেন, স্টেবল, ছোট্ট। উনি ডাক্তাররা তো এত বড় বড় কথা আমাদের সাথে উনি দিয়েছে, তো যে শুধু প্রতিদিনের খবরটা তুমি একটা এসএমএস দিয়ে জানাবে, তো উনি টেক্সট করে জানালেন স্টেবল, ভোর 5টার কথা। 7:30 দিকে আমি যখন হসপিটালে গিয়ে রওনা হলাম, ওখানে পৌঁছার পর আমি দেখলাম যে হসপিটালে রুমের বাইরে অনেক ভিড়, ভিতরে অনেক ডাক্তার। তখনই আমাকে ডাক্তার প্রথম আসলে প্রথম আমাকে একটা আসলে একটু খারাপ ভাবেই কথাটা বললো। অনেক কথা বলে যে প্রেশার এত ফল করেছে যে আমরা আমাদের হায়েস্ট ডোজ অফ মেডিকেশন দিয়েও প্রেশারটাকে স্টেবল রাখতে পারছি না। আমি আসলে তখনও কতগুলো বুঝতে পারছিলাম না যে এত মমত্ব আমাকে কেন দেখাচ্ছে, সবসময় দেখাতো এই জিনিসটা ডাক্তাররা খুব, যে ছোট বাচ্চা দুটোকে দেখার পর সার্জন একদিন খুব কেঁদেছিলেন, মাথা নিচু করে ঝরঝর করে কেঁদেছিলেন যে এত ছোট বাচ্চা আছে ওর, আমার মানে সার্জনের খুব খারাপ লাগছিল বাচ্চাদেরকে দেখে। তো সেদিন এত হাত ধরে বললেন যে তুমি কি একটু পানি খাবে, তো আমি বললাম না আমি পানি খাবো না, কেন বলো আমাকে। চাইনিজ একজন ডক্টর ছিলেন, মহিলা ডক্টর, ডক্টর চ্যাং, উনি আমাকে বেশ পিঠে হাত দিলে বললেন যে আই এম সরি মেহের, মেবি ইয়োর হাজবেন্ড ইজ ডাইং। তো আসলে কথাটা আমি তখনও বুঝতেই পারিনি। ওখানে আমি তখন ভিতরে গেলাম, আমি সার্জেন্টকে বারবার বললাম যে তোমরা ইয়ে দাও, তোমরা লাইফ সাপোর্ট দাও, তোমরা এত যা যা আছে, তোমাদের এত মেশিন আছে, নিউ ইয়র্কের মতো একটা জায়গায় এত কিছু, এত উন্নত টেকনোলজি, ডাক্তারদের সাথেই দাগাদাগি করছিলাম। আর যখন দেখলাম যে নিঃশ্বাস মানে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না, সেজন 100% সাপোর্ট দিতে হচ্ছে, তখন ডাক্তার যেটা আমাকে বললেন যে তুমি তাকে ডাকো, একমাত্র তুমি ডাকলে যদি সে নিজে যদি নিজ থেকে যদি তার সে আমাদেরকে তার শরীর আমাদেরকে সহায়তা করছে না, আমাদের ওষুধ এখন আর কিছু করতে পারবে না, এখন শুধুমাত্র মিস্টার আহমেদই পারবে, ডক্টর আহমেদই পারবে তার নিজেকে, সে যদি চায়, সে যদি ফিরে আসতে চায় বা তার শরীর যদি ওষুধে সাড়া দিতে চায়।
বিল পাওয়ার যেটাকে বলি
আমি, এখানে আসলে মানে ডাকা ছাড়া আমি আমি বারবার হুমায়ুন আহমেদকে ডাকছিলাম, বারবার বলছিলাম একটু একটু সাহায্য করতে, একটু একটু নিজে থেকে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে। এবং আমি এটা বুঝতে পারছিলাম, সব শুনতে পাচ্ছেন হুমায়ুন আহমেদ ডক্টর এটা বলেছেন, এবং আমি যতবার বাচ্চাদের নাম ধরে ডাকছিলাম যে তুমি তোমার মিনিটের জন্য একটি বার নিঃশ্বাস নাও, যতবার আমি তার সবচেয়ে আদরের সবচেয়ে ছোট সন্তানটাকে এত আদর করতো মিনিটকে, ওর কথা বললেই তখন অনেক বড় করে হুমায়ুন আহমেদ একটা নিঃশ্বাস নিতেন। তখন দেখতাম যে ওই অক্সিজেন যে ভেন্টিলেশন সিস্টেম 100% দিতে হচ্ছে যেটা, সেটা হঠাৎ করে 80% মানে 20% নিজেই নিতে পারছেন। আমি যখন দেখলাম যে এইটাই একমাত্র ওষুধ আমি পেলাম যে বাচ্চাদের নাম বললে সে নিজে একটু চেষ্টা করে, প্রায় 3 ঘন্টাই যুদ্ধ চললো, নিঃসাদের কথা বলি, নিনিতের কথা বলি, নুহাসের কথা বলি, একটা পর্যায়ে দেখলাম যে পারছেন না, টায়ার্ড হয়ে যাচ্ছেন। কখন যে আসলে আমার আমার বাঁ হাতটা ওনার মাথার নিচে ছিল, আমার বাঁ হাতটা ওনার মাথার নিচে ছিল, ডান হাতটা দিয়ে ওনার হাতটা ধরা ছিল, পরিপূর্ণভাবে তাকালেন, পরিপূর্ণভাবে তাকিয়েছিলেন। কখন যে আসলে কখন যে কি হলো মেশিনটা, কখন যে মেশিনটা দেখলাম সব বন্ধ হয়ে গেছে, সব জিরোতে চলে আসছে, আমি
আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়া দরকার মেঘলা, আমরা ছোট্ট একটা বিরতি নিব, তারপর এক্ষুনি ফিরে আসছি বন্ধু, এবং ফিরে এসে আমরা যথারীতি কিছু টেক্সট নিব, এবং যদি সম্ভব হয় কিছু লাইভ ফোন কল নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো।
হ্যাঁ অবশ্যই বন্ধু, এখন একটা বিরতিতে যাচ্ছি, তবে বিরতিতে যাবার আগে নিয়মটা জানিয়ে দিচ্ছি কিভাবে যুক্ত হবেন আমাদের সাথে। মোবাইলে মেসেজ অপশনে যাবেন, গেট অ্যাড করবেন কি FM, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা, পেশা লিখবেন, তারপর আপনার কথাগুলো সাজিয়ে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, এতে করলে সেখানেও যুক্ত হতে পারেন। অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/jakha-fm90.4। এবং যদি আপনি আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে, তাহলে যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন DFM, then a space দিয়ে গুরু, then a space দিয়ে আপনার নাম, বয়স, পেশা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আর ঘড়িতে সময় এখন 1:03, আছে কিন্তু ঠিক রাত 2 পর্যন্ত শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4, ফিরে আসছি একটু পরে।
This track was downloaded from fusionbd.com. ভালোবাসার বাংলাদেশ,
ভাষে সে ফিরোদি আজ পাশা খেলব রে শা, আজ পাশা খেলব রে শা।
ভালোবাসার বাংলাদেশ, আপনি চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে এবং যুক্ত হওয়ার একটাই মাধ্যম সেটা হচ্ছে SMS। SMS করুন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DFM, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, পেশা, দেন স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, সেখানে ইচ্ছে করলে এই মুহূর্তে আপনি আমাদের কাছে মতামত পাঠাতে পারেন এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি যদি আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে, শেয়ার করতে চান আপনার ভালো লাগা, মন্দ লাগা, সফলতা, ব্যর্থতা সব কিছু, তাহলে যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন DFM, দেন স্পেস দিয়ে গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, পেশা, এলাকা সবকিছু লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং এখন চলে যাচ্ছি গুরুর কাছে।
এবং ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমরা বরাবরের মতোই বলার চেষ্টা করেছি যে এটি এমন একটি গেটওয়ে যার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় যেমন উপস্থাপিত হয় এবং আমরা আমাদের মতো করে চেষ্টা করি এটি যেন দারুণ একটি পরিসমাপ্তির দিকে যায়, দারুণ একটি সমাধানের দিকে আমরা নিয়ে যেতে পারি। আজকে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানার সুযোগ আমাদের হয়েছে, কিন্তু সেই সাথে আমি শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করবো যে আপনারা টেক্সট পাঠিয়ে এবং ফোন কল, আমরা কিছুক্ষণ পরেই আমরা ফোনের লাইনটা ওপেন করে দিব, সেই ফোন কলের মাধ্যমে আমরা জানবার চেষ্টা করব যে শাওন যে কথা বলছিলেন হুমায়ুন আহমেদ এবং সেই জীবদ্দশায় যে কথাগুলো উনি বলেছেন বা জীবদ্দশায় যেসব স্বপ্ন উনি দেখেছেন বা অসম্পূর্ণ যে কাজগুলো আছে সেগুলো যদি সঠিক পরিসমাপ্তির দিকে আমরা নিয়ে যেতে পারি তাহলে সত্যিকারের সম্মান জানানো হবে এই কালজয়ী সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদকে। সেইখানে কে কেমন হবে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন সেই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করবো আপনাদের কাছ থেকে পাঠানো টেক্সট এবং ফোন কল থেকে। শাওন, আমরা ফাইনালি একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি এবং অনুষ্ঠানের শেষ প্রান্তে যখন আমরা চলে এসেছি তখন কিছু কিছু কথা আসলে প্রসঙ্গতে চলে আসে। সবচেয়ে বড় যে বিষয়টি আসে সেটি হচ্ছে আপনার মাকে নিয়ে বারবার কথা বলছিলেন এবং আপনার মাকে নিয়ে যখন কথা বলছিলেন তখন মনে হচ্ছিল যে আপনার মা হচ্ছে এমনই একটি প্রাতিষ্ঠানিক রূপ, যেমন মায়ের জায়গাটা আমরা সবসময় দিয়ে থাকি সন্তানেরা, বিশেষ করে আমাদের এই দেশে এই ব্যাপারটাতে অনেক বড়ভাবে চলে আসে। এবং
আমরা সন্তানেরা একটা ভুল সবসময় করি, আমরা যখন শুধু সন্তান থাকি তখন মাকে বুঝতে পারি না, বুঝতে চাইও না পুরোপুরি। কিন্তু সেই সন্তানরা, মেয়ে সন্তানদের ক্ষেত্রে বলবো, মেয়ে সন্তানরা যখন নিজে মা হয় তখন আসলে সে নিজের মাকে বুঝতে শেখে, পুরোপুরি শেখে না, কিছুটা তখন বুঝতে শেখে। তো যেটা আমি মা হওয়ার পরে কিছুটা বুঝতে পেরেছি, এবং মায়ের জায়গাটা আসলে সেরকমই হয় যে আমার যে কোনো বিপদে আমার মা সবসময় বলেছেন যে আমার জীবনের বিনিময়ে হলেও আমার মেয়ের জীবনটা যেন সুন্দর হয়। যে 10 মাসের নিউ ইয়র্ক জীবন, এই নিউ ইয়র্ক জীবনের 7 মাস কিন্তু আমার মা 3 ভাগে আমার সঙ্গে ছিলেন। প্রথম একবার গেলেন, 1.5 মাস ছিলেন, ফিরে আসলেন, আবার গেলেন, 2.5 মাস ছিলেন, ফিরে আসলেন, আবার গেলেন। এই যে নিজের সংসার ফেলে, নিজের দায়িত্ব ফেলে, নিজের অন্য সন্তানদের ফেলে, এটা একজন মা বলেই পেরেছেন, অন্যেরা পারে না আসলে। এবং প্রতিবার আমার মার মুখে যে দোয়াটা আমি শুনেছি যে আমার জীবনের বিনিময়ে হলেও হুমায়ুনকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, আমার মেয়ের জীবনটা ভালো থাকুক, এটা একমাত্র মার পক্ষে সম্ভব।
এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন তখন আমরা আসলে নিজেদেরকে রিলেট করতে পারি, আমরা যারা অনেকেই অনেক বেশি সাধারণ, যার মাঝে অসাধারণ এবং অনন্য সাধারণ হয়ে আছেন আপনারা, তখন আমরা কিন্তু শুধুমাত্র আপনাদের কীর্তির মধ্যে বা আপনাদের জ্ঞান এবং কর্মের মাঝেই কিন্তু আপনাদেরকে খুঁজে পেতে চাই না। ব্যক্তি জীবনে আপনারা কি কেমন, ব্যক্তি জীবনে কেমন মানবতার সাক্ষ্য রেখে চলেছেন, আপনাদের মানবীয় গুণাবলী বা কেমন, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি স্পর্শ করে। এবং আপনাদের যারা ফ্যান ফলোয়িং আছে তাদেরও কিন্তু সঠিক পথে অথবা বেঠিক পথে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায় আপনাদের কাজের মধ্য দিয়ে। তাই আমার আমার কাছে যেটা মনে হয় যে মানবতার ছাপ আপনি রেখেছেন গত দেড় দুই ঘন্টা এই অনুষ্ঠানের মধ্যে যতটুকু আপনাকে জানবার সুযোগ আমি পেয়েছি, যেটি সত্য সেটি আপনি দিবালোকের মতোই সত্য বলবেন, যেটি মিথ্যা সেটাকে আপনি আসলেই বলবেন যে এটি মিথ্যা বা এটি ভুল ছিল। আপনার কাছে আপনি এমন একজন ব্যক্তিত্বের সাথে আপনার জীবন জড়িয়ে রেখেছেন এবং আপনি নিজেও ব্যক্তি জীবনে যে জ্ঞান এবং কর্মের সাক্ষ্য রেখে চলেছেন তাতে করে আমরা অবলীলায় বলতে পারি আপনার মা আপনার সামান্যতম অসম্পূর্ণতাকে কোনোভাবে মেনে নিতে পারতেন না। আপনি কোনো রকমের অসম্পূর্ণতার কারণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ত। এই এই যে মানুষটি, এবং আমরা এও জানি এই দেশে বিশেষ করে যে সংস্কৃতির মধ্য দিয়ে আমরা বড় হই তখন বাবা মা প্রতিনিয়ত স্বপ্ন দেখেন যে আমার এই কন্যা সন্তানের জন্য অথবা আমার এই পুত্র সন্তানের জন্য যে মানুষটিকে আমি ঘরে নিয়ে আসব সেটা আমি পছন্দ করে আমার মনের মতো করে সাজিয়ে নিয়ে আসব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই শক্তি দেবার সুযোগটা আপনি দেননি তাদেরকে। এটি একটা মানুষের জন্য যে মানুষটি সারা জীবনের সামান্যতম অসম্পূর্ণতা মেনে নিতে পারতো না, নাচের একটা মুদ্রার ভুল, আপনার কস্টিউমের ভুল, সামান্যতম একটা ভুলকে কোনোভাবে মেনে নিতে পারতো না। এবং একটা বিষয় খুব দারুণভাবে স্পর্শ করেছে শাওন, যে বাজারে প্রচলিত কোনো ফ্যাশন সেটিকে নিয়ে রাত জেগে নিজের মতো করে একটু অন্যরকমভাবে উপস্থাপন করা যাতে করে তার মেয়েটাকে আর দশ জনের সাথে আলাদা দেখায়। সেই মাকে এইরকম একটা এত বড় ভালো লাগা জায়গা থেকে যে বিচ্ছুত করে রাখেন, এত বড় ভালো লাগার বা গর্বের জায়গাটা থেকে শান্তি পাওয়ার জায়গাটা থেকে যে দূরে সরিয়ে রাখলেন, সেই মাকে শুনতে হলো পরবর্তীতে যে আপনি এর মধ্যে বিয়ে করে ফেলেছেন, সেই অনুতপ্ততা সেই কষ্টটা আপনাকে প্রতিনিয়ত আমার মনে হয় এখন অনেক বেশি পীড়া দেয়।
হ্যাঁ, অনেক অনেক বেশি পীড়া দিয়েছে, এখনো পীড়া দেয়। কিন্তু একটা কথা আমি এখানে বলবো যে যেই স্বপ্ন মা দেখেছিলেন আমাকে নিয়ে সেই স্বপ্ন ভঙ্গ তো সেই সময় হয়েছে, কিন্তু হুমায়ুন আহমেদ যেটা চেষ্টা করেছেন প্রতিনিয়তই, আমার আমার মা বলে না আর কি, যে একজন মায়ের স্বপ্ন ভঙ্গ জায়গা থেকে সেই মাকে প্রতিনিয়তই স্বপ্ন নতুন করে দেয়া, মানে মায়ের স্বপ্ন আরেক দিকে কি থাকে যে আমার সন্তানটি ভালো থাকুক, আমার সন্তানটি সুখে থাকুক, আমার সন্তানের যে দিকে প্রতিভা আছে সেটা বিচ্ছুরণ ঘটুক, সুখে থাকুক, এই ব্যাপারটা অনেক বড় ব্যাপার একজন মায়ের কাছে। সেই দিক থেকে হুমায়ুন আহমেদ সবসময় আমার মাকে আমাকে সুখী করে আমার ভালো চেয়ে বা আমার কমফর্ট গুলো দেখে আমার মাকে সুখী করার চেষ্টা করেছেন। এবং কিছুটা নিজেকে অবশ্যই হুমায়ুন আহমেদ কিছুটা নিজেকে পরিবর্তন অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে করেছেন আমার মাকে একটু ভালো লাগানোর জন্য। যেমন হুমায়ুন আহমেদ কখনো বাড়ির বাইরে অন্য কারো বাড়িতে থাকতে পছন্দ করেন না, বিদেশে গেলেও কখনো ভাই বোনদের বাড়িতে বা বন্ধুর বাড়িতে কখনো উনি থাকেন না, উনি হোটেলে থাকেন। সেই হুমায়ুন আহমেদ যখন দেখলেন যে আমি বিয়ের পর আমার একটা সময় যখন বেশ কিছু দিন পর বেশ কয়েক মাস পর যখন আমার মার সাথে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলো, তখন আমার মা যখন চাইতেন মাঝে মধ্যে আমি মার বাড়িতে গিয়ে থাকি, মেয়েরা থাকে মেয়ে জামাই নিয়ে, তো হুমায়ুন আহমেদ আসলে যেহেতু কোথাও যেতেন না খুব অস্বস্তি বোধ করতেন যে থাকবো, কিন্তু আমার মাকে খুশি করার জন্য কিন্তু হুমায়ুন আহমেদ বহুবার এসে আমার মার বাড়িতে থেকেছেন। একটা পর্যায়ে ব্যাপারটা এমন হলো আমার মাও চেষ্টা করেছেন তার পক্ষ থেকে হুমায়ুন আহমেদেরও যেন কোনো অস্বস্তি বোধ না হয়, এই বাড়িতে অন্যের বাড়িতে আছে এরকম যেন মনে না হয়, তার জন্য আলাদা একটা রুম করে দেয়া, তার অনেক কিছু সুবিধার্থে যেমন সিগারেট খেত হুমায়ুন আহমেদ, কিন্তু এটুকুন সম্মান আমার মাকে হুমায়ুন আহমেদ দিয়েছেন, তার সামনে সিগারেট খাননি আমার সাথে বিয়ের পরে। তো হুমায়ুন আহমেদের জন্য বারান্দা ছেড়ে দেয়া যে না হুমায়ুন খাওয়ার পরে সিগারেট খাবে, আমরা তখন বেরোবো না, এই ধরনের একটা সুবিধা বা কমফোর্ট লেভেলটা ছিল। যে একটা সময় হুমায়ুন আহমেদ পছন্দ করা শুরু করলেন আমার আম্মার বাসায় গিয়ে থাকা, প্রায় এমন হতো চলো তিন দিন গিয়ে ওখানে বেড়ায় আসি। হ্যাঁ, এবং চিকিৎসা বিরতিতে যখন আমরা বাংলাদেশে এসেছিলাম বিশ দিনের জন্য, শেষের তিন দিন ঢাকার শেষের তিন দিন নিউ ইয়র্কে যাওয়ার আগে আমার
আমার বাড়িতেই ছিলেন হুমায়ুন আহমেদ, আমি বাচ্চাদেরকে নিয়ে। তো শেষের দিন তো আমার শাশুড়িও আসলেন, উনিও ছিলেন আমাদের সাথে। আমরা শেষের বাংলাদেশের শেষ রাতটা আমরা ঘুমিয়েছি, আমি, হুমায়ুন আহমেদ, নিশাত মিনিট এবং আমার শাশুড়ি একসাথে। তো যেই স্বপ্নভঙ্গটা ছিল আমার মায়ের, আমি জানি না, ওনাকে কখনো জিজ্ঞেস করা হয়নি, হুমায়ুন আহমেদের দিক থেকে সেটা পূরণ করার একটা চেষ্টা আমি সবসময় দেখি।
এটি এটি কালজয়ী পুরুষ হুমায়ুন আহমেদ, এবং এটি কালপুরুষ বলে যাকে আমরা বুঝি আর কি, এটি তার জায়গা থেকে উনি করবেন এবং তার মহৎ কর্ম এটি তারই স্বাক্ষর রাখে। কিন্তু তাই বলে শাওন এটিকে হয়তো পাশ কাটিয়ে যাওয়ার কোন উপায় নাই, যা কষ্ট আপনি দিয়েছেন আজকে আপনাকে সুযোগ করে দিব, এবং সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা আমাদের টেকনিক্যাল টিম এর মধ্যে কাজ করছেন। আমার মনে হয় সেই মানুষটিকে আমরা ফোনে অলরেডি পেয়েছি, আমার মনে হয় এটি একটা সুযোগ তৈরি হবে যার মাধ্যমে শাওন তার এই কষ্টের কথা, এই দুঃখের কথা সরাসরি বলবেন তার মাকে, এবং মায়ের পক্ষ থেকে, মা তো সবসময় ক্ষমা প্রবণ, মায়ের পক্ষ থেকে হয়তো সেই প্রত্যুত্তরটা ফিরে আসবে।
This track was downloaded from FusionBD.com.
Hello, Assalamu alaikum.
Waalaikum salam.
জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, এবং শ্রোতা বন্ধু আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে মেহের আফরোজ শাওন তার মা এখন আমাদের সাথে ফোনে আছেন, এবং আমরা আসলেই সেই অর্থে সম্মানিত বোধ করছি, তিনি একজন সংসদ সদস্য, এবং এখন যে কণ্ঠস্বরটি আপনি আপনার কাছে যাচ্ছে সেটি হচ্ছে শাওনের। শাওন
আম্মু, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি অনুরোধ করেছিলাম আপনার সন্তানকে, সেটি হচ্ছে যে আমরা এমন একটি সংস্কৃতি বিলংস করি যেখানে মা এবং সন্তানের মধ্যে দারুণ একটি অতি প্রাকৃত, অতি পার্থিব একটি সম্পর্ক বিরাজমান, এবং শাওন বারবার বলছিলেন যে জীবনে কিছু রিগ্রেট, কিছু ভুল যদি থেকে থাকে তাহলে হচ্ছে আমার মায়ের জন্য বারবার কষ্ট হয়, এই মাটা কখনোই আমাকে অসম্পূর্ণ থাকতে দেয়নি, সামান্যতম অসম্পূর্ণতা তা আমার মায়ের চোখের মধ্যে পানি নিয়ে এসে দিত, সেই মানুষটাকে আমি না জানিয়ে বৈবাহিক সম্পর্কের মতো এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং আমি যখন এই কথাগুলো বলছি আপনাকে তখন আপনার সেই নারী ছেড়া ধন আপনার কন্যা সন্তানের চোখে পানি টলটল করছে, এবং আমার অভিব্যক্তি মনে হয় বলবার চেষ্টা করছে যে সে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছে আজকে হাজারো লাখ শ্রোতাকে সামনে রেখে যে সেটি ভুল ছিল।
আম্মু,
হ্যাঁ বলো।
সিদ্ধান্ত ভুল ছিল এটা বলিনি, তোমাকে না জানিয়ে জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি, কখনো ক্ষমা চাওয়ার সুযোগ অনেক ছিল, ক্ষমা চাওয়া হয়নি, হঠাৎ করে একটি কষ্ট দেওয়ার জন্য খুব সিনেমাটিক হয়ে যাচ্ছে একদম, রেডিওতে ক্ষমা চাওয়া হঠাৎ করে,
মানে রেডিও থেকে আমার কাছে ক্ষমা চাইবে এটা তো আসলে তোমাকে তো আমি অনেক আগে আসলে তুমি ক্ষমা চাইতে হয়নি, হুমায়ুন সেই সুযোগটা করে জয় করে নিয়েছিল হুমায়ুন।
সেই প্রসঙ্গ এসেছে যে আপনার জামাতা সাহিত্যের বরপুত্র, আমরা বারবার বলছিলাম যে সাহিত্যের আকাশে, সাহিত্যের রাজধানী যে স্থানান্তরিত হয়েছে কলকাতা থেকে ঢাকাতে, যার হাত ধরে তিনিই হচ্ছেন হুমায়ুন আহমেদ।
তো হুমায়ুন আহমেদ হিসেবে যে উনি জয় করে নিয়েছিলেন তা কিন্তু না, উনি তার মধ্যে একটা মানে অসাধারণ ক্ষমতা ছিল, অসাধারণ ক্ষমতা ছিল যে কাউকে যদি উনি পছন্দ করতেন ঠিক সেই অনেকগুণ বেশি করে তাকে যেন সে পছন্দ করে সেই জিনিসগুলি উনি করতেন। সেভাবে করে করে দিনে দিনে যেই দুঃখবোধটা ছিল, যে দূরত্বটা ছিল, এক সময়ে আমি যেন তাকে সন্তানের মতো ভাবতে শুরু করলাম, কখন যেটা হলো আমি নিজেও বুঝিনি, আমার ভিতরে একটা আমার মাতৃহৃদয়, আমার 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 মন থেকে তার জন্য একটা সন্তানের ফিলিংস, আমি যেমন করে শাওনকে দেখতাম ঠিক তেমনি করে আমার তাকে মনে হতো, আমার আমার একটা ছেলে আছে, আমার ছেলেটাকে আমার যেমন লাগতো পাশাপাশি তাকে আমার তেমন লাগতো, এবং বেশ স্বচ্ছন্দ একটা সম্পর্ক শেষের দিকে হয়ে গিয়েছিল আর কি। এবং তার যখন অসুখ হয় সিঙ্গাপুরে, যখন ডাক্তার বলেন যে তার ক্যান্সার, এবং শাওন ডিসিশন নেয় যে আমেরিকা যাবে, তখন হুমায়ুন প্রথম আমাকে বললেন যে আমার মা তো বুড়ো হয়ে গেছেন, উনি তো যেতে পারবেন না, তো আমার চিকিৎসার সময় আপনি কি আমার পাশে থাকবেন। সেই সময়টার কথা আমি এখনো মনে করলে আমার খুব কষ্ট হয়, আমি আমার চোখ দিয়ে পানি ঝরছিল, আমি বলেছিলাম হ্যাঁ বাবা আমি 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 আপনার পাশে থাকবো সেই সময়, এবং আমি কখনো ভাবিনি হুমায়ুন চলে যাবে। মোমেন্ট চলে যাবে এটা কখনোই ভাবতে পারিনি।
এবং শাওনের আসলে শাওন কিন্তু এই কথাটাই বলবার চেষ্টা করেছিলেন যে আমার ভুল ভ্রান্তি যাই হয়ে থাকুক না কেন, যে হুমায়ুনের মধ্যে যে কথাটা আপনিও বললেন যে এমন অসাধারণ কিছু সম্মোহিনী ক্ষমতা ছিল যে কারণে কখন হয়তো তেরি পানে তার মালতে উনি আপনার সন্তান হয়েছেন এবং আপনি ভুলেই গেছেন এটি আপনার জামাতানা সন্তানের সে জায়গাটা করে নিয়ে হুমায়ুন।
আট বছর তো আসলে আট বছর নয় বছর তো অনেক সময়, প্রথমে প্রচন্ড অভিমান খুব দুঃখবোধ এটা এসেছিল কারণ আমার মেয়েটা বাচ্চা হতে পারে, ও তো ম্যাচিউর একটা মানুষ, এত বড় মানুষ, আমি তো ছবি করতে অন্য কোনো জায়গায় দেইনি, আমি একটা এমন একজন মানুষের কাছে দিয়েছে যিনি সবকিছু বুঝছেন, এরকম একটা ভাব, এই পরিবেশ বুঝে দিয়েছি, সব ছবি তো করতে দিইনি, তো ওরকম সময় আসলে তখনকার সময় প্রচন্ড ক্ষোভ হয়েছিল ওইটা কি হলো, পরে পরে একটা সময় কিভাবে সে সবাইকে জয় করলো, সবাইকে আমার ছোট মেয়েগুলিকে, মানে একটা সময় আর মনে হলো অসুখের সময় কিন্তু হুমায়ুন আমাকে একটা প্রশ্ন করেছিল নিহতকে যে আপনি কি কখনো আমাকে অভিশাপ দিয়েছেন, আমার আমি তখন বললাম এটা এটা কি বলছেন আপনি, কখনো আমার আপনাকে আমি অভিশাপ কি করে দিই, আমার সন্তানের সমস্ত ভালোবাসা যার মধ্যে, আনন্দ যার মধ্যে তাকে, আর কখনো আমার এই কথাটা কখনো মনে হয় নাই।
আপনার সাথে কথা বলাটা আসলে আমাদের খুব প্রয়োজন ছিল, আপনার সাথে কথা না বললে আমরা এই 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 বিষয়টা আসলে বুঝতে পারতাম না, কারণ মেঘলা যখন আমরা কথা বলছি শাওন আপনাকে উদ্দেশ্য করে বলি, যখন আমরা এসব নিয়ে কথা বলি তখন কিন্তু মোটা দাগে আমরা চিন্তা করি একটা মানুষকে পুনর্মূল্যায়ন করবার জন্য। আর যারা লাখো মানুষ আমাদের সাথে দেশে এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন ভালোবাসার বাংলাদেশে, তারা অন্তত স্পষ্টতই বুঝবেন যে সাধারণত আমাদের আমরা যে ধরনের মায়ের প্রতিমূর্তি বা মায়ের যে ছবি আমরা দেখে অভ্যস্ত, আমাদের সাথে এখন যিনি ফোনে আছেন শাওনের মা তেমনই একটি মায়ের কিন্তু প্রতিকৃত। তবে খুব স্বাভাবিকভাবেই মেয়ের এ ধরনের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করবেন না, এটি খুব স্বাভাবিক, এটি একমত পোষণ করবার মতো তখন প্রয়োজনীয় যৌক্তিক অবস্থাও ছিল না, এটাও বললে অত্যুক্তি হবে না। কিন্তু পরবর্তীতে উনি যখন দেখলেন যে মেয়ের সমস্ত ভালোবাসা ভালো লাগা সমস্ত পৃথিবীকে আধার করে আছেন যিনি, তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ, তখন তার খারাপ লাগা বা তার অভিমানের জায়গাটা থেকে সরে এসে তিনি সেই সেই মানুষটিকে নিজের করে নেওয়ার চেষ্টা করেছেন। এবং এই কথার সাথে এই এই বিষয়টাও আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাদের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে শাওন, যে মায়ের কাছে আসলে প্রয়োজন হয় না, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কিন্তু বিভিন্ন সময় শিখিয়ে দিচ্ছে যে প্রয়োজনে আমাদের নিজেদেরকে অ্যাকনলেজ করার সুযোগ যদি পাই তাহলে সেই সুযোগটা নিতে হয়। তো যথার্থই আজকে এটা সিনেমেটিক ভাববার কোনো উপায় নাই, কারণ দশ যেখানে স্রষ্টা সেখানে, সেরকম লাখো মানুষ এখন সাক্ষী হয়ে থাকলো যে শাওনও চিরায়ত বাঙালি একজন নারীর মতো যেমন মায়ের কাছে ক্ষমা চাইলেন, এবং মা মা তো আগেই ক্ষমা করে দিয়েছেন আপনাকে, এবং প্রাতিষ্ঠানিকভাবে আজকেও সেই ক্ষমার জায়গাটায় মন খুলে উজাড় করে আপনাকে ক্ষমা করছেন, তাই তো আমি কি ঠিক বলছি? এবং সেই ক্ষমাতে এতটুকু দীর্ঘ নিঃশ্বাস নাই, যে দীর্ঘ নিঃশ্বাসটা পড়লো সেটি হচ্ছে আপনার মেয়েটা ভালো থাকবে কিনা সুখে থাকবে কিনা এই এই কষ্ট থেকে, কিন্তু অবশ্যই তার মধ্যে কোনো রকমের দীর্ঘ নিঃশ্বাস মিশে নাই। আমরা কি এরকম ভাবে আশা করতে পারি?
আলাদা করে আর হুমায়ুন জি নেই এই কষ্টটা, এটা আমি মিস করি প্রচন্ড ভাবে আমি নিজেও।
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদের ভালোবাসার বাংলাদেশ স্টুডিওর পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আপনার সন্তানদের এবং আমাদের সকলে ভালোবাসা মিশে থাকুক আপনার পুরোটা জীবন জুড়ে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনারাও ভালো থাকবেন।
শাওন, সেই মানুষটির কণ্ঠস্বর এতক্ষণ আপনার সাথে ছিল, এখনো অনুরণন হচ্ছে হয়তো সেই কণ্ঠস্বরে, যে মানুষটির ছাপ আপনার জীবনে সবচেয়ে বেশি মাত্রায় স্পষ্ট ভাবে আছে। শাওন, কিছু অপ্রিয় কথার অবতারণা করবো এখন। আপনার আপনি সাহস দেখিয়েছেন বিধায় সে অপ্রিয় কথাগুলো অবতারণা করা। একটি বিষয়ের দারুণ পরিসমাপ্তি ঘটলো, সেটি হচ্ছে মা এবং মেয়ের এই যে উপাখ্যান, সেটি আমাদের মনে হয় আজকে আমরা একটু গর্ববোধ করতে পারি।
কিন্তু মা ও মেয়ের উপাখ্যানের পরিসমাপ্তি কখনো
আমি শেষ করলে মনে হয় পরিষ্কার হবে। আমি শেষ করি, আমরা আসলে ওই অর্থে একটা আমরা গর্বের জায়গাতে থাকলাম এই ভালোবাসার বাংলাদেশ যারা সাক্ষী হতে পারলো যে ফর্মালি
আজকে সাক্ষী
হতে পারলো
ফর্মালি
কথাতে উঠে এসেছে কিন্তু এটিরও প্রয়োজন ছিল কারণ এগুলোরও দরকার হয় এবং খুব ভালো হলো যে দেশের এবং দেশের বাইরে প্রত্যেকটা কর্নারে ছড়িয়ে গেল এই কথা যে মা বলছিলেন যে আমি অভিমান করি অথবা না করি কষ্ট পাই অথবা না পাই দীর্ঘ নিঃশ্বাস মিশে থাকুক অথবা না থাকুক কিন্তু আমার নারী ছেড়া ধন আমার শাওন যার ভালো লাগায় আবিষ্ট হয়ে আছে যাকে ঘিরে তার সমগ্র পৃথিবী তাকে তাকে নিয়ে সে যেহেতু সুখে থাকতে চাচ্ছে তাই আমি চেয়েছি শাওনের সাথে থেকে তাকে ভালো রাখতে। শাওন আরো কিছু কথা আমার কাছে যেটা মনে হয় শাওন যতটুকু শুনে এসেছি আপনাকে এবং যতটুকু দেখেছি এবং প্রসঙ্গতই বিভিন্নভাবে যেখানে টুকরো টুকরো খবর পাওয়ার সুযোগ পেয়েছি যেখানে হয়তো আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা আর্টিকেল দেখার সুযোগ পেয়েছি মিডিয়াতে যখন আপনাদের প্রেজেন্স দেখেছি নিজের অজান্তেই বা নিজের অবচেতন মনে সেটিকে বারবার দেখে নেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে বুঝবার চেষ্টা করেছি কিন্তু একটা হিসেব কিছু কিছু হিসেব আমাদের কাছে অনেকের কাছে মিলেছে বাট অনেকের কাছে মিলেনি সেই ব্যাপারগুলো পরিষ্কার করার একটা বড় সুযোগ এই প্ল্যাটফর্ম আমার মনে হয় একটু সুযোগটা আপনিও নেবেন এবং পরিষ্কার করে দিবেন। যেমন আমি যদি রিগ্রেটের কিছু কথা বলি যে জীবন নিয়ে আপনি বলছিলেন যে আপনাকে যদি টাইম মেশিনে পিছনে ফিরিয়ে দেওয়া যায় জাস্ট আমি একটা শব্দ করলাম আপনি চলে গেলেন টাইম মেশিন একদম পিছনে আপনি বলছিলেন যে আমি 96 এর ওই মুহূর্তগুলোতে আটকে থাকবো পরে বললেন যে না আমার 7-8 বছরের যে বর্ণাঢ্য সাংসারিক জীবন আমি সেই জায়গাতে আটকে থাকবো আমি বারবার ওই দৃষ্টি ওই ওই দৃশ্যটা দেখবো দেখবার চেষ্টা করবো যেখানে হুমায়ুন আহমেদ নিজের মতো করে নিজের আপন মনে উনি লিখে চলেছেন হয়তো কখনো কাঁদছেন অথবা মুচকি কোনো হাসি দিয়ে বসে আছেন যেটা আপনার কাছে মনে হয়েছে অতি পার্থিব এবং নৈসর্গিক একটি দৃশ্যের কাছাকাছি। এই দিনগুলোর মধ্যে কিছু কিন্তু কিছু সুরে বাজে না এই ধরনের কিছু দৃশ্য আছে যেমন আপনি আপনার সাথে খুব দারুণ একটি সম্পর্ক ছিল শিলা আহমেদে খুব চমৎকার সম্পর্ক ছিল ছোটবেলা থেকে আপনি মনে হয় 2 বছরের বড় শিলার চাইতে যদি আমরা বয়সের বিচারে চিন্তা করি এবং যখন আপনার সাথে একটি সম্পর্ক তৈরি হচ্ছিল হুমায়ুন আহমেদের যখন সম্পর্কটা তৈরি হচ্ছিল এবং সম্পর্কটা পরিণত হচ্ছিল তখনও আমি যতটুকু জানি হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিনের সাথে তারও সম্পর্কটা তখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হয়নি এই রকম একটি পরিস্থিতিতে আপনি চাইলেও নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারেন এর পিছনে 2টি কারণ থাকতে পারে একটি হচ্ছে একজন জলোচ্ছ্বাসের মতো আপনাকে আহ্বান করছে যার জলোচ্ছ্বাসের মধ্যে যে লেখনী কথার যে গাঁথনি তার যে এক্সপ্রেশন তার যে একাকিত্ব তার ফুরিয়ে যাওয়ার যে কষ্ট সে ব্যাপারটা দিব্য দৃষ্টিতে আপনি কাছে থেকে দেখেছেন তখন আপনি চাইলেও নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারেননি এবং আমি এই কথাগুলো তুলছি এই কারণে যেমন আমি একটু খুলেই বলি সেটি হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি আমরা যে সংস্কৃতির মধ্য দিয়ে বড় হচ্ছি যে সংস্কৃতিকে আমরা বিলংস করি সেখানে আমাদের সংস্কৃতি কিন্তু এইভাবে ভেবে অভ্যস্ত না যে আমার একজনের সাথে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এবং তারই আমি বলবো না যে পিতৃসম তার পিতার এইরকম একটা সম্পর্কের সাথে আমি জড়িয়ে যাব। এটি এখনকার আমাদের যে কালচারটা আমরা বিলংস করি যে কালচারের ভেতর দিয়ে যাই আমরা কিন্তু এইভাবে দেখে অভ্যস্ত না এইভাবে শুনে অভ্যস্ত না বা এইভাবে আমরা চিন্তা করতে পারি না এবং সেই সাথে আরেকটি বিষয় আমরা ঠিক সেইভাবে নিতে পারি না শাওন যেটি হচ্ছে যে কোনো একটি সম্পর্ক চলছে সে সম্পর্কের মধ্যে হয়তো অনেক রকমের অসম্পূর্ণতা আছে অনেক রকমের দীর্ঘ নিঃশ্বাস আছে অনেক রকমের কষ্ট আছে কিন্তু সে সম্পর্ক চলাকালীন সময়ে আমার এক্সিস্টেন্স নিয়ে আমি নিজের অজান্তেই ব্যস্ত হয়ে পড়বো এবং সেই সম্পর্কটার মধ্যে আমি নিজেকে জড়িয়ে ফেলবো সেই ব্যাপারটা আমাদের সংস্কৃতি সেইভাবে পারমিট করে না। তারপরেও আপনি নিজেকে ওই সময়ে নিজেকে ওইভাবে ধরে রাখতে পারেননি কিন্তু আমি জানি যতটুকু আপনার মানবীয় গুণাবলীর বহিঃপ্রকাশ হয়েছে যতটুকু জেনেছে আপনাকে ঘিরে তাতে করে আপনার মনও তখন সায় দেয়নি আপনি বারবার চেষ্টা করেছেন যে না এটা হতে পারে না যতই আমার মন টানুক যতই সে মানুষটির কাছে আমি ইম্পর্টেন্ট হই যতই আমি জলোচ্ছ্বাসের মতো তার কাছে ছুটে চলে যাই তারপরে পরক্ষণে মনে হয়েছে যে না এটা হতে পারে না আই নিড টু রিটার্ন ব্যাক বারবার চেষ্টা করেছেন পারেননি আবার ছুটে গেছেন আবার পারেননি আবার ছুটে গেছেন এখানে এই 2টি বিষয় আপনাকে চরমভাবে আপনাকে পিছিয়ে রেখেছিল আমি কি ঠিক বলছি শাওন?
আসলে আপনার প্রশ্নটা এত বড়
আমি বড় করে বলার চেষ্টা করেছি বাট প্রশ্ন আপনি বুঝেছেন
আমি প্রশ্নটা বুঝেছি প্রশ্নের উত্তর কিন্তু আসলে আমি আমার আজকের কথা শুরুতেই
যে কথাগুলো বলেছে অনেকগুলো উত্তরের মধ্যে হয়ে গেছে, যেগুলো আসলে আপনার প্রশ্নের পরপরই আপনি উত্তর দিচ্ছিলেন।
হ্যাঁ, আমি দিচ্ছিলাম ওখান থেকে নিয়ে।
হ্যাঁ, যেহেতু আমি শুরুতে অনেকগুলো ব্যাপার বলেছি, এখানে একটি তথ্য আমি একটু আপনাকে সংশোধন করে দিতে চাই। যেটা আপনি বলছিলেন যে আমার সম্বন্ধে যেখানে যে আর্টিকেল দেখেছেন বা যে কোনো অনুষ্ঠান যখন দেখেছেন, তাহলে সবগুলো হয়তো বা আপনার চোখে পড়েনি,
কারণ
এই অংশটুকু আমি একটু ক্লিয়ার করেছিলাম বিভিন্ন জায়গায় যে হ্যাঁ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার সাথে ছিল শিলার।
This track was downloaded from fusionbd.com.
শোন, সেই মানুষটি কণ্ঠস্বর এতক্ষণ আপনার সাথে ছিল, এখনো অনুরণন হচ্ছে হয়তো সেই কণ্ঠস্বরের, যে মানুষটির ছাপ আপনার জীবনে সবচেয়ে বেশি মাত্রায় স্পষ্টভাবে আছে। শ্রাবণ, কিছু অপ্রিয় কথার অবতারণা করব এখন। আপনার 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 আপনি সাহস দেখিয়েছেন বিধায় সেই অপ্রিয় কথাগুলো অবতারণা করা। একটি বিষয়, একটি বিষয়ের দারুণ পরিসমাপ্তি ঘটলো, সেটি হচ্ছে মা এবং মেয়ের এই যে উপাখ্যান, সেটি আমাদের মনে হয় আজকে আমরা একটু গর্ববোধ করতে পারি।
পরিসমাপ্তি কিন্তু মা ও মেয়ের উপাখ্যানের পরিসমাপ্তি কখনো,
আমি শেষ করলে মনে হয়, আমি শেষ করলে মনে হয় পরিষ্কার হবে, আমি শেষ করি। আমরা আসলে ওই অর্থে একটা আমরা গর্বের জায়গাতে থাকলাম, এই ভালোবাসার বাংলাদেশ যারা সাক্ষী হতে পারলো, যে ফর্মালি
আজকে সাক্ষী
হতে পারলো,
ফর্মালি অনেক আগেই
100% সেটা আমাদের কথাতে উঠে এসেছে, কিন্তু এটিরও প্রয়োজন ছিল, কারণ এগুলোরও দরকার হয়। এবং এবং খুব ভালো হলো যে দেশের এবং দেশের বাইরের প্রত্যেকটা কর্নারে ছড়িয়ে গেল এই কথা, যে মা বলছিলেন যে আমি অভিমান করি অথবা না করি, কষ্ট পাই অথবা না পাই, দীর্ঘ নিঃশ্বাস মিশে থাকুক অথবা না থাকুক, কিন্তু আমার নারী ছেড়া ধন, আমার শাওন যার ভালো লাগায় আবিষ্ট হয়ে আছে, যাকে ঘিরেই তার সমগ্র পৃথিবী, তাকে তাকে নিয়ে সে যেহেতু সুখে থাকতে চাচ্ছে, তাই আমি চেয়েছি শাওনের সাথে থেকে তাকে ভালো রাখতে। শাওন, আরো কিছু কথা আমার কাছে যেটা মনে হয়, শাওন যতটুকু শুনে এসেছি আপনাকে এবং যতটুকু দেখেছি এবং প্রসঙ্গতই বিভিন্নভাবে যেখানে টুকরো টুকরো খবর পাওয়ার সুযোগ পেয়েছি, যেখানে হয়তো আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা আর্টিকেল দেখার সুযোগ পেয়েছি, মিডিয়াতে যখন আপনাদের প্রেজেন্স দেখেছি, নিজের অজান্তেই বা নিজের অবচেতন মনে সেটিকে বারবার দেখে নেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে বুঝবার চেষ্টা করেছি, কিন্তু একটা হিসেব, কিছু কিছু হিসেব আমাদের কাছে অনেকের কাছেই মিলেছে বাট অনেকের কাছেই মিলেনি, সেই ব্যাপারগুলো পরিষ্কার করার একটা বড় সুযোগ এই প্ল্যাটফর্ম। আমার মনে হয় একটু সুযোগটা আপনিও নেবেন এবং পরিষ্কার করে দেবেন। যেমন আমি যদি রিগ্রেটের কিছু কথা বলি, যে জীবন নিয়ে আপনি বলছিলেন যে আপনাকে যদি টাইম মেশিনে পিছনে ফিরিয়ে দেওয়া যায়, জাস্ট আমি একটা শব্দ করলাম, আপনি চলে গেলেন টাইম মেশিনে একদম পিছনে। আপনি বলছিলেন যে আমি 96 এর ওই মুহূর্তগুলোতে আটকে থাকবো, পরে বললেন যে না, আমার 7-8 বছরের যে বর্ণাঢ্য সাংসারিক জীবন, আমি সেই জায়গাতে আটকে থাকবো, আমি বারবার ওই দৃষ্টি ওই 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 দৃশ্যপট দেখবো, দেখবার চেষ্টা করবো, যেখানে হুমায়ুন আহমেদ নিজের মতো করে নিজের আপন মনে উনি লিখে চলেছেন, হয়তো কখনো কাঁদছেন অথবা মুচকি কোনো হাসি দিয়ে বসে আছেন, যেটা আপনার কাছে মনে হয়েছে অতি পার্থিব এবং নৈসর্গিক একটি দৃশ্যের কাছাকাছি। এই দিনগুলোর মধ্যে কিছু কিন্তু কিছু সুরে বাজে না এ ধরনের কিছু দৃশ্য আছে, যেমন আপনি, আপনার সাথে খুব দারুণ একটি সম্পর্ক ছিল শিলা আহমেদের, খুব চমৎকার সম্পর্ক ছিল ছোটবেলা থেকে, আপনি মনে হয় 2 বছরের বড় শিলার চাইতে যদি আমরা বয়সের বিচারে চিন্তা করি, এবং যখন আপনার সাথে একটি সম্পর্ক তৈরি হচ্ছিল হুমায়ুন আহমেদের, যখন সম্পর্কটা তৈরি হচ্ছিল এবং সম্পর্কটা পরিণত হচ্ছিল, তখন আমি যতটুকু জানি হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিনের সাথে তারও সম্পর্কটা তখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হয়নি, এই রকম একটি পরিস্থিতিতে আপনি চাইলেও নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারেন। এর পিছনে দুইটি কারণ থাকতে পারে, একটি হচ্ছে একজন জলোচ্ছ্বাসের মতো আপনাকে আহ্বান করছে, যার জলোচ্ছ্বাসের মধ্যে যে লেখনি, কথার যে গাঁথনি, তার যে এক্সপ্রেশন, তার যে একাকিত্ব, তার ফুরিয়ে যাওয়ার যে কষ্ট, সে ব্যাপারটা দিব্য দৃষ্টিতে আপনি কাছে থেকে দেখেছেন, তখন আপনি চাইলেও নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারেননি। এবং আমি এই কথাগুলো তুলছি এই কারণে, যেমন আমি একটু খুলেই বলি, সেটি হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি, আমরা যে সংস্কৃতির মধ্য দিয়ে বড় হচ্ছি, যে সংস্কৃতিকে আমরা বিলংস করি, সেখানে আমাদের সংস্কৃতি কিন্তু এইভাবে ভেবে অভ্যস্ত না যে আমার একজনের সাথে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এবং তারই আমি বলবো না যে পিতৃসম, তার পিতার এই রকম একটা সম্পর্কের সাথে আমি জড়িয়ে যাব। এটি এখনকার আমাদের যে কালচারটা আমরা বিলাংস করি, যে কালচারের ভেতর দিয়ে যাই আমরা, কিন্তু এইভাবে দেখে অভ্যস্ত না, এইভাবে শুনে অভ্যস্ত না, বা এইভাবে আমরা চিন্তা করতে পারি না। এবং সেই সাথে আরেকটি বিষয় আমরা ঠিক সেইভাবে নিতে পারি না শাওন, যেটি হচ্ছে যে কোন একটি সম্পর্ক চলছে সে সম্পর্কের মধ্যে হয়তো অনেক রকমের অসম্পূর্ণতা আছে, অনেক রকমের দীর্ঘ নিঃশ্বাস আছে, অনেক রকমের কষ্ট আছে, কিন্তু সে সম্পর্ক চলাকালীন সময় আমার এক্সিস্টেন্স নিয়ে আমি নিজের অজান্তেই ব্যস্ত হয়ে পড়বো এবং সেই সম্পর্কটার মধ্যে আমি নিজেকে জড়িয়ে ফেলবো, সেই ব্যাপারটা আমাদের সংস্কৃতি সেইভাবে পারমিট করে না। তারপরেও আপনি নিজেকে ওই সময় নিজেকে ওইভাবে ধরে রাখতে পারেননি, কিন্তু আমি জানি যতটুকু আপনার মানবীয় গুণাবলীর বহিঃপ্রকাশ হয়েছে, যতটুকু জেনেছে আপনাকে ঘিরে, তাতে করে আপনার মনও তখন সায় দেয়নি। আপনি বারবার চেষ্টা করেছেন যে না এটা হতে পারে না, যতই আমার মন টানুক, যতই সে মানুষটির কাছে আমি ইম্পর্টেন্ট হই, যতই আমি জলোচ্ছ্বাসের মতো তার কাছে ছুটে চলে যাই, তারপরে পরক্ষণে মনে হয়েছে যে না এটা হতে পারে না, আই নিড টু রিটার্ন ব্যাক। বারবার চেষ্টা করেছেন, পারেননি, আবার ছুটে গেছেন, আবার পারেননি, আবার ছুটে গেছেন। এখানে এই দুটি বিষয় আপনাকে চরমভাবে আপনাকে পিছিয়ে রেখেছিল, আমি কি ঠিক বলছি শাওন?
আমি প্রশ্নটা বুঝেছি, প্রশ্নের উত্তর কিন্তু আসলে আমি আমার আজকের কথার শুরুতেই যে কথাগুলো বলেছি অনেকগুলো উত্তরের মধ্যে হয়ে গেছে, যেগুলো আসলে আপনার প্রশ্নের পরপরই আপনি উত্তর দিচ্ছিলেন।
হ্যাঁ, আমি দিচ্ছিলাম ওখান থেকে নিয়ে।
হ্যাঁ, যেহেতু আমি শুরুতে অনেকগুলো ব্যাপার বলেছি, এখানে একটি তথ্য আমি একটু আপনাকে সংশোধন করে দিতে চাই, যেটা আপনি বলছিলেন যে আমার সম্বন্ধে যেখানে যা আর্টিকেল দেখেছেন বা যে কোনো অনুষ্ঠান যখন দেখেছেন, তাহলে সবগুলো হয়তো বা আপনার চোখে পড়েনি,
কারণ
এই অংশটুকু আমি একটু ক্লিয়ার করেছিলাম বিভিন্ন জায়গায় যে হ্যাঁ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার সাথে ছিল শিলার, বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু যেটাকে আপনি বাংলাদেশের কালচারে যেটাকে বলছেন বন্ধুর বাবা, হুমায়ুন আহমেদের সাথে আমার পরিচয় কখনো শিলার বাবা হিসেবে ছিল না, শিলার সাথে আমার পরিচয় হুমায়ুন আহমেদের সাথে পরিচয়ের অনেক পরে। হ্যাঁ, এটাও আমি শুরুতে বলেছি যে আমি যখন নক্ষত্রের রাতের নাটকটির কাজ করা শুরু করি,
পরবর্তীতে তার আগমন
নক্ষত্রের রাতের অনেক শেষের দিকে শিল্পী হিসেবে ও প্রেজেন্স, এবং তারও অনেক পরে ওর সাথে আমার বন্ধুত্ব। তো এটাকে যদি আমি খুব দুষ্টুমি করে বলি, বিষয়টা এমন যে বাবার সঙ্গে বন্ধুত্ব আগে হয়েছে, তারপর শিলার সাথে বন্ধুত্ব হয়েছে। তো বন্ধুর বাবা যদি হয় এই ক্ষেত্রে আসে না, বরং দুষ্টুমি করে যদি বলি যে বন্ধুর মেয়ের সাথে আরেক ধরনের বন্ধুত্ব, আসলে হুমায়ুন আহমেদ আমার বন্ধু ছিলেন না, কিন্তু একটু দুষ্টামি করে আমি কথাটা বললাম। হুমায়ুন আহমেদের নাটকে আমি করেছি কিন্তু 91 থেকে, 91 করেছি, 92 তে করেছি, তারপর 95 করেছি, শিলার সাথে আমার পরিচয় কিন্তু 96 থেকে। তো যদিও আসলে বছর দিয়ে বোঝানো যায় না, একদিন অনেক সময় এক বছরের চেয়ে বড় হয়ে
যায়। আমরা পরিষ্কার,
হ্যাঁ,
আমার দ্বিতীয় একটি পার্ট ছিল,
দ্বিতীয় যে পার্টটা ছিল যে বাংলাদেশের কালচার বলেন বা পারমিট করে না একটা যে বিষয়টা বলছেন, এটা আমি অবশ্যই বুঝি যে বাংলাদেশের কালচার একটা জিনিস পারমিট করে না, কিন্তু এটারও উত্তর সরাসরি না দিলেও কিছুটা কিছুটা টাচ আসলে পাওয়া গেছে, যে
সেটা বলেছেন
সুরের কথা যেটা বলছিলাম, যে আসলে এটা যে আমি কখনো হুমায়ুন আহমেদকে জিজ্ঞেস করিনি পরবর্তীতে তা কিন্তু নয়, আমি কিন্তু জিজ্ঞেস করেছি, এবং হুমায়ুন আহমেদের উত্তর থেকে আমি নিজে পরিষ্কার হয়েছি আমার ওখানে ইনভলভমেন্টের কারণে কতদূর কি হয়েছে সেটা কিন্তু আমি পরিষ্কার হয়েছি। কিন্তু আমি এইটুকু আপনাকে বলতে পারি যে আমি প্রথম থেকে যে একটা প্রদীপ ধরার কথা বলছিলাম না, আমি শুধু প্রদীপটাই ধরতে চেয়েছি,
এর বেশি কিছু না,
এর বেশি কিছু না, কিন্তু যে এক্সিস্টিং যেই
সম্পর্কে যে জড়িয়ে পড়ে
সম্পর্ক যেটা ছিল, সেটা অনেকগুলো কারণেই মানুষের সম্পর্ক আসলে নষ্ট হয়। হ্যাঁ, সেখানে তৃতীয় একজন যখন যুক্ত হয়, সেই তৃতীয় একজন সেই সম্পর্ক নষ্টের কারণ সব ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রেই হয়, মানুষের সংসারের সুর অনেক কারণেই কাটতে পারে।
এটা কি সারাংশিকভাবে টানতে পারি শাওন, যে আপনার জায়গাটা কিন্তু এটাই ছিল, আপনি বললেন যে কোনো একটি গুহাতে একটা চিত্র আঁকবার চেষ্টা করছেন হুমায়ুন আহমেদ, সেখানে একটা মানুষের প্রয়োজন যিনি আলো জ্বালিয়ে চিত্রটা আঁকতে সাহায্য করবেন, আপনি এই জায়গাতে নিজেকে ধরে রাখতে চেয়েছিলেন।
হ্যাঁ, এই জায়গাটুকুনি, এই জায়গাটুকুনি
এখান থেকে বৈবাহিক সম্পর্কের দিকে,
বৈবাহিক সম্পর্কের কথা সবই কিন্তু আমি ক্লিয়ার করেছি, যদিও তখন কোয়েশ্চেন ছিল না, আনসার হিসেবে দেইনি, আমি কিন্তু বলেছি দীর্ঘ চার বছর যখন হুমায়ুন আহমেদ একা ছিলেন, বৈবাহিক সম্পর্কের চিন্তা কিন্তু তারপরে আসা, যখন এক্সিস্টিং রিলেশনশিপটা যখন আসলে আর পিছনে ফিরে যাওয়া যাচ্ছিল না, এটাও বলেছি।
এটার ব্যাপারে আশ্বস্ত হুমায়ুন আহমেদ কি আপনাকে করেছিলেন তখন?
এটা হুমায়ুন
আপনার কাছ থেকে কি বারংবার এই প্রশ্ন যায়নি যে আমার যাওয়াটা কি
কত? এই প্রশ্নের উত্তর হুমায়ুন আহমেদ দিয়েছিলেন বলেই তো আমি সিদ্ধান্ত নিতে পেরেছি। হ্যাঁ, এটাই আমি ব্যাখ্যা শুরুতে করেছি যে এই বিবাহের বিয়ের সিদ্ধান্ত কিন্তু কখনো একটি মানুষের একার হতে পারে না। এটা হুমায়ুন আহমেদের একা সিদ্ধান্ত নিতে পারেন না, আর আমি তো পারিই না। তো হুমায়ুন আহমেদ নিশ্চয়ই এই সিদ্ধান্তটা সেভাবে নিয়েছিলেন বলেই আমাকে সিদ্ধান্তের কথা জানাতে পেরেছিলেন। এবং সিদ্ধান্ত একটা সম্পর্কের মধ্যে থেকে কিন্তু আরেকটা সিদ্ধান্ত নেওয়া যায় না, সেই সম্পর্কের বাইরে যখন দিয়েছেন তারপরেই বৈবাহিক সিদ্ধান্ত এসেছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে 95-96
এ
না, এটা আমি আমি এটা একদম খুব স্পষ্টভাবে বলতে চাই। স্পষ্টভাবে এই প্রশ্নটা আমি নিজে হুমায়ুন আহমেদকে করেছি যখন উনি বাড়ির বাইরে যখন বেরিয়ে আসলেন এবং যখন একা থাকলেন। আমার আমি এখানে কারণ হিসেবে আসিনি, অনেক কারণই একটা মানুষের খুব সুন্দর সম্পর্ক ভাঙতে পারে।
আমরা এটাকে হয়তো র‍্যাপ আপ করতে পারি এইভাবে এবং পরিষ্কারভাবে উঠে এসেছে, এটা এত পরিষ্কারভাবে আমাদের তোলার হয়তো প্রয়োজন ছিল না, যৌক্তিক কারণে তুলে নিয়ে আসে। এই কারণে যে হুমায়ুন আহমেদ শুধুমাত্র ব্যক্তি হুমায়ুন আহমেদ কিন্তু হুমায়ুন আহমেদ না, হুমায়ুন আহমেদের সাথে জড়িয়ে আছে তার ঔরসে জন্ম নেওয়া এই 6 জন সন্তান, হুমায়ুন আহমেদের সাথে জড়িয়ে আছেন আপনি, এবং এগুলোকে ঘিরেই কিন্তু হুমায়ুন আহমেদ। কারণ ব্যক্তি হুমায়ুন আহমেদকে যদি কোনোভাবে সামান্যতম কারণে এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় তাহলে 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 কিন্তু আমাদের সেই হুমায়ুন আহমেদকে সঠিকভাবে উপস্থাপন করা সম্ভবপর হয়ে উঠবে না। অনেক ধন্যবাদ, আমরা এই প্রসঙ্গটাকে এখানে আমরা এইভাবে যতটুকু আমরা পরিষ্কার হতে পেরেছি শাওনের মাধ্যমে। আমরা কিছু টেক্সট নিব, কিছু ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো। শাওন, অনেক ধন্যবাদ এই বিষয়টাকে এত প্রাঞ্জলভাবে এত ট্রান্সপারেন্টভাবে আমাদের সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য। কারণ কেউ যদি আমরা ভেবে থাকি আজকের তারিখের পর থেকে হয়তো এটা ভাববার কোনো কারণ নাই যে হুমায়ুন আহমেদের
ভাবতে যদি কেউ চান আজকের তারিখ বলে কোনো তারিখ নাই, ভাবতে চাইলে কিন্তু আমাদের ভাবনার পরিধিটা এত বড়, আমরা অনেক কিছু ভেবে নিতে পারি।
তারপরেও
ভাবার আগে আসলে একটু
সেই জায়গাগুলোতে আপনার এই
ভাবার আগে একটু চিন্তা
করে নিয়ে ভাবা উচিত। আমরা মনে হয় যে মোটা দাগে আমরা যেভাবে টেক্সট পাচ্ছি এবং টেক্সটের যে ধরনের ফিডব্যাক আসছে তাতে মোটা দাগে এ ধরনের ভাবনার মধ্যে দিয়ে সাধারণত মানুষজন যায় না। যাও দু একজন যদি এই ধরনের ভাবনার মধ্যে থেকে থাকেন তারা পরিষ্কারভাবে উত্তরটি পেয়েছেন যে শাওনের প্রেজেন্স কোনোভাবে প্রভাবিত করেনি হুমায়ুন আহমেদের পূর্বতন রিলেশনশিপকে, বরং ওই পূর্বতন রিলেশনশিপটা ব্রেকআপ হওয়ার পর হুমায়ুন আহমেদ যখন একেবারেই একা তখন এই ক্ষয়িষ্ণু মানুষটিকে আবার নতুন করে উজ্জীবিত করবার জন্য তার কর্মযজ্ঞকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য একটি হাতের প্রয়োজন ছিল, যে হাতটির নাম শাওন। এরকম ভাবেই বেশ বিষয়টা এসেছে। আমি কি ঠিকভাবে সারাংশ করতে পারলাম?
আসলে সারাংশ দিয়ে হয় না এই বিষয়টা,
সংক্ষেপে যতটুকু বলার চেষ্টা করলাম। আমরা কিছু টেক্সট নিই, কিছু ফোন কল নিই, তারপর অনুষ্ঠানটাকে শেষ করে নিয়ে আসি। এবং তার ফাঁকে অনেক সাহস করে মেঘলা একটা অনুরোধ করেছিল আমাকে যে আমার মাধ্যম দিয়ে আপনার কাছে বোঝার জন্য। আমি বলেছিলাম যে এখন কন্যাদের জয় জয়কার, তুই কোন নিজের মতো করে গানের এই অনুরোধটা তাকে করতে পারিস, দুইটা লাইন দিয়ে অনুষ্ঠান শেষ করবো, আর তার ফাঁকে কিছু টেক্সট এবং ফোন কল নেব।
ওকে, আপু রিকোয়েস্ট ছিল যে ওই যে মরিলে কান্দিস না আমার দায়, এই গানটা যদি একটু গিয়ে শোনাতেন। অনুষ্ঠানটা যখন শেষ হবে তখন না হয়।
হ্যাঁ, তাই ওইটা দিয়ে বরং শেষ করি। কিছু টেক্সট, কিছু ফোন কল
টেক্সট নিয়ে নিই। হিমেল আছেন আমাদের সাথে, লিখেছেন যে আপু আমরা আজ স্যারকে আপনার মাঝে খুঁজে পেয়েছি, স্যারের ভালো লাগা ভালোবাসা সব আপনার মাঝে। নূরে প্রতীক লিখেছেন ফেসবুকে, উনি কমেন্ট করেছেন যে হুমায়ুন আহমেদ আজীবন আমাদের মাঝে জীবিত ছিলেন, আছেন এবং থাকবেন, আমরা তাকে কোনোদিনও ভুলব না, উনি সবসময় আমাদের আশেপাশে।
আমাদের আজকের যে অনুষ্ঠানটি করবার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা নিয়েই প্রশ্নটা করে শাওনের কাছ থেকে বিদায় নেওয়ারও সময় চলে এসেছে প্রায়। সেটি হচ্ছে যে শাওনের কাছ থেকে জানতে চাই যে কারণে আমাদের অনুষ্ঠানটি করা, সেটি টেক্সটের মাধ্যমে এবং আপনারা ফোন কলের মাধ্যমে জানাবার চেষ্টা করবেন বন্ধুরা, যে আপনারা আপনাদের জায়গা থেকে কিভাবে অংশগ্রহণ করতে পারেন এই কাজে। শাওন, এখন স্বপ্নটা কি আপনাকে ঘিরে এবং হুমায়ুন আহমেদকে ঘিরে, যে স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যারা সাধারণ মানুষ আছি সবাই মিলে একসাথে এই কর্মযজ্ঞটাকে সামনে দিকে এগিয়ে নিতে পারি এবং হুমায়ুন আহমেদের সাথে সত্যিকার অর্থে মানে সেই অর্থে পাশে থাকা হবে, সেই 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 বিষয়গুলো আমাদেরকে বলুন, সেই স্বপ্নকে ঘিরে, এবং আমরা চেষ্টা করব সেই জায়গাতে দাঁড়ানো কিভাবে সম্ভব হয়।
স্বপ্ন বলতে হুমায়ুন আহমেদ বিভিন্ন বইতে অনেক স্বপ্নের কথা বলেছেন, বিভিন্ন লেখায় বলেছেন, নুহাস পল্লি নিয়ে স্বপ্নের কথা বলেছেন, ওনার স্কুলটা নিয়ে স্বপ্নের কথা বলেছেন, ওনার স্বপ্নের একটা ক্যান্সার হসপিটালের কথা বলেছেন, কিন্তু সেভাবে করে বইতে না লিখলেও বিভিন্ন উৎসর্গপত্রে আছে, বা আমি তো ওনার মুখে অনেকবার পার্সোনালি তো প্রায় প্রতিদিন শুনেছি শেষ দিকগুলোতে
সেই বিষয়গুলো।
সবচেয়ে বড় যে স্বপ্নটা ওনার,
নিশাদ এবং মিনিট কে বড় করে যেতে না পারার যে কষ্টটা, এটা ক্যান্সার হওয়ার আগে থেকেই ওনারই একটা কষ্ট ছিল। যে অনেকগুলো বইয়ের উৎসর্গ পত্র উনি লিখেছেন যে যখন তুমি এই বইটি পড়বে তখন হয়তো বা আমি অন্য কোনো ভ্রমণে বেরিয়ে আছে বেরিয়ে গেছি, এটা ভ্রমণ কাহিনীর উৎসর্গ পত্রে লিখেছিলেন ছেলেকে। আবার আরেক জায়গায় লিখেছেন, বাবা তুমি যখন বড় হয়ে আমার বইটি পড়বে তখন ভেবে নিও তোমার বাবা ছিল একজন দুঃখী বল পয়েন্ট। হ্যাঁ, তার মানে অসুখ ধরা পড়ার বেশ অনেক আগে থেকেই, এটা তো একটা মানে স্বাভাবিক নিয়মে উনি ধরে নিয়েছিলেন বা ভেবে নিয়েছিলেন যে হয়তো বা ছেলেরা বড় হয়ে বাবাকে পাবে না।
This track was downloaded from fusionbd.com.
ছেলেদেরকে কিভাবে বড় করা হবে এই নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল, আমার ছেলে বড় হয়ে এই পড়বে ওই পড়বে, সব বাবার মতোই। তো আমার কাছে আসলে আমার স্বপ্ন পূরণ যদি বলি, আমার সামনের চিন্তা যদি বলি, হুমায়ুন আহমেদের ওই স্বপ্নটা পূরণ করা আমার সবচেয়ে বড় প্রায়োরিটি। না, হুমায়ুন আহমেদের শিশু সন্তান দুটোকে, নিশাদ এবং মিনিটকে, একজন চমৎকার মনের মানুষ, হুমায়ুন আহমেদের মতো একজন হৃদয়ের, হুমায়ুন আহমেদের মতো হৃদয়বান মানুষ হিসেবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, বড় করা যেটাকে আমরা বলি, যে প্রপার গাইডেন্স ঠিক মতো বড় করা, বাবার অভাব কেউ মেটাতে পারে না। তারপরে আমি যেন মানে কন্ট্রিবিউশনের কথা যদি বলেন, মানুষের কাছে মানুষ আমাকে শুধুমাত্র শুভকামনা দিয়ে এই বিষয়টাকে কন্ট্রিবিউট করতে পারি, শুভকামনা হোক, দোয়া হোক এবং শক্তি দিয়ে হোক, মানসিক শক্তি দিয়ে হোক, যে আমি যেন তাদের বড় হওয়ার পথে তাদের বাবার অভাবটা যেন বোধ করতে তাদের না হয়, বাবার আদরটা হয়তো বা আদরের অভাব হয়তো বা আমি পূরণ করতে পারবো না,
কিন্তু
শুভকামনা আমি সবার কাছে যাচ্ছি। আর এছাড়া অন্যান্য স্বপ্নের কথা যদি বলি, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ হুমায়ুন আহমেদের স্কুল, যেটা ওনার অনেক একটা হৃদয়ের কাছে একটা প্রজেক্ট ছিল, যেটা সবার সবার শুভা সবার শুভকামনা, এটা খুব ভালো মতো চলছে, এটার রিসেন্টলি এটা জিএসসি পরীক্ষার রেজাল্ট এসেছে, খুব ভালো রেজাল্ট, তারপর এটা ঠিক মতো চলছে আর কি, এখনো চালিয়ে নিতে পারছি, প্লাস মাঝখানে একটি ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, সেখান থেকে একটা ফান্ড তুলে স্কুল ফান্ডে দেওয়া হয়েছে, এটা ঠিক মতো মানে এটা অনেক অনেক দূর এগিয়ে যাবে এই স্কুলটা, এটা একটা অনেক বড় সফলতা।
আমরা যারা ভালোবাসা মানুষ আছি এখানে কি শুভকামনা ভালোবাসা এইভাবে আর কিছু
কখনো বলেছেন এটা শান্তিনিকেতনের মতো একটা কিছু, যে কারণে শান্তিনিকেতনে ঢোকার পথে ছাতিম গাছ আছে, যে গাছটার নাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন সপ্তপর্ণা, সেই গাছটি কিন্তু নুহাসপল্লী দিয়ে ঢোকার পর প্রথম উনি দুপাশে দুটো সপ্তপর্ণা গাছ লাগালেন, এবং ওই ওটাই বলেছেন যে শান্তিনিকেতনে আছে এই গাছটা, আমার এখানে থাকতেই হবে। নীলমণিলতা এই গাছটা উনি হাসপুলিতে লাগালেন, মাধুরীলতা এগুলো লাগালেন কি জন্য, যে শান্তিনিকেতনে আছে এই গাছগুলো, এটা প্রায়ই বলতেন শান্তিনিকেতনের মতো একটা জায়গা এটা করব, কখনো এখানে ফিল্ম ইনস্টিটিউট করবো এটাও বলতেন, এক এক সময় নুহাসপল্লী নিয়ে এক এক সময় এক এক কথা বলতেন।
ক্যান্সার হসপিটাল নিয়ে কি কোনো প্ল্যানিং বা কোনো এক্সিকিউশনে গেছেন আপনি?
ক্যান্সার হসপিটাল নিয়ে হুমায়ুন আহমেদ একটা কারা কারা এটার উপদেষ্টা হবে এরকম একটা লিস্ট উনি তৈরি করেছিলেন, ওটা তখন ছিলেন নিউ ইয়র্কে, তখন অনেকেই ছিলেন আমাদের সঙ্গে, বিশেষ করে আমি একজনের কথা বলবো যিনি লিখে নিয়েছিলেন নামগুলো, উনি হচ্ছেন অন্য প্রকাশ, যেই প্রতিষ্ঠানটা আছে প্রকাশনা সংস্থা, অন্য প্রকাশের একজন ছিলেন স্বত্বাধিকারীদের একজন মাসুম রহমান, উনি খুব বিখ্যাত প্রচ্ছদশিল্পী, উনি ছিলেন, উনি লিস্টটা করে নিয়েছিলেন, ওই নামগুলো আছে এখন, তখনের লিস্টটা এমন ছিল যে ওনাদেরকে আমরা আবেদন করব আমাদের উপদেষ্টা হওয়ার জন্য, ওই লিস্টটা এবং একটা প্রাথমিকভাবে নাম উনি চুজ করেছিলেন, এই দুটার পর আসলে ক্যান্সার হসপিটাল নিয়ে কিছু করার সুযোগ উনি পান নাই। তো নামটা আসলে ওনার যে স্কুলটা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ওটার সাথে মিলিয়ে শহীদ স্মৃতি ক্যান্সার সেন্টার একটা, এই নামটা উনি প্রাথমিকভাবে পছন্দ করেছিলেন। তো
কিন্তু এক্সিকিউট করবার জন্য আপনাদের সেই তাগিদটা তো আছে অবশ্যই,
হৃদয়ে সেই তাগিদটা আছে, কিন্তু একটা জায়গায় আসলে একটা জায়গায় আমি আটকে গেছি আসলে। হ্যাঁ, আমি না 19 জুলাই তারিখটাতে এমনভাবে আটকে গেছি, ওখান থেকে সামনে এগোতে আমার অনেক সময় লেগে যাচ্ছে, আমার নিজেকে গুছিয়ে আর
নিজেকে গুছিয়ে এই প্রজেক্টটা নতুন করে চিন্তা করতে একটু একটু সময় লাগবে। দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আছে, একজন হুমায়ুন আহমেদের ডাক যখন আসে ক্যান্সার হসপিটালের জন্য, সেই ডাকটা আমাদের খুব দরকার ছিল। একজন হুমায়ুন আহমেদ যখন নেই, সেই ডাকটা কে ডাকবেন? সেরকম একজনের ডাক দরকার, কারণ হুমায়ুন আহমেদের ডাকটা আমি ডাকলে আসলে হবে না। আমি কিন্তু একজন হুমায়ুন আহমেদ না, আমি হুমায়ুন আহমেদের স্বপ্নটুকুন জানি, কিন্তু হুমায়ুন আহমেদ কিভাবে স্বপ্নটুকুন পূরণ করতে পারতেন, অত ক্ষমতা বিধাতা আমাকে দেননি। ওই ওই রকম একটা আসলে ওই রকম একটা সহযোগিতা সাধারণ মানুষের কাছে না। আমি আমাদের দেশের যারা শ্রুতি জনেরা আছেন, তারা যদি সবাই মিলে একত্র হয়ে, তারা যদি যাদের নামগুলো হুমায়ুন আহমেদ প্রস্তাব করেছিলেন, তাদেরকে যদি একটা সময় হয়তো বা আমি অনুরোধ করবো একটু গুছিয়ে নিয়ে, তারা যদি আসেন, তারা যদি সম্মিলিত ডাক দেন, তখন এটা হুমায়ুন আহমেদের ডাক হবে। আমি একা একটা ডাক দিলাম যে হুমায়ুন আহমেদের ক্যান্সার হসপিটাল, এত ক্ষমতা বিধাতা আমাকে দেননি। আমি চেষ্টা করবো এটা হুমায়ুন আহমেদ যেভাবে চেয়েছিলেন সেভাবে করে, হুমায়ুন আহমেদের ডাক যেহেতু নেই, আরো কতগুলো সুধীজনকে একত্র করে ওনারা যেন হুমায়ুন আহমেদের পক্ষ থেকে সেই ডাকটা দিতে পারেন।
এটা শাওনের পক্ষ থেকে ছিল সরল স্বীকারোক্তি যে আমি নিজে হুমায়ুন আহমেদ না, আমি হয়তো সেই ডাকটাকে ডাকবে যেখানে না ফেরার দেশে চলে গেছেন হুমায়ুন আহমেদ। আর আমি বলি শাওন, আজকে আমাদের অনুষ্ঠান করবার পিছনে আমাদের ঢাকা এফএম অথরিটি এবং আমরা সবাই মিলে যখন প্ল্যান করলাম যে কেন শাওনকে নিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা কি করব, তখন আমাদের প্ল্যানিং এটাই ছিল হুমায়ুন আহমেদকে ঘিরে যে স্বপ্নগুলো, ক্যান্সার হসপিটাল, নুহাশপল্লী এবং শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, এই স্বপ্নগুলো আরো যেসব স্বপ্নের প্রসঙ্গ বিভিন্নভাবে উঠে এসেছে সেগুলোকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, এবং তখন এটি হবে এই প্ল্যাটফর্মটি, আজকের এই অনুষ্ঠানটি সেটি হচ্ছে ছোট্ট একটি প্রয়াস এই জনমত তৈরি করার পেছনে। কারণ এইভাবেই মনে হয় একজন ব্যক্তি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। একজন হুমায়ুন আহমেদকে ঘিরে এই বিষয়গুলো যদি আমরা এক্সিকিউট করতে পারি, তাহলে আসলে হুমায়ুন আহমেদের যে দায় আছে আমাদের উপরে, সেই দায়টা কিছুটা হলেও আমরা শুধরাতে পারবো। যে ঋণ আছে সেই ঋণটা আমরা হয়তো প্রতিশোধ করার শোধ করার একটা সুযোগ বা একটা প্রয়াস পাবো। সেই জনমত তৈরি করার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান, যাতে করে আমরা শেষে এসে সবার কাছে আবেদনটা জানাতে পারি। বন্ধুরা যারা যেখান থেকে আমাদের সাথে আছেন, তারা সবাই আমাদের সাথে সম্পৃক্ত হন টেক্সট এবং ফোন কলের মাধ্যমে, এবং আমরা চাইবো যে এইভাবে যেন আমরা আমাদের সেই প্রয়াত সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদের পাশে দাঁড়াতে পারি। কিছু টেক্সট, কিছু ফোন কল, অনুষ্ঠান শেষ করছি আমরা।
আমি ফোন নাম্বারটা বলছি, আমাদেরকে ফোন করুন 0961190494। আবার বলছি 0961190494। এই নাম্বারটিতে আমাদেরকে ফোন করবেন প্লিজ, এবং অবশ্যই ফোন করার সময় একটু খেয়াল রাখবেন যাতে আপনার রেডিওর ভলিউমটা কমানো থাকে। এবং বন্ধু আমাদেরকে টেক্সট করতে পারেন 16260 এই নাম্বারটিতে। অনেক বন্ধু যুক্ত হয়ে গেছেন, এমদাদ আছেন আমাদের সাথে,
একটা ফোন কল নিন।
ওকে,
হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন আপনার?
আমি পপি বলছি।
জি, আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে নিন। জি, আমরা এতক্ষণ কথা বলছিলাম, শাওন কথা বলছিলেন, এবং আমাদের সবচাইতে প্রিয় লেখক হুমায়ুন আহমেদের প্রসঙ্গ বিভিন্ন ভাবে এসেছে এবং তার স্বপ্নের কথা এর মধ্যে আপনি শুনেছেন। আমরা কিভাবে এই মানুষের স্বপ্ন বাস্তবায়নে নিজেরা অংশগ্রহণ করতে পারি? পপি, আপনার জন্য প্রশ্ন।
আমার তো প্রশ্ন আসলে গুরু, আপনার সাথে মানে আজকে কথা বলে আমি আসলে নিজেকে অনেক ধন্য মনে করছি
আপনাকে।
আর শাওন আপসেন তার কাছে আমার
আমার সাথে কথা বলে ধন্য হওয়ার কিছু না, যখন এই ধরনের ব্যক্তিত্ব স্যার থাকে যেখানে শাওন আছেন। এবং সবথেকে বড় যেটি ব্যাপার সেটি হচ্ছে যে হুমায়ুন আহমেদের প্রসঙ্গ পুরো সময় জুড়ে আমাদের এই আবহর মধ্যে মিশে আছে। আমরা চাইবো আপনাদের কাছ থেকে সেই ধরনের তথ্য নিতে।
বন্ধু নাম্বারটি আরো একবার বলছি 0961190494, এবং অবশ্যই বন্ধু ফোন করার সময় আপনার রেডিওর ভলিউমটা কমিয়ে রাখবেন। ওকে, নোমান আছেন আমাদের সাথে, লিখেছেন যে হুমায়ুন আহমেদ স্যার আপনাকে বলা হলো না, আপনি আমাকে বই পড়া শিখিয়েছিলেন, আপনি ভালো থাকবেন, আপনি ছিলেন, আছেন এবং থাকবেন চিরকাল। আলামিন যুক্ত হয়েছেন, আছেন, উনি গফরগাঁও থেকে লিখেছেন, শাওন আপু আপনার জন্য খুব কষ্ট হয়, স্যারের কথা মনে হলে চোখ দিয়ে পানি চলে আসে। সাদাফ আছেন এবং একটা ফোন কলও চলে এসেছে।
হ্যালো, সালাম আলাইকুম।
আমি বর্ণা বলছিলাম, আজিমপুর থেকে।
হ্যাঁ বর্ণা, আমরা স্বপ্ন দেখছি হুমায়ুন আহমেদ যে স্বপ্নগুলো দেখেছিলেন সেগুলোকে নিয়ে আমরা কিভাবে আমাদের জায়গা থেকে অংশগ্রহণ করতে পারি স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে?
আসলে অনেক ভাবেই এটা বাস্তবায়ন করা যাবে, আমরা সবাই যদি এখন সবাই ডাকে সে ডাকে সারা দিলেই সেটা বাস্তবায়ন হবে আমি বলে মনে করি। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল।
জি বলুন।
আমি আমি এতক্ষণ থেকে কাহিনী সে গল্পগুলো শোনার পর আমার অনেক ভালো লাগছে, সবকিছুই খুব ভালো লাগছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে শাওন আপু কিভাবে এই কথা বললো, এটা আমার খুবই খারাপ লাগছে। হয়তো আরো অনেকেরই লাগছে যে উনি একটা কথা ইউজ করছে যে স্বামী স্ত্রী সম্পর্কটাকে সে খ্যাত বলে বলছে।
এটা কিন্তু ওই অর্থে বলেনি আপনাকে, বর্ণনা আপনাকে আমি একটু পরিষ্কার করি। আমাকে কিন্তু উনি বলছিলেন, আমি নিজেও ফান করছিলাম তার সাথে, ওটা কিন্তু ওই অর্থে তিনি বলেননি।
আমার বলায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ভুল বুঝে থাকেন, আমি দুঃখিত। আসলে আমি সম্পর্কটাকে খ্যাত বলিনি, আমি বলেছি যে আমার স্বামী কথাটা, সম্বোধনটা আমার কাছে একটু এরকম মনে হয়। সম্বোধনটার কথা বলেছি, সম্পর্কটাকে বলিনি।
এবার মনে হয় পরিষ্কার হয়, এটি সম্বোধনের ব্যাপার ছিল, সম্পর্কের বিষয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, জি কে বলছেন, কোথেকে বলছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি।
হ্যালো,
জি বলুন। আমাদের সময় প্রায় শেষ, আর দুইটি ফোন কল এবং এর মাঝে যদি কয়েকটা টেক্সট আমরা নিতে পারি। লাস্ট দুইটি ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি
জি পিঙ্কি। আমরা এর মধ্যে স্বপ্ন নিয়ে কথা বলছিলাম, হুমায়না আমাদের কিছু এখনো কিছু ব্যক্ত স্বপ্নের কথা যেটা উঠে এসেছে শাওনের মুখ থেকে, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের জায়গা থেকে আমরা কিভাবে সংশোধন করতে পারি।
বন্ধু, আপনার রেডিওর ভলিউমটা প্লিজ একটু কমিয়ে দেন।
জি পিঙ্কি বলুন।
হ্যাঁ, আমার মনে হয় যে, হ্যাঁ
হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন।
আমার কাছে মনে হয় যে আমাদের দেশে সেই সমাজ আছে এবং আমাদের তরুণ সমাজের অনেকেই হুমায়ুন আহমেদকে এত পছন্দ করি আমরা, অনেকে অনেক ক্রেজি অনেকে বলা যায়, ওনার স্বপ্ন বাস্তবায়নও আমরা মনে হয় অনেক বেশি চেষ্টা করবো, যে যেখানে আসে না সেখান থেকে চেষ্টা করবো। যদিও আমাদের পক্ষে এখন সম্ভব না, কিন্তু এখন অনেক মানুষ আছে যারা অনেক বেশি এস্টাবলিশড, তারা আমার মনে হয় তাদের জায়গা থেকে হেল্পটা করতে পারবে।
জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং যেটা বললেন যে পসিবল না, আমি বলি যে অনেক বেশি করেই সম্ভব, কারণ তো তরুণের জোয়ার যখন আসে তখন যে কোনো কাজই কিন্তু সম্ভব হতে পারে।
আরেকটা ফোন মনে হয়, লাস্ট
দা লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি উত্তম কুমার বলছি, ঢাকা থেকে।
জি উত্তম, আমরা স্বপ্ন দেখছি হুমায়ুন আহমেদের কিছু যে কথাগুলো উঠে এসেছে শাওনের মুখ থেকে, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা নিয়ে, সেটা নিয়ে আমরা কিভাবে জনমত সৃষ্টি করতে পারি এবং অংশগ্রহণ কিভাবে করতে পারি, সেটা নিয়ে বলুন।
হ্যাঁ, শাওন আপুকে আমি বলতে চাচ্ছি যে আমি শাওন আপুর সঙ্গে একমত, বাংলাদেশে এরকম একটা ইনস্টিটিউট হইলে অনেক আমাদের দেশের লোকজন যেমন উপকৃত হবে, আমাদের দেশের দিকেও সবাই তাকিয়ে দেখবে।
অনেক ধন্যবাদ ভাই। আমি একটু আগেই বলেছি, আমি তো আসলে একা উদ্যোগ নিতে পারবো না, আমি তখন সুধীজনদের কাছে আমি যাব এবং সবাই মিলে আমরা ইনশাল্লাহ একটা উদ্যোগ নিব, তখন সবাই আপনারা আসবেন ইনশাল্লাহ, সেই আশা করছি।
আমরা লাস্ট একটা টেক্সট এবং শেষ করছি আজকের অনুষ্ঠান।
আরাফাত আছেন আমাদের সাথে, লিখেছেন যে হুমায়ুন স্যার না থাকলে এই বই মেলায় গিয়ে অনেক মানে অনেক কষ্ট হচ্ছে, অনেক মিস করছে, কান্নায় উনার চোখ ভিজে যাচ্ছে। এবং এমদাদ একটা SMS করেছেন, উনি শরীয়তপুর থেকে, লিখেছেন যে শাওন আপু আপনি হুমায়ুন স্যারের মতো মহান, বাঙালি জাতি আপনার কাছে চিরকৃতজ্ঞ, আপনাকে সালাম।
আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি আজকে বন্ধু, এবং ভালোবাসা বাংলাদেশে যারা যুক্ত ছিলেন এতক্ষণ তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই, এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ জানাই শাওন আপনাকে আপনার মত করে পুরো বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। এবং আমরা প্রার্থনা করি হুমায়ুন আহমেদ যে না ফেরার দেশে গেছেন, তার আত্মা শান্তিতে থাকুক, সুখে থাকুক, কারণ তিনি আমাদেরকে এমন এমন জায়গাতে এমন কিছু দিশা দেখিয়ে দিয়ে গেছেন, সে মানুষটির আসলে অনেক বেশি প্রয়োজন ছিল, আরো অনেক দিন প্রয়োজন ছিল আমাদের এই আমাদের এই সমস্ত ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলোকে উজ্জ্বল করে রেখেছেন হুমায়ুন আহমেদ। এবং আমরা প্রতিদানে হয়তো কিছুই করতে পারি না, এই মানুষটির জন্য এখন প্রাণ খুলে দোয়া করতে পারি যাতে তিনি স্রষ্টার কাছে একদম শান্তিতে থাকেন, এবং তার
যে কীর্তি তার যে স্বাক্ষর পৃথিবীতে রেখে গেছেন সেই ব্যাপারগুলোকে আমরা সযত্নে লালন করতে পারি এবং তার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য একটি জনমত সৃষ্টি করতে পারি এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে পারি। এবং আমরা জানি যে তরুণের জোয়ার যখন ঝাঁপিয়ে পড়ে তখন যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে তোলা সম্ভব। এবং হুমায়ুন আহমেদ এবং তার তাকে ঘিরে যে পারিবারিক সদস্য সবার জন্য প্রার্থনা করি তারা তাদের স্বপ্নের মতো করে বেড়ে উঠুক, অনেক ভালো থাকুক এবং অনেক বড় করে বাঁচুক। শাওন, আপনার প্রতি কৃতজ্ঞতা। শেষ মুহূর্তে আপনার কাছ থেকে সেই গানটি শুনবো এবং শুনতে শুনতে আপনার কাছ থেকে বিদায় নিব।
তবে গানটি শোনার আগে আমি একটু বিদায় নিয়ে নিতে চাই বন্ধুদের কাছ থেকে। বন্ধু, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আগামী বৃহস্পতিবার ঠিক 11টায় আমরা হাজির হব ভালোবাসার বাংলাদেশ নিয়ে আপনার সাথে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আর এখন শুনবো শাওন আপুর গাওয়া গান। ঢাকা এফএম কে আলাদা করে ধন্যবাদ দিব না, তবে এত রাত পর্যন্ত জেগে যেসব শ্রোতারা আমার বক বক শুনেছেন তাদেরকে ধন্যবাদ, এবং সবাই দোয়া করবেন আমার ছেলে দুটির জন্য। আর মেঘলার অনুরোধে গান, মরিলে মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায় রে জগত।
মরিলে কান্দিস না আমার দায় রে জাদুঘর, মরিলে কান্দিস না আমার দায়। যাবে ও জাদুরে তেলামতের ধ্বনি যেন তেলামতের ধ্বনি যেন ভরে শোনা
This track was downloaded from FusionBD.com.